This track was downloaded from fusionbd.com.
95.4.
সবাই ভালো আছেন তো? অন্ধকারের গল্পে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইভান এবং আপনাদের সাথে রোববার রাতে আবারও ফিরে আসার কথা ছিল অন্ধকারের গল্প নিয়ে, এবং অন্ধকারের গল্প নিয়ে তাই ফিরে এলাম ঠিক ঘড়ির কাঁটা 10:30। আপনি জেনেন করে আছেন ঢাকা এফএম 90.4, যে স্টেশনটি বাংলাদেশের প্রথম ফুল এইচডি এফএম স্টেশন। অন্ধকারের গল্পের এই আয়োজনে আমরা সবসময় এমন কিছু তথ্য, এমন কিছু অন্ধকার জগতের কথাগুলো তুলে ধরি যেগুলো শুনতে শুনতে আপনি খানিকটা হলেও যদি সচেতন হন সেটা আমাদের প্রাপ্তি হয়। আর অন্ধকারের গল্পের শুরুতেই আপনাকে আমন্ত্রণ জানাই, যে যেখানে আছেন যেভাবে আছেন আশা করি ভালো আছেন। একটি সপ্তাহ পার হয়ে গেছে, এই পুরো সপ্তাহের মাঝখানে হয়তো আপনার জীবনেও ঘটে গেছে অনেক ঘটনা। আশা করি এবং বিশ্বাস করি সেই ঘটনাগুলো সবকিছু ভালো ঘটেছে। তারপরও ভালো মন্দ মিশেলে আমাদের জীবন, আপনাদের জীবনে যে কোনো ধরনের ক্রাইসিস হয়তো হয়ে গেছে এর মাঝখানে, সেই ক্রাইসিসগুলো থেকে যতটুকুন আপসেট আপনি হয়ে পড়েছেন কিংবা যতটুকুন পিছিয়ে গেছেন নানান জায়গা থেকে, আপনার উদ্দেশ্যের জায়গা থেকে, আপনার মন মানসিকতার জায়গা থেকে, আপনার মানসিক শক্তির জায়গা থেকে, সেগুলোকে ওভারকাম করে আবারও আপনি সামনের দিকে এগিয়ে যান, সেই শক্তি অর্জন করুন, এটা আমাদের প্রত্যাশা। আপনাদের সাথে আজও আমরা এমন একজন অতিথিকে নিয়ে কথা বলবো, এমন একজন অতিথিকে আপনাদের সামনে আমরা এই মাইক্রোফোনের মাধ্যমে হাজির করব, এবং তার কাছ থেকে যে কথাগুলো শুনবো সেগুলো নিঃসন্দেহে আপনারা শুনতে শুনতে অনেক বেশি আগ্রহী হবেন, অনেক বেশি অবাক হবেন, অনেক কিছু হয়তো জানতেও পারবেন। এমন একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো যে বিষয়টি আমাদের চারপাশেই এত বেশি ঘটে, এত বেশি দেখা যায়, এবং সে বিষয়ের খুব অন্তরালের কথাগুলো আমরা জানতে পারি না। আজ আমরা উচ্চ শিক্ষা নিয়ে যে ব্যবসা হয়, উচ্চ শিক্ষা নিয়ে বিদেশে স্টুডেন্ট যাওয়ার নামে যে ধরনের অনেক জায়গাতেই কিন্তু প্রতারণার কথা বলেন, ফাঁদের কথা বলেন, যারা ভিকটিম হয় তারা কতটা নিঃস্ব হয়ে যায়, কিংবা এক একটা মেধাবী স্টুডেন্টের জীবনে যে একটা অন্ধকার নেমে আসে, সেই সব কিছু নিয়ে আজ আমরা কথা বলবো আমাদের অতিথি তুহিন তার সাথে, এবং সেই বিষয়গুলো নিঃসন্দেহে আপনার আগ্রহের একটি জায়গা জন্মাবে। এবং এই পুরো অনুষ্ঠানটি যেহেতু আমরা সরাসরি আপনাদেরকে শোনাই, সেই অতিথি আমাদের সাথে সরাসরি যোগ দেন, আর আপনাদের কথাগুলো ধরে আপনাদের SMS বিশেষ করে এই সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের অনুষ্ঠানটি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আপনার মতামতকে আমরা মূল্যায়ন করি, এবং আপনারা যেভাবে যা কিছু জানতে চান, যেভাবে বিশ্বাস করেন, যেভাবে আপনাদের কথাগুলো বলতে থাকেন, সেই সব কিছু মিলিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে আমরা সেই অনুষ্ঠানটাকে সামনের দিকে নিয়ে যাই। আজ যিনি অতিথি হয়ে এসেছেন তুহিন, তিনি আমাদের সাথে অলরেডি স্টুডিওতে যোগ দিয়ে ফেলেছেন, তার সাথে আমরা কথা বলবো। তার আগে আপনাকে নিয়মটা বলি, আমাদের অনুষ্ঠান শুনতে শুনতে আপনি কিভাবে আমাদেরকে লিখে জানাবেন আপনার মতামত, আপনি SMS করতে পারেন, এবং SMSটাই আসলে আমরা সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করি। এখন থেকে বলা যেতে পারে যে SMSটা বেশি পড়তে চাই, এবং SMS করার নিয়মটা হচ্ছে আপনি মেসেজিং অপশনে যাবেন, গিয়ে সেখানে আপনি লিখবেন আপনার নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে আপনি যে কথাগুলো লিখতে চান সেগুলো লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। আমি আবারও বলছি, আপনি স্পেস দিয়ে মেসেজিং অপশনে যাবেন, আপনার নাম লিখবেন এবং স্পেস দিয়ে লোকেশন এরপর আরেকটি স্পেস দিবেন, সেই স্পেসটি দিয়ে আপনি আপনার সেই কথাগুলো লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। শ্রোতা বন্ধুরা যারা আমাদেরকে শোনেন, আমরা একটি করে প্রতিবেদন সাজাই যে বিষয় নিয়ে আমরা কথা বলি, সেই প্রতিবেদনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং সেই প্রতিবেদনটার ভিতরে অনেক ধরনের তথ্য থাকে, এবং পরবর্তীকালে যিনি আমাদের অতিথি হয়ে স্টুডিওতে সরাসরি বসে কথা বলেন তিনিও কিন্তু সেই প্রতিবেদনে যে কথাগুলো আমরা জানতে পারি তার সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলোর উত্তর দেওয়া বলেন, কিংবা সেই ব্যাপারগুলো তার কাছ থেকে আরো খোলাসা করে জানতে পারা বলেন, সে ব্যাপারটি ঘটে থাকে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটা প্রতিবেদন শোনাবো যেটা আমাদের অন্ধকারের গল্পের টিম তৈরি করেছে, আর সেই প্রতিবেদনটি যার কণ্ঠে আমরা শুনবো, আমাদের সবার প্রিয় আরজে মুকুল তার কণ্ঠে আমরা শুনবো। সেই প্রতিবেদনটির পরে আমরা সরাসরি আমাদের অতিথিকে নিয়ে আবার স্টুডিওতে ফিরে আসবো। আর এই পুরো অনুষ্ঠানের জন্য শুরুতে আমি একটু ধন্যবাদ দিতে চাই অনুষ্ঠানের প্রডিউসার সাদেক সামি এবং অন্ধকার গল্পের টিম মেম্বার মঈন, জান্তুল, ফেরদৌস, শিপন সহ সবাইকে। আর আপনাদের SMS, কমেন্ট সবকিছু চাই। ফেসবুকে আমরা একটি পোস্ট কিন্তু কিছুক্ষণের মাঝখানে দিচ্ছি, ফেসবুকে আসতে পারেন, facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন এবং অন্ধকারের গল্পের নিজস্ব পেজটিও কিন্তু আপনি পাবেন, যেখানে অন্ধকার গল্পের সর্বশেষ সবগুলো এপিসোডের লাস্ট আপডেটগুলো আপনি পেতে পারেন। facebook.com/OZ90.4 লিখে আপনি সার্চ করলে পেয়ে যাবেন। আমরা চলে যাচ্ছি প্রতিবেদনে এবং ফিরে আসছি প্রতিবেদনের পরপর।
সময় উচ্চশিক্ষার জন্য কেউ বাইরে গেলে মনে পড়ত ইউনিভার্সিটির সবচেয়ে মেধাবী ছাত্রটির কথা, যারা স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে যেত আর বাকিদের কাছে তা কেবল গল্প করার খোরাক হয়ে থাকত। কিন্তু সম্প্রতি ইউরোপের কিছু দেশে, বিশেষ করে জার্মানি, নরওয়ে, সুইডেনে বিনা টিউশন ফিতে উচ্চশিক্ষার ব্যবস্থা থাকায় ইংল্যান্ড, আমেরিকার মতো অনেক ছাত্রছাত্রীদেরই এখন উচ্চশিক্ষার জন্য পছন্দের তালিকায় এসব দেশের স্থান বেশ উপরে। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্রটির পাশাপাশি এখন অন্য ভালো ছাত্রটিও বিদেশে পড়ালেখা করার সুযোগ পাচ্ছে, আর এই ব্যাপারটি এখন অনেক ছাত্রছাত্রীদের আগ্রহী করে তুলছে এসব দেশের ব্যাপারে। কিন্তু সমস্যা হচ্ছে, অনেকেই সঠিক তথ্য জানে না বা জানার সুযোগ পায় না, আর এই আগ্রহ আর সুযোগটাকে কাজে লাগিয়ে দালাল প্রতিষ্ঠান হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। পুরো বিষয়টি বিদেশের একটি ভার্সিটি পড়ুয়া এবং এর খপ্পরে পড়া ফরহাদের নিজের অভিজ্ঞতা শুনলেই বুঝতে পারবেন। 2012 সালে দেশের প্রথম সারির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর শেষ করেন ফরহাদ। পাশ করার পর বন্ধুদের মতো তিনিও বিভিন্ন কোম্পানিতে সিভি জমা দেন। তখন আপাতত চাকরি বাকরি করবেন বলেই ঠিক করেন। একদিন পত্রিকায় বিজ্ঞাপন দেখলেন USA তে স্কলারশিপে পড়ালেখার সুযোগ। বিজ্ঞাপনটি দেখেই সেখানে চোখ আটকে গেল ফরহাদের। মুহূর্তেই নিজেকে কল্পনা করলেন সেই বড় ভাইদের সাথে, একসময় যাদের স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে যাওয়ার কথা শুনতেন, আর সেই গল্প কয়েক বছর ধরে স্যারদের মুখে ফিরত। তার সামনেই এখন তেমন সুযোগ, ফরহাদও স্কলারশিপ নিয়ে আমেরিকার মতো দেশে পড়তে যেতে পারবে। অনেক স্বপ্ন, অনেক প্রশ্ন মাথায় নিয়ে সে প্রতিষ্ঠানে দেখা করার সিদ্ধান্ত নিলেন ফরহাদ। তাদের ঠিকানা লিখলাম, SS র্যাঙ্কস, ধানমন্ডি। অভিজ্ঞতাটুকু ফরহাদের নিজের লেখা থেকেই পড়ে শোনাচ্ছি। SS এর ঠিকানায় গিয়ে মোশারফ নামের এক মহান ব্যক্তির সাথে আমার পরিচয় হয়। যাওয়ার সাথে সাথে তিনি আমার নাম ও ফোন নম্বর লিখে রাখলেন। কথা প্রসঙ্গে আমার বাড়ি চট্টগ্রামে বলতেই উনি আমাকে প্রায় জড়িয়ে ধরার অবস্থা। উনি জানালেন চট্টগ্রাম আর কুমিল্লার মানুষের জন্য নাকি উনার স্পেশাল কেয়ার থাকে, কারণ উনার নিজের বাড়ি আর শ্বশুর বাড়ি এই দুই জেলায়। যাই হোক, উনাকে পত্রিকায় বিজ্ঞাপনের কথা বলতে উনি আমাকে বোঝালেন যে IELTS এ যদি 5.5 স্কোর থাকে তাহলে USA তে তিনি কমপক্ষে 50% স্কলারশিপ পাইয়ে দিতে পারবেন। কোন ভার্সিটি, কি সাবজেক্ট, এসব ব্যাপারে সে আর পরিষ্কার কোনো ব্যাখ্যা দিল না। আমিও তেমন প্রশ্ন করলাম না। সত্যি বলতে কি, 50% স্কলারশিপের কথা শুনেই আমি লোভে পড়ে গেলাম। যেখানে অল্প কিছু স্কলারশিপ জোগাড় করতেই কত মেধাবী ছাত্রদের প্রফেসরদের লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যায়, সেখানে IELTS এ 5.5 স্কোরই 50% স্কলারশিপ। এখন সেটা আমার কাছে প্রায় অসম্ভব মনে হলো, তখন মোশারফের সুন্দর সুন্দর কথায় আমার মাথায় সেই প্রশ্ন আর আসেনি। বাসায় ফিরে এই কথা জানাতেই সবাই বেশ অবাক হলো। বন্ধুদের সাথে এই বিষয়টা নিয়ে আর আলোচনা করলাম না। যদি পরে এই সুবর্ণ সুযোগ না পাই তবে অনেক খটকা লাগত নিজের কাছেই। পরের দিন মোশারফ নিজেই আমাকে ফোন দিয়ে অফিসে ডাকলো। মনের খটকা প্রশ্নগুলোর কথা তাকে বলতেই সে বলল তারা নাকি US এর 50টারও বেশি স্টেট ইউনিভার্সিটির লোকাল এজেন্ট, তাদের নাকি নিজস্ব কোটা থাকে প্রতিটি ইউনিভার্সিটিতে। শুধু তাই না, অফিস থেকে আমার ফোন নম্বরে আব্বুকে ফোন করে জানালো যে আমেরিকা নাকি তাদের লোক আছে, যাদের কাজ হচ্ছে XS এর মাধ্যমে যেসব ছাত্র সেখানে যায় তাদের থাকা খাওয়া ও পার্ট টাইম জবের ব্যবস্থা করে দেয়া, আর ভিসা হওয়া পর্যন্ত তাদের ফি হচ্ছে 3,50,000 টাকার মতো। সব শুনে আমি নিজেই এবার আব্বুকে চাপ দিতে লাগলাম, এত ভালো সুবিধা দেয় ওরা, কিন্তু কে জানতো পরে আরো কি হবে। অবশেষে আব্বুকে নিয়ে তাদের অফিসে গেলাম। শুরুতেই গম্ভীর ভাবে মোশারফ জানালো তার কোটা তো পূরণ হয়ে গেছে। শুনে আমি তো একদম হতাশ হয়ে গেলাম, আমার মুখ দেখে কাকে যেন ফোন করলো। তারপর জানালো তার কোটা শেষ হয়ে গেছে, কিন্তু আরেক কাউন্সিলরের কাছ থেকে সে কোটা ধার করেছে আমার জন্য। কত দরদ! তাই খুব দ্রুত ফাইল ওপেন করে অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে, ইউনিভার্সিটি টিউশন ফি এখনই দিয়ে দিতে হবে। ভর্তি না হয়ে দিয়ে দিতে হবে। সব মিলিয়ে প্রায় 2,50,000 টাকা দিতে হবে 3-4 দিনের মধ্যে। আর যদি ভিসা না হয় তাহলে কেবল টিউশন ফি ফেরত দেবে, তবে ভিসা রিজেকশনের ডকুমেন্টস তাদের দেখাতে হবে। এবার একটু ভেজাল মনে হতে লাগলো, কিন্তু আমার মাথায় তখন ইউএস এর স্কলারশিপ ডলারের চিন্তা। এসব ভেবে খুব একটা সময় নষ্ট করলাম না, আব্বুকে জোড়াজুড়ি করে 4 দিনের মাথায় সেই টাকা তাদের দিয়ে দিলাম। টাকা দেওয়ার সময় অনেকগুলো কাগজে সই নিল, যার প্রায় সবগুলোতে লেখা আছে এই টাকা নন রিফান্ডেবল, শুধুমাত্র ভিসা না হলে $1,500 টিউশন ফি ফেরত পাবো। এরপর আইএলটিএস দিলাম, স্কোর 5.5 এর উপরে আসলো। আমি তো কেবল স্কলারশিপের স্বপ্নে বিফল, যখন সে পেপার চায় সাথে সাথে নিয়ে হাজির হই। এভাবে বিভিন্ন পেপার চাইতে চাইতে প্রায় 4 মাস পার হয়ে গেল, কিন্তু ইউনিভার্সিটির কোনো খবর নাই। একটু চাপ দিলেই একবার এই ইউনিভার্সিটি আর একবার ওই ইউনিভার্সিটির নাম বলে, কখনো টেক্সাস, কখনো ইউটা স্টেট, কখনো মন্টানা, এইসব ইউনিভার্সিটির নাম বলে কিন্তু ভর্তির কোনো খবর নাই। এর মধ্যে আমার সাথে অনেক বন্ধুরাও ইউএসএ চলে গেছে, তাদের কাছে খোঁজ নিয়ে জানলাম একটা সেমিস্টারে ভর্তির সময় অলরেডি পার হয়ে গেছে, অথচ আমার কোনো খবর নাই। এভাবে প্রায় 6 মাস কেটে গেল। অবশেষে একদিন তাদের অফিসে গিয়ে জানলাম আমার I-20 এসেছে ক্যালিফোর্নিয়ার একটি অখ্যাত প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। I-20 আসার পর তারা আরো 20,000 টাকা দাবি করলো তাদের ফি হিসেবে। এবার আস্তে আস্তে আমার মোহ কাটতে লাগলো, যেহেতু আগেই এতগুলো টাকা তাদের দেয়া হয়ে গেছে, তাই 20,000 টাকাও দিয়ে দিলাম তাদের চাহিদা মতো। স্পন্সরশিপের কাগজপত্র ঠিকঠাক করে শেষমেশ ভিসার জন্য দাঁড়ানোর প্রস্তুতি নিলাম। সাধারণত I-20 লেটারের আসল কপি তারা স্টুডেন্টদের দেয় না, এম্বাসি সেদিন ফেস করতে হয়, সেদিন ওদের একজন লোক সাথে যায়, তার হাত থেকে মূল কপি নিয়ে ভিসার ইন্টারভিউ দিয়ে আবার মূল কপি ফেরত দিতে হয়। কিন্তু আমার ইন্টারভিউর আগে তাদের ওরকম কোনো লোক ছিল না, তাই আমাকে আগের দিন I-20 মূল কপি দিয়ে দিল, সাথে একটা খামে আরো অন্যান্য কাগজপত্র। আর তখনই আমার কাছে উন্মোচিত হলো তাদের আরেক দফা প্রতারণার চিত্র। ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি, রেজিস্ট্রেশন ফি, ব্যাঙ্কচার্স, কুরিয়ার, এসব বাবদ তারা প্রায় $550 অর্থাৎ 42,000 টাকার একটা হিসাব আমাকে দেখিয়েছিল। কিন্তু তাদের ওই খামে একটা মানি রিসিপ্ট পেলাম যেখানে অ্যাপ্লিকেশন আর রিটার্ন কুরিয়ার ফি সহ মাত্র $128 হিসাব আছে, অর্থাৎ বাকি প্রায় 33,000 টাকা এক্সেস শুধু শুধু নিয়েছে। অবশেষে আমার ভিসা হলো, দালাল মোশারফের কথা অনুযায়ী ভিসার পর স্কলারশিপ, থাকা খাওয়া আর জবের কথা মনে করিয়ে দিয়ে কোনো সদুত্তর পেলাম না। ততদিনে আমি আস্তে আস্তে সব বুঝে গেছি, তবুও পরিবারের দিকে তাকিয়ে এতগুলো টাকার মায়া এসব না মেনে কোনো উপায় ছিল না। যেহেতু ভিসা হয়ে গেছে তাই তাদের কাছ থেকে আরো একটা টাকাও ফেরত পাওয়ার আর কোনো সম্ভাবনা থাকলো না, তাই চুপচাপ মোশারফের মিথ্যা প্রতিশ্রুতির কথাগুলো এক বুক কষ্ট নিয়ে মেনে নিলাম। আমার মাঝে মাঝেই ওই দালাল মোশারফের জন্ম পরিচয় নিয়ে তীব্র সন্দেহ হয়। এখন আমি আমেরিকায় থাকি, এক্সেস থেকে পাওয়া I-20 নিয়েই সে ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম, পরে সেখান থেকে অন্য ভার্সিটিতে ট্রান্সফার করেছি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাংকে স্টুডেন্ট ফাইল ওপেন করা। এই বিষয়ে অধিকাংশ ছাত্রদের কোনো ধারণা থাকে না, তাই আরেক দফা প্রতারিত করার সুযোগ পায় এসব দালালেরা। সবশেষে সবার কাছে আমার বিশেষ একটা অনুরোধ, আপনার উচ্চশিক্ষার্থে বিদেশ গমন কেবল আপনার সাথেই জড়িত নয়, এর সাথে আপনার পরিবার, বন্ধু বান্ধব সহ অনেকের স্বপ্ন জড়িত। সামান্য অসতর্কতায় চটকদার বিজ্ঞাপনের প্রলোভনে আপনার এই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করতে যথেষ্ট, তাই এক্সেস ভিসা সহ সব রকম দালাল মিডিয়া থেকে সাবধান। মোশারফ, মিল্টন, মনির, ইমিদের মতো দালালরা আপনার স্বপ্নকে ধ্বংস করতে সর্বদা প্রস্তুত। বিদেশে পড়তে যাওয়ার কাজটা মোটেও কঠিন কোনো বিষয় নয়, আপনার যতটুকু যোগ্যতা আপনি ততটুকুই পাবেন, কেউ আপনাকে আপনার যোগ্যতার চেয়ে বেশি পাইয়ে দিতে পারবে না। ইন্টারনেটের এই জগতে কঠিন কিছুই না, সব খবরই পাওয়া যায়, তাই কোনো মিডিয়া দালালদের কোনো সাহায্যের দরকার হয় না, দরকার শুধু আপনার নিজের একটি শ্রম, সময় আর ধৈর্য। ব্যাস, উচ্চশিক্ষার এই পথ নিজে পাড়ি দিতে শিখুন, এতে হয়তো ছোটখাটো হোঁচট খেতে পারেন, কিন্তু মসৃণ পথ ভেবে কখনো বড় গর্তে অন্তত পড়বেন না। এখন সিদ্ধান্ত আপনার, সবার সুন্দর স্বপ্নগুলো বাস্তবতার রূপ পাক, সবার প্রতি এই কামনা থাকলো।
নিশ্চয়ই আপনারা এই প্রতিবেদনটি শুনতে শুনতে অনেক কিছু ভাবছিলেন এবং মনের কোণে অনেক ধরনের প্রশ্নের জমা হয়ে গেছে এবং অনেক কিছু আসলে আপনারা জানাতেও চান, শুনতে চান নিশ্চয়ই। আজকে যিনি আমাদের অতিথি হয়ে এসেছেন তার কাছ থেকে আসলে তার পরিচয় বা সবকিছু জানাবো। শুরুতে বলি যে তিনি নিজেই একজন ভিকটিম এবং তিনি এই ভিকটিম হওয়ার পরেও একটা সময় তিনি বাইরে যেতে পেরেছেন, কিন্তু সেখানে গিয়ে আরো দুর্বিষহ ঘটনার মাঝখান থেকে তার যেতে হয়েছে এবং সেখানে গিয়ে ধীরে 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 তিনি কিন্তু আরো অনেককেই সেই দুর্বিষহ অভিজ্ঞতার মাঝখান থেকে কিংবা এই ফাঁদে পড়ে তাদের যে হাল হয়েছে সেই সবকিছু নিজেই দেখেছেন। এরকম একটি জায়গা থেকে তিনি আজ সেই কথাগুলো বলবেন। আপনারা সবাই অপেক্ষায় থাকুন, কান পেতে থাকুন ঢাকা FM 90.4 এর সাথে থাকুন, কারণ হচ্ছে আজকে যে বিষয়টি নিয়ে কথা আমরা বলছি সেই বিষয়টি খুব বেশি কাজে আপনার লেগে যেতে পারে। আর এই বাইরে পড়তে যাওয়া কিংবা ব্যাঙের ছাতার মতো একেবারে গজিয়ে ওঠা বিভিন্ন সংগঠন দেখা যায়, পত্রিকার পাতা খুললে দেখা যায়, রাস্তায় লিফলেটে দেখা যায়, এখন সোশ্যাল নেটওয়ার্কিং মাধ্যম আছে, বিভিন্ন জায়গায় দেখা যায় খুব সহজ সহজ প্রলোভন। এবং বিদেশে যাওয়াটা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে নানান ধরনের বিজ্ঞাপন দেখে মনে হয় খুব একটা সহজ ব্যাপার এবং এটা একেবারেই কঠিন কিছু না, যে কেউ চাইলেই পারে। আর সেই মোহে কিংবা ফাঁদে পড়ে অনেকেই কিন্তু তাদের অনেক কিছু বিসর্জন দিচ্ছেন। আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলছি অন্ধকারের গল্পে। আপনি আছেন সরাসরি অনুষ্ঠানটি আপনি শুনছেন, 10টা বেজে একেবারে 46 মিনিট হয়ে গেছে এই মুহূর্তে, আপনার সাথে অনেকটা রাত জুড়ে থাকবো। একটা কথা সবসময় বলি যে আপনার যদি আগামী দিনের কাজের খুব বেশি ক্ষতি না হয় তাহলে আপনি আমাদের সাথে থাকুন। ইভানকে শুনছেন আপনি এবং আমাদের সাথে অতিথি হিসেবে আজ তুহিন জয়েন করেছেন, তুহিন ভাইকে আমরা ওয়েলকাম করতে চাই। তুহিন ভাই কেমন আছেন?
হ্যাঁ ভালো আছি।
আর আপনাকে শুরুতে একটা ধন্যবাদ আপনি পাবেন, কারণ এমন একটি বিষয় নিয়ে আজ আপনি আসলে আমাদের সাথে স্টুডিওতে সরাসরি বসেছেন এবং সরাসরি কথা বলতে এসেছেন, যে বিষয়টি আমাদের জন্য এখন খুব বেশি আসলে আপনার এই ভিতরের কথাগুলো শোনাও দরকার এবং অনেকেই এই বিষয়টি সম্পর্কে খুব ভালো করে জানেন না। একটা জ্ঞানের জায়গা থেকে তারা অনেক অজ্ঞতার কারণে নানান ধরনের তারা ঝামেলায় পড়েন অনেক কিছুই। আমি শুরুতে তুমি একটু আপনার কথা জানতে চাই, আপনার ছেলেবেলা, আপনার বড় হওয়া, এগুলো একটু শুনতে চাই, কোথায় কিভাবে?
আমি মোটামুটি আমার জন্ম সিলেটের মৌলভীবাজার, যদিও আমাদের পরিবারের সবাই মানে আমাদের ঢাকায়, আমরা ঢাকার লোক, বিশেষ করে আমাদের গ্রামের বাড়ি এই সাভার ধামরাই
থেকে ঢাকায় ছিল আর কি।
জি, কিন্তু এক অজানা কারণে আমি জানি না কেন আমার বাবা মৌলভীবাজার থাকতেন।
আচ্ছা, মানে ওটা কি চাকরি সূত্রে?
না না, আমার বাবা ব্যবসা করতেন।
আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ,
সেই সূত্রে আমি না শুধু, আমরা তিন ভাই তিন বোন সবারই জন্ম এবং মোটামুটি বেড়ে উঠাই মৌলভীবাজারে।
আচ্ছা আচ্ছা।
আমি প্রথম দিকে লেখাপড়া করেছি মৌলভীবাজারে, একটা খুব পৌরসভার পাশে একটা স্কুল আছে, দি ফ্লাওয়ার কেজি স্কুল।
আচ্ছা,
অনেকদিন যাই না, দেখা হয় না।
ইংলিশ মিডিয়াম ছিল ওটা?
জি জি জি, দি ফ্লাওয়ার কেজি স্কুল আমার মনে হয় মৌলভীবাজারে একটাই, এখন জানি না কি অবস্থা, তৎকালীন সময় একটাই ছিল ইংলিশ মিডিয়াম।
তখন একটা ব্যাপার ছিল মানে ইংলিশ মিডিয়ামে যারা পড়তো, এটা খুব আমার একটা খাওয়া হয়েছিল, ও ইংলিশ মিডিয়ামে পড়তো, মানে খুব একটা ব্যাপার স্যাপার ছিল, গ্রিন গার্ডেনে পড়তো।
হ্যাঁ,
তো
হ্যাঁ, মৌলভীবাজারের লোক হিসেবে ওই মেয়েদের জন্য আলাদা একটা আছে, কিন্তু এটা একটু বেসরকারি ছিল তৎকালীন সময়। এখন এবার কিছুদিন আগে আমি দেখছি অবশ্য যে ভালো অবস্থা, ভালো লাগছে দেখি
নিজের স্কুল বলে কথা। আচ্ছা, তারপর?
তারপরে আমার ম্যাট্রিক পাস করি মৌলভীবাজার থেকে, কুমিল্লা বোর্ডে।
মানে ছোটবেলাটা বলা যায় ওখানে?
হ্যাঁ 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 হ্যাঁ। পরবর্তীতে SSC পাস করার পরে আমি ঢাকা চলে আসি আর কি।
আচ্ছা, আপনি একটু আপনি মানে আপনার স্টুডেন্ট ক্যারিয়ারটা জানতে চাই, মানে স্টুডেন্ট হিসেবে কেমন ছিলেন?
স্টুডেন্ট হিসেবে ছিলাম মানে মধ্যম।
আচ্ছা,
ভালো না খারাপ না, তবে প্রথম দিকে খুবই ভালো ছিলাম, কিন্তু 9-10 উঠার পরে পারিপার্শ্বিক অবস্থা, আমার জন্য বন্ধু বান্ধব সবকিছু মিলে জিনিসটা সুইটেবল ছিল না আমার জন্য পড়ালেখা করার জন্য।
আচ্ছা আচ্ছা।
আর অন্য কিছু জিনিস ইনভলভ ছিলাম, মোর এমফাসাইজ করতাম ওর দিকে, সেই জন্য পড়ালেখার প্রতি একটু
আপনারা যেভাবে যখন পড়েছেন আমাদের নিজস্ব বাঙালি যে একটা সংস্কৃতির জায়গা বলেন বা বাঙালি যে একটা চেতনার জায়গা বলেন, আপনাদের শিক্ষাটা কেমন, সেগুলো রিলেটেড ছিল কি শিখতেন আপনারা?
আমি ইদানিং তো ঢাকার যে বড় বড় যেগুলো আছে ইংলিশ মিডিয়াম স্কুল এটার সাথে এইভাবে কম্পেয়ার করা ঠিক হবে না, স্কুলে যে আমি যে স্কুলে পড়াই আমাদের যে বাঙালি মূল্যবোধ ওটা ঠিকই ওই স্কুলে ঠিকই ছিল। সেই অর্থে ইংলিশ না যে বাংলা একবারে না 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 অবশ্যই না অবশ্যই না, সব কিছুর পাশাপাশি তো এরা মোর এমফাসাইজ করতো ইংরেজিটাকে
ইংলিশের উপরে। ওকে, আর ছোটবেলায় মানে আর যে ব্যাপারগুলো হয় না যে ছোটবেলায় একটা হতে কিছু একটা হবো এরকম একটা ইচ্ছা থাকে কিংবা দেশে বাইরে পড়তে যাবো, এই ব্যাপারটা হয়তো আপনার ধীরে ধীরে আসবো এই ব্যাপারটার প্রতি, কিন্তু ছোটবেলায় আপনি আসলে সময়গুলো কিভাবে কাটতো, মানে দুরন্তপনা বলেন বা যা কিছুই বলেন বা আপনার পরিবারের নিজের প্রতি সাপোর্ট বা শাসনের জায়গাগুলো কেমন ছিল?
আমি একটা কথা বলি, সেটা হলো যে বাংলাদেশের ছেষট্টি একটা জেলা এই মুহূর্তে মৌলভীবাজার সিলেট টোটালি ডিফারেন্ট একটা অ্যাটমসফিয়ার ওই জায়গায়, বিশেষ করে মৌলভীবাজারের ছেলেপেলে আমার বন্ধু এখন যারা আছে, গতবেলা আমি কথা বলছি অনেকের সাথে, আমার বন্ধু দেশে একটাও নেই, সবাই সবাই অলমোস্ট দু একজন খুব খুব রেয়ার, যদি সার্চ করে তাহলে তো দেখবো যে দু একজন হয়তো ছোটবেলার বন্ধু কেউ নেই, সবাই লন্ডন, সবাই লন্ডন।
সিলেট সম্পর্কে আমরা জানি, সিলেটকে আসলে সিলেটের যারা শুনছেন এটা অন্যভাবে নেবেন না প্লিজ, মানে এটা আমাদের জন্য আসলে একটা গর্বের বিষয়, কারণ আমি অনেক লন্ডনে থাকা আমার আমার রিলেটিভসরা অনেকেই থাকেন, তো অনেকে না কেউ কেউ থাকেন, বন্ধুরা অনেকে থাকেন বা অনেকের সাথে পরিচয় আছে, তো ওখানে যখন শুনি যে ওইখানে সিলেটের যারা আছেন তাদের একটা মোটামুটি ভালো একটা প্রভাব আর কি আধিপত্য এরকম একটা ব্যাপার আছে, তখন কিন্তু ভালোই লাগে সেই জায়গা থেকে সিলেটের যারা আছেন থ্যাংকস তাদের জন্য আমরা দিতেই পারি। হ্যাঁ বলছিলেন আপনি।
না যেটা বলতে চাইছিলাম সেটা হলো যে ডিফারেন্ট অ্যাটমসফিয়ার এই জন্য যে ওই জায়গার আমার আমি যেহেতু ওই জায়গায় বড় হয়েছি আমার বন্ধু বান্ধব সব মৌলভীবাজারের লোকাল ছেলে, ওদের ওদের যে সাইকোলজিক্যাল দিকটা আমি এফেক্টেড ছিলাম তখন।
আচ্ছা,
তো শুরু থেকেই পড়ালেখা করে যাই ইচ্ছে করি, বন্ধুদের ইচ্ছে ছিল যে লন্ডন চলে যাবে, আমি আরো ইচ্ছে ছিল লন্ডন চলে যাবো, এটাই স্বপ্ন ছিল ছোটবেলায়।
এটাকে ওই চারপাশে সবকিছু,
হ্যাঁ চারপাশে সবকিছু, কারণ আপনি তো ইন্ডিভিজুয়ালি কিছু ভাবতে পারেন না, আপনি আপনার পারিপার্শ্বিক দিক নিয়ে প্রভাবিত হবেন সেটাই স্বাভাবিক। আর তখন আমি এমন ভাবে ইনভলভ ছিলাম, এমন সময় ওই জায়গায় বড় হয়েছে, আমার যে আরেকটা রুট আছে শিকড় অন্য জায়গায় সেটা তো আমার মনে ছিল না তখন।
রাইট রাইট রাইট। আর এটা কি ছিল মানে আপনি আপনার আগে আপনার পরিবারের কেউ দেশে পড়তো বা এরকম কেউ?
আমাদের পরিবারের মধ্যে আমার পড়ালেখা করতে পরবর্তীতে অনেকেই পড়ালেখা, এবং কি আমি প্রাউড ফিল করি যে আমার একজন সেকেন্ড কাজিং আছে সে অক্সফোর্ডে পড়া এখন পরবর্তী, কিন্তু আগে আগে কেউ ছিল না, শুধুমাত্র আমার এক মামা শুধু ছিল, উনি উনি বিসিএস ক্যাডার অফিসার ছিল কিন্তু কোনো কারণবশত উনি দুবাই চলে গেছে, মানে অনেকটা মানে বেটার জব, কিন্তু আমাদের পরিবারে কেউ লেখাপড়া আমার আগে আমি জানতাম, আমি জানি না অন্তত আমি জানতাম।
ওকে, আমরা সেই বিষয়গুলো শুনছিলাম, আর পরিবারের ইচ্ছাটা কি ছিল মানে আপনি কি করবেন, বাকি পরিবারের জায়গা থেকে ওই একটু আদর ভালোবাসার কথা বলেন বা শাসনের জায়গাটাও বলেন, এগুলো কেমন ছিল?
না পরিবারের ইচ্ছে ছিল, যেহেতু আমি লেখাপড়ায় ভালো ছিলাম শুরুর দিকে, পরিবারের ইচ্ছে ছিল যে ভালো একটা পড়ায় করি ভালোভাবে, ভালো রেজাল্ট হোক পরবর্তীতে। আর একটা জিনিস ছিল, যেহেতু আমরা পরবর্তীতে এসে একটু বড় হই, তখন যে আমাদের আমার এক খালাতো ভাই আছে ঢাকা থাকতো, মাঝে মাঝে যাইতেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমার খালাতো মামাতো বোনটা পড়তো, তো তারা বলতো যে তুমি এই জায়গায় লেখাপড়া শেষ করো পরবর্তীতে এই জায়গায় আসবা, ঢাকা ইউনিভার্সিটিতে পড়বা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একটা স্বপ্ন দেখতাম ওই সময়, এটা হলো 9-10 যখন পড়ি, কিন্তু এর আগে লন্ডন যাবো এটাই স্বপ্ন ছিল 5-6 যখন পড়াই হতো।
ওকে, আর ফ্রেন্ডস যারা আমাদেরকে শুনছেন, আমরা আজকে বিষয়টি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা এই যে বিদেশে পড়তে গিয়ে নানান ধরনের প্রতারণার শিকার অনেকে হন, কিংবা সেটার ভিতরে আসলে কি কি থাকে, কি থাকে না থাকে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের অতিথি তুহিন, তিনি আমাদের সাথে জয়েন করেছেন, তিনি একাধারে ভিকটিম এবং পরবর্তীকালে তিনি একটা সময় কিন্তু বাইরে যান, তিনি প্রাচে দীর্ঘকাল ছিলেন এবং সেখানে গিয়ে এই স্টুডেন্ট নেয়া কিংবা এই স্টুডেন্টদের সেখানে ভিকটিম স্টুডেন্ট যারা গিয়ে পৌঁছান তাদেরকে নিয়ে সমন্বিত করে তাদের জন্য কাজ করা, এই পুরো প্রক্রিয়ার সাথে কিন্তু তিনি জড়িত ছিলেন। তো তাকে আজ আমরা পেয়েছি, ভীষণ ভালো লাগার বিষয় এটা। এবং আপনারা যারা আমাদেরকে এখন শুনছেন তাদের জন্য বলি যে পুরো অনুষ্ঠানটি আমরা সরাসরি যেহেতু আপনাদের সামনে উপস্থাপন করি, আপনারা আমাদেরকে লিখতে পারেন, কারণ আপনাদের কথাগুলো ধরেই আমি অনুষ্ঠানটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনাদের আগ্রহের জায়গাগুলো আপনাদের হয়ে আমার মাধ্যমে হয়তো আমি তুহিন ভাইয়ের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব, এবং সে কারণে আপনারা আমাদেরকে আমাকে যদি টেক্সট করেন, টেক্সটটা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছি, এবং টেক্সট করতে পারেন 16260 এই নাম্বারটিতে। এবং কেউ যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে কিংবা মনে হয় যে আপনি আপনি নিজেও ভিকটিম বা আপনি আমাদের সাথে কোনো কিছু তথ্য শেয়ার করবেন, আপনার সাথে ফোনে আমরা কথা বলতে চাই, তাহলে আপনি আমাদেরকে যেভাবে সেটাও টেক্সট করে নাম্বারটি দিতে হবে। আপনি লিখতে পারেন টেক্সট অপশনে গিয়ে আপনার নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে মোবাইল নাম্বারটি লিখে পাঠাবেন 16260 এই নাম্বারটিতে। ফেসবুকে আসতে পারেন, তুমি একটা ছবি আমরা দিয়েছি বরাবর, যে কাজটি আমরা করি স্টুডিওতে আমাদের অতিথি যিনি আসেন তার একটি ছবি আমরা দেই, যিনি স্টুডিওতে এখন বসা আছেন সেরকম একটি ছবি। facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করে দেখবেন আমাদের ফ্যান পেজটি পাবেন। আমার সাথে অলরেডি অনেকেই টেক্সট করে ফেলেছেন আমাকে এবং অনেকেই আমার সাথে জয়েন করে ফেলেছেন, আমি কিছু নাম পড়ে আসি। এরপর এই ঘন্টাটির আসলে আর মিনিট চারেক বাকি আছে, পরবর্তী ঘন্টায় এসেই আমরা সরাসরি সেই ঘটনার দিকে চলে যাব, খুব একটা অপেক্ষা আপনাদের আর বাড়াবো না, সরাসরি ঘটনাগুলো শুনতে শুরু করব। আর যারা টেক্সট কিংবা ফেসবুকে জয়েন করে ফেলেছেন আমি কিছু টেক্সট পড়তে পারি। স্বপ্না বসুন্ধরা থেকে লিখেছেন, শুনছি মানে আমার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আগ্রহের একটি জায়গা তৈরি হয়ে গেছে অনেকের কাছেই। লিখেছেন আমাদেরকে আজাদ রহমান সাভার থেকে, মাই ডিয়ার ওকে লিসনার, প্রথমে জানাই আচ্ছা সব, তিনিও একটা সেই আগ্রহের জায়গা যে হ্যাঁ এই বিষয়গুলো আমরা জানতে চাই। আর একটি বিষয় বলেছেন যে এই যে লিফট, আমি একটু বললাম লিফলেট বা বিজ্ঞাপনের জায়গাগুলো সেগুলো কেন হয়, এই একই প্রশ্ন আমার কাছেও, যে বড় 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 পত্রিকা বলেন কিংবা যে লিফলেটগুলো ছড়ানো হয় এগুলো দেখ ভাল যারা করবেন নিঃসন্দেহে এটার অথরিটি রয়েছেন কিংবা যারা এটা রিলেটেড তাদেরই সেটা দেখার বিষয়, আমরা সেই প্রশ্নটা আপনাদের হয়ে আমরা রাখতে পারি সবার কাছে। ওকে, আছেন আমাদের সাথে আরো অনেকেই, আই গেস বিপ্লব আপনি আচ্ছা চালিয়ে যান সাথে আছি, সাব্বির তিনি আছেন আমাদের সাথে, আছেন আমাদের সাথে জাহিদ অলরেডি জয়েন করে ফেলেছেন, ফেসবুক থেকে ঘুরে আসি ফেসবুকে কারা আছে, রুবেল জয়েন করে ফেলেছেন, আলামিন আহমেদ জিহাদ জয়েন করেছেন, এসএমএস পড়ো, এসএমএস পড়ে ফেলেছি আপনার কমেন্ট আমি পড়েছি, নূর আলম জয়েন করেছেন আমাদের সাথে, নাজমুল হাসান রেহান জয়েন করে ফেলেছেন শুনছি, থ্যাংক ইউ ভেরি মাচ, নাসির হোসেন নওগাঁ থেকে জয়েন করেছেন, কেমন আছো, অনেক ভালো আছি, আছেন আমাদের সাথে অনেকেই, মোহাম্মদ উজ্জ্বল জয়েন করেছেন, আল আমিন ইসলাম জয়েন করেছেন টু ফিল ইউর হার্ট, এটিপের কিছু একটা কমেন্ট তিনি করেছেন আমাদেরকে, রুবেল জয়েন করেছেন আমাদের সাথে, অনেকেই হয়ে জয়েন করবেন, আপনাদেরকে এসএমএস করার নিয়ম আরেকটিবার আমি বলি 16260 এই নাম্বারটিতে এসএমএস করবেন যদি আপনি আমাদের সাথে তথ্য শেয়ার করতে চান, আপনি নিজেও ভিকটিম হয়ে থাকেন কিংবা এরকম কোনো কিছু, আপনি আমাদেরকে এসএমএস করতে পারেন, আপনি টেক্সট অপশনে গিয়ে টাইপ করবেন আপনার নাম স্পেস দি লোকেশন স্পেস দি মোবাইল নাম্বারটি লিখে পাঠাবেন 16260 এই নাম্বারটিতে, এবং চাইলে আপনি যে কোনো মতামত আমাদেরকে পাঠাতে পারেন, আপনার সেই মতামতকে ধরে আমরা অনুষ্ঠানটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। সবসময় কথাটা আমি বলি এবং এটা আমরা ডেই হোল্ড বিলিভ করি, রাইট, আপনি যেভাবে টেক্সট করবেন একই নিয়ম, টেক্সট অপশনে গিয়ে আপনার নাম স্পেস দি লোকেশন স্পেস দিয়ে সেই কথাগুলো লিখে পাঠাবেন, নাম্বার একটাই 16260 মানে 16260। ইভানকে শুনবেন অনেকটা সময় পর্যন্ত, অন্ধকারের গল্পের এই পুরো আয়োজন আপনাদের জন্য, এবং অন্ধকারের গল্পের একটা টিম রয়েছে যারা অক্লান্ত কষ্ট করেন পরিশ্রম করেন, সেই টিমটাকে চলুন আমরা ধন্যবাদ জানাই, আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের টিম মেম্বার মঈন জানাতুর ফেরদৌস শিপন সহ সবাইকে, এবং অবশ্যই ধন্যবাদ জানাই অন্ধকারের গল্পের প্রোডিউসার সাদিক সানিকে। আমরা ফ্রেন্ডস একটা ছোট সময়ের জন্য আপনাদের কাছ থেকে সময়টা চেয়ে নিচ্ছি, আমরা নতুন ঘন্টায় যাবার জন্য ছোট একটা সময়ের বিরতি আপনাদের কাছ থেকে নিচ্ছি, এবং বিরতির পর ফিরে এসে আবারও আমাদের আজকের অতিথি যিনি আমাদের সাথে সরাসরি কথাগুলো বলছেন, বিদেশে স্টুডেন্টদের যাওয়া প্রতারণা সেখানে কি হয় ভিতরে কি হয় না হয়, নতুন ঘন্টা শুরুতে এসে সরাসরি আমরা ঘটনায় চলে যাব এবং সেই ঘটনাগুলো এগিয়ে যাবে। আবারও বলছি যে আপনাদের কথাগুলোর মাধ্যমে আপনাদের মন্তব্যের মাধ্যমে আর একটা ব্যবসায় বলতে চাই, যে সে বিষয়টা আমরা সবসময় বলি যে আমাদের এই অনুষ্ঠান আমরা কোনো ধরনের সমস্যার সমাধান কিংবা কোনো ধরনের সিদ্ধান্তে উপনীত হই না, সেই স্পর্ধা সাহস বস কোনোটাই আমরা রাখি না, আমরা একেবারেই সাধারণ জন, আমরা সাধারণভাবে চেষ্টা করি পুরো টিমটা অনেক কষ্ট করে সাহস করে আপনাদের সামনে ঘটনাটা একজনের মাধ্যমে সেটা রিলেটেড কারো মাধ্যমে মাইক্রোফোনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করতে, সেই ঘটনা শুনতে শুনতে সবকিছু মূল্যায়ন বলেন, সেটা সিদ্ধান্ত নেওয়া বলেন, ভালো মন্দ বলেন, বস সবকিছু আসলে রায় দিবেন আপনারাই। আমরা ফিরছি নতুন ঘন্টায় খানিকটা সময়ের জন্য, ছোট একটা বিরতি। স্বাগত, সময়টা একেবারে অল্প সময়ের জন্য গিয়েছিলাম ঘন্টা শুরুতে, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। অন্ধকারের গল্প আপনি শুনছেন, ইভান আছি আপনার সাথে, তুহিন ভাই আছেন আমাদের সাথে, এবং তুহিন ভাইয়ের কাছ থেকে অনেক কথাই শুনবো। আর একটা ব্যাপার জানি যে অনুষ্ঠান যখন শুরু হয় আমি এত কথা বলি, আপনারা আসলে আমাদের অতিথির কথাই শুনতে চান, কিন্তু এই কথাগুলো বাস ফর্মালিটিস বলেন বা যেভাবে বলেন না কেন, রেডিও তো আসলে শুনছেন আপনারা। তো আমাকে এটা বলতেই হবে যে আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, আর এটাও বলতে হবে যে আপনি কিভাবে আমাদের সাথে জয়েন করবেন, কারণ আপনার এসএমএস আপনার কমেন্ট না পেলে অনুষ্ঠানটা সামনের দিকে এগিয়ে নেওয়া খুবই কঠিন। আমি একটু বলি যে নিয়মটা কিভাবে লিখবেন, আমাদেরকে 16260 এই নম্বরটাতে মানে এসএমএস করবেন, এবং চাইলে কিন্তু খুব সহজে আপনি ফেসবুকে আসতে পারেন, facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। কথা শেষ, মাইক্রোফোন তুহিন ভাইকে দেবো। তুহিন ভাই, আমরা একদম আপনার কথাগুলো শুনবো। আপনি প্রথম যখন বাইরে গিয়েছিলেন সেই আগ্রহের জায়গাটা কিভাবে তৈরি হয়েছিল, আমরা একদম বিস্তারিত আপনার কথাগুলো শুনতে চাই। ধীরে ধীরে আপনি কিভাবে কি প্রসিডিউরে কি করলেন, সেই ঘটনাটা যত বেশি আসলে আমাদেরকে খুলে বলবেন। আমাদের যে লিসনাররা এখন শুনছেন অনেকেই হয়তো আমি জানি না, এমনও হতে পারে যে কারো হয়তো সামনের মাসে এরকম একটা প্রসিডিউর মাঝখান থেকে সে যাবে, কেউ হয়তো সেই প্রতারণার মাঝখানে গিয়ে আটকে আছে, কেউ হয়তো প্ল্যান করছে আমি সামনে যাব, কেউ হয়তো সিদ্ধান্ত নিচ্ছে আমার ছোট ভাইটাকে আমি পাঠাবো, তাদের জন্য খুব উপকার হবে। প্লিজ আমরা তুমি আপনার কাছ থেকে শুনতে শুরু করি।
আমি তাহলে ঢাকার পর্বটাই বলি।
হ্যাঁ,
এসএসসি পাস করার পরে, এটা আমার ব্যক্তিগত জিনিস যে আমি পলিটিক্যালি ইনভলভ ছিলাম। 1999 সালের দিকে আমার একটা ঘটনা ঘটে যার জন্য আমি কিছুদিন জেলে ছিলাম রাজনৈতিক কারণে। এই জেলে থাকার পরে আমি যে সময় বের হয়ে আসলাম, তখন আমার পরিবার থেকে একটা চাপ ছিল যাতে আমি দেশে না থাকি, যেভাবে হোক দেশের বাইরে যাতে পড়ালেখা করি। আমারও একটা ইচ্ছে ছিল যে দেখি বাইরে যে পড়ালেখাটা চালানো যায় কিনা, এই জায়গায় নিজের প্রতি নিজে একটু ফেড আপ ছিলাম আমি তখন। তখন বন্ধু বান্ধবের সাথে কথা বলা শুরু করলাম ঢাকার, ঢাকার ছেলে পেলে আমার সাথে যারা ছিল এই জায়গায়, আমার বেশিরভাগ বন্ধুই এরা মেরিটোরিয়াস, তারা ইউনিভার্সিটিতে সদ্য আমরা ভর্তি হয়েছি ইউনিভার্সিটিতে, প্রত্যেকের ইচ্ছে আর ভালো পড়ালেখা করতেছে, তো তাদের তেমন কারো আগ্রহ ছিল না যে দেশের বাইরে যাবে, কিন্তু যেহেতু আমার একটা অব্লিগেশন ছিল যে দেশ থেকে যাব, সেজন্য আমার মাথায় একটা কাজ করতেছিল যে কিভাবে কি করা যায়, দেশের বাইরে কিভাবে যাওয়া যায়। প্লাস আমার পরিবার থেকে চাপ ছিল যে তুমি যাও। আমার পরিবারের কথা বলতে গেলে যে তারা মোটামুটি, আমার একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার, পরিবারের আমি যদি বাইরে পড়ালেখা করতে যাই তারা সাপোর্ট দেওয়ার মতো আমার পরিবারের অ্যাবিলিটি আছে, সেই জন্য আমার পরিবার চাচ্ছে যে যাতে আমি বাইরে চলে যাই। পাশাপাশি আমার ওই জেলের ঘটনাটা আমার খুবই বিব্রত করছে, আমার পরিবারকে বিব্রত করছে, আমার বাবা মাকে বিব্রত করছে। পরে সিদ্ধান্ত নিলাম যে না, দেশে থাকলে হয়তো পড়ালেখাটা চালিয়ে নিতে পারবো না, যেহেতু সমস্যা হয়েছে, যাই দেখি কি করা। তখন একদিন আমি খেলতে গেছি, এসে ওটা এখন মনে হয় ন্যাম সম্মেলন ভবন হয়েছে, ওটা প্রথমত ওই জায়গায় একটা মাঠ ছিল, খালি মাঠ ছিল, জানি না এখন ওইটা আছে কিনা। এটা পাশে আমরা ফুটবল খেলতে যাইতাম, ভ্যানে করে যাইতাম আমরা কাজীপাড়া থেকে, ভ্যানে করে আসতাম। ওই জায়গায় আমার এক বন্ধু কামরুল নাম, কামরুল, তার বোন আবার ঢাকা বাংলাদেশ এয়ারলাইন্স এর বিমানবালা ছিল। কামরুল আমাদের বললো যে তুহিন চলো, এটা খুঁজ পাইছি বাইরে যাওয়ার ভালো খুব অপরচুনিটি, চলো তুমি যেহেতু দায়িত্ব দিতেছো আর পাইতেছো না, আমি তোমার একটা ভালো জায়গার সন্ধান পাইছি, চলো দুজন চলে যাই। আমি বললাম কোথায় কেমনি কি, কারণ এর আগে কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানতাম না, প্রচুর রাস্তাঘাটে প্রচুর লিফলেট দেখছি, সাইনবোর্ড দেখছি, অনেক কিছু দেখছি, কিন্তু ব্যক্তিগত কারোর সাথে আমার কোনো কথা হয় নাই বা কোনো ইন্টারাকশন হয় নাই, কোনো অফিসে কোনো দিন যাইনি। কামরুল আমাকে প্রথম বললো যে এরকম একটা জায়গা আছে, এরা খুবই ভালো, বিশেষ করে স্টুডেন্টদের খুব হেল্প করে ভিসার জন্য। পরের দিন আমরা ঠিক করলাম যে ঠিক আছে, পরের দিন বিকেলে যখন আসবো খেলতে ওই জায়গা থেকে যাবো, ওই অফিসে খেলবো না খেলা। পরে পরের দিন আসলাম, এটা 99 সালের দিকে ঘটনা।
আচ্ছা,
বন্ধুরা আমি মিলে বললাম ওকে যে গ্রীষ্ম কোথায় অফিসটা কোথায় ওদের যারা পাঠাবে। এটা ছিল অফিসটা ছিল মৌচাক, এখন আছে কিনা জানি না। পাশাপাশি একটা কথা বলে নিতে চাই যে কালকে রাতে গতকাল রাতে আমার ছোটবেলা আসছে আমাদের বাসায়,
আচ্ছা
একটা ফ্যামিলি দাওয়াত ছিল, তাহলে আমাকে বলছে যে নামিয়ে দেওয়ার সাথে আমার ছোটবেলা থাকে মৌচাক, আমি আমার যে ভাগ্নের জন্ম হইতে দেখছি তার সাথে করে নিয়ে গেছি, কারণ মৌচাক এখন আর আমি চিনি না। এখন যদি আমাকে কেউ বলে যে ওই অফিসটা কোথায়, কালকে আমি গাড়ি চালাইতেছি বুকার মতো তাকাইতেছি ডাইনে বামে, মানে গাড়ি চালাইতেছি। আর
আমি আমি একটু একটু লিসনাররা একটু পাজল ফিল করবে, আপনি দীর্ঘকাল পরে দেশে এসেছেন, কতদিন হল দেশে এসেছেন?
দেশে মানে না দীর্ঘকাল, আমি তো 2000 সালে যাওয়ার পরে প্রতি বছরই তো আসতাম, কিন্তু এত দীর্ঘদিন থাকিনি। এবার এসে প্রায় আমার একটা ব্যক্তিগত কাজ করার চিন্তা ভাবনা, সেই জন্য প্রায় বছর খানিক মতো আছি আর কন্টিনিউ ঢাকাতে আছি।
ঢাকাতে
সেই যে বললাম যে ওই যে মৌচাকের সেই যে অফিসে আমার বন্ধুর সাথে আমি 1999 সালে গেছিলাম, সেটা আমার দ্বারা লোকেট করা এখন আর সম্ভব না, কারণ কালকে রাতের দেখলাম যে না আমি কিছুই চিনি না, অন্যরকম
আমাদের এই জাদুর শহর প্রতিনিয়ত বদলে,
হ্যাঁ প্রতিনিয়ত এবং টোটালি চেঞ্জ। তারপরে যেটা বললাম তো মৌচাক গেলাম আমার বন্ধু কামরুলের সাথে, বেশ সুন্দর এক অফিস তৎকালীন সময়ে, বাইরে একটা গেস্টদের জন্য রুম, ভিতরে বেশ লোকজন, বাইরে একটা সুন্দরী মেয়ে রিসেপশনে। দরজা ধাক্কা দিয়ে ঢুকলাম, আমরা দুজন কেন আসছেন জিজ্ঞেস করলো, পরিচয় পূর্ব হলো যে আমরা বিদেশ যাইতে চাই। কি পারপাসে যাইতে চান? আমাদের স্টুডেন্ট হিসেবে যাইতে চাই। তো মহিলা ওই মেয়েটা বলা শুরু করলো যে ওনারা কি কোন কোন দেশের সার্ভিস ওনারা প্রোভাইড করেন।
আচ্ছা,
তো আমাকে বললো আমরা ক্যানাডাতে পাঠাই লোকজন, অস্ট্রেলিয়াতে পাঠাই, ইংল্যান্ড পাঠাই, সাইপ্রাস পাঠাই, তবে সবচেয়ে সোজা তাড়াতাড়ি যাওয়ার জন্য কিছু দেশ আছে আবার একটু দেরি হবে, এরকম এরকম কিছু দেশ আছে, কোনটা যেতে চান? তা আমি প্রথম ভাবলাম যে যাবোই যখন বড় দেশে যাই, কানাডা কতদিন লাগবে? শুনে বললো যে কানাডা যদি আপনি যাইতে চান 3 মাস। আমি আমি কথা বলতেছি 1999 সালে, এখন কি অবস্থা আমি টোটালি জানি না, আমাকে তৎকালীন সময় যা বলছে সেটা আমি বলতেছি, আর আমার স্মৃতি যদি আমার সাথে প্রতারণা না করে থাকে। তারপরে উনি বললেন তাহলে আমাদের 2টা চয়েস দিল, সব অনেকগুলো দেশ দেখানোর পরে 2টা দেশ চয়েস দিল, এক কোনটা কোনটা, এক হলো কানাডা, একটা হইলো সাইপ্রাস। আমাদের কি করতে হবে? আপনাদের মার্কশিট গুলো দিতে হবে, তারপরে একটা পাসপোর্ট করতে হবে, পাসপোর্ট যদি আপনি নিজে করতে চান করতে পারেন, আমাদের কাছ থেকে যদি সাহায্য নিতে চান সাহায্য নিতে পারেন, ফর্ম থেকে আরম্ভ করে সব কিছু আমাদের কাছে আছে। তখন পাসপোর্ট অফিস ছিল ওইদিকে মুচাকের ওইদিকে কোন জায়গায় যেন ছিল, বললো যে এই উনি অনেক কিছু বললো যে কি কি করতে হবে, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, কিন্তু আমি আপনাকে সামারাইজ করে বলতেছি যে এই এই ঘটনা। পরবর্তীতে আমি বললাম ঠিক আছে, টাকা পয়সা অ্যামাউন্টটাও আমার মনে নেই, ওই সময় মনে হয় 3 লাখ সাড়ে 3 লাখ টাকার মতো মনে ছিল।
আচ্ছা,
টিউশন ফি সব কিছু ওনাদের চার্জ। আপনাদের কি আমাদের কি করতে হবে, প্রথমে প্রথমে আপনাদের করতে হবে কি যে এই এজেন্টের মেম্বার হতে হবে, যে দেশেই যান প্রথম প্রসিজিয়ারটা হলো আপনারা মেম্বার হতে, মেম্বার হতে হলে কি করতে হবে, 5,000 টাকা খুব সম্ভবত ছিল তারপরে দেখলাম দুই
জায়গায়
এর আগে অনেকে চলে গেছে কানাডাতে ওনাদের দ্বারা, এদের ছবি টুবি টানানো অফিসের মধ্যে, এরা লেখাপড়া ভালো করতেছে, লেখাপড়ার পাশাপাশি পাশে থেকে বলতেছে দু একজনে, তার আত্মীয় স্বজন গেছে যে এই অবস্থা, এইটা গেলে আপনি পড়ালেখা করতে পারবেন, পড়ালেখার পাশাপাশি আপনি যে ইনকাম করবেন সেই ইনকামকে ফ্যামিলিরও সাহায্য করতে পারবেন, আপনি টিউশন ফি করতে পারবেন, পরবর্তীতে কিছুদিন ওই জায়গায় থাকার পরে পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাপ্লাই করতে পারবেন, পাসপোর্ট পেয়ে যাবেন, মানে বিভিন্ন মানে সুদা কথা ওই জায়গায় আমি যাই মনে করছি যে এতদিন অন্ধকারে ছিলাম, এত সময় জায়গার মধ্যে আমি আসছি,
সম্পূর্ণ মুশকিল।
হ্যাঁ হ্যাঁ একবারে, আর মেয়েটাও সুন্দর ছিল, এটা সত্যি বলার ঢং থেকে আরম্ভ করে সবকিছু। হ্যাঁ তারপর হ্যাঁ আমি যদি সাইপ্রাস বা কানাডা নাও দিতাম ওনারে দেখার জন্য আরেকবার যেতাম, এইরকম অবস্থা। যাই হোক আমার বন্ধুকে আমরা বের হয়ে আসতেছি, বন্ধুকে বললাম যে দোস্ত আমি এতদিন ধরে যা খুঁজতেছি একজাক্টলি জায়গা মতো তুমি নিয়ে আসছো,
তখন খুবই
দোস্ত বললো যে তোমারে কি আমি অজায়গায় নিয়ে যাবো,
সেটাই
আমি আরো খোঁজ নিচ্ছি, আমাদের আত্মীয় স্বজন অনেকেই বলছে আমার বন্ধু বান্ধব, এরা হইলো এই আবার ওই জায়গার একটু পাশে দিয়ে মালিবাগ চৌধুরী পাড়ার ওদিকের ওদিকের লোক আমার বন্ধুটা। যাই হোক ওই দিন চলে আসলাম, তখন কিন্তু মোবাইল ছিল না আমার, আমার আমার মোবাইল ছিল না, ওই ধরনের যোগাযোগ ছিল না, বন্ধু আসতো আসলে কথা হইতো ছিলাম। ওই সময় যেদিন অফিস থেকে বের হয়ে আসলাম বললাম যে পরের দিন আবার দেখা হবে, কাজীপাড়া কোথায় দেখা হবে, কাজীপাড়া আসো, আমার একটা বন্ধু কাজীপাড়া আমার একটা বন্ধু আছে ওর হোটেলের মতো আছে।
আচ্ছা
বললাম যে আসো ওই জায়গায় কথা হবে, বাসায় আবার বলে দিল যে কামরুল রিক্সা দিয়ে সময় আমরা আসতেছি, বলে দিল যে ঠিক আছে এখন কোথায় যাবো না যাবো ওইটা পরে আমরা বসে সিলেক্ট করব, কিন্তু উনি যেহেতু বলে দিছে যে মেম্বারশিপ কালকের মধ্যে হইতে হবে, আগে পরিবারে যাইয়ে ধান্দা করতে হইব, 5,000 টাকা ম্যানেজ করতে হইব, আগে সদস্য হয়ে যেতে হইব, তারপরে যা হওয়ার হবে
যা হওয়ার হবে,
আগে সদস্য হয়ে যাই। আর বাসায় আসলাম, আমার পরিবার তখন আমার বাবা থাকে সিলেট মৌলভীবাজার,
আচ্ছা
আমাদের বাসায় ল্যান্ডফোন আছে, খুব সম্ভবত ওই দিনই কথা বললাম। আমার সেই সময় আমার পরিবারের সাথে একটা যে কোনো ঘটনায় ডিস্টেন্স ছিল, আমি ঢাকা থাকতাম, আমার একটা ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট ছিল পূবালী ব্যাংকটা, খুব সম্ভবত যে এখন যেটা নর্থ সাউথ ইউনিভার্সিটির পাশে একটা শাখা ছিল ওই জায়গায় আমার একটা অ্যাকাউন্ট ছিল।
আচ্ছা
তো আমার বাবাকে বিকেলবেলা যাই রাতে কথা বললাম যে খুব চাপ যে পায়ে গেছি একবারে জায়গা মতো, আমি আবার বন্ধু আমাকে জায়গা মতো নিয়ে গেছে, তোমরাও যেহেতু চাও আমাকে পাঠিয়ে দিবা, আমারও ইচ্ছা মেম্বারশিপ কালকের মধ্যে হইতে হবে, আমাকে টাকা দিতে হবে। আব্বু বললো যে কি জায়গায় তোমার পরিবারে অন্য লোকজন আছে, সিনিয়র আরো লোকজন আছে, তোমার বোন আছে, বোনের দুলাভাইরা আছে, বোনের জামাইরা আছে, তাদের জিজ্ঞেস করে নিয়ে আলোচনা। বললাম যে না এদের যদি জিজ্ঞেস করেন আমাকে ডিলে করে দিবেন, চাপ শুরু হয়ে গেল, কারণ মহিলা আমাকে যেভাবে বলছে আমি বাসায় এসে সেম জিনিস ইমপ্লিমেন্ট করা শুরু করছি।
আপনি একবার দিয়ে ফেলেছেন?
হ্যাঁ হ্যাঁ অলরেডি অলরেডি। উনি বলছে যে দেরি দেরি হইলে যে কোটা যে স্পেস আছে অন্যজন ঢুকে যাবে, আমার ঢুকতে হবে না, এই জন্য বাসার জন্য বাসা এসে তোরজোর শুরু করছে যে আমার ঢুকতে হবে কালকের মধ্যে। তারপরে পরবর্তী পরে রিকোয়েস্ট করলাম যে আমাকে এইরকম টাকা দিতে হবে, পরে বাবা বললো যে ঢাকা থেকে তো অ্যাকাউন্টে তখন টিটি করে টাকা পাঠাইতো বলিবাজ আমার জন্য ব্যাংকের অ্যাকাউন্টে, যে আসতেও তো টাকা দু একদিনের দরকার, এদের সাথে বুঝবো না। তখন বললো আমি যে চাপাচাপি শুরু করছি ওই সময় বাবা বলছে যে ঠিক আছে তোমার দুলাভাইয়ের সাথে আমি কথা বলতেছি, আমার মেজর দুলাভাই ছিল ওই জায়গায়। পরবর্তীতে বাবা দুলাভাইকে বলে দিচ্ছে যে যাই করে টাকা দাও কোথায় যাইতে চায়, পরবর্তী আমি ঢাকা আসে এসে বিস্তারিত আলাপ করবো, কিন্তু আপাতত যেহেতু এত সুন্দর একটা অপরচুনিটি পাইছে এটা মিস করা ঠিক হবে না, সুযোগ তো সবসময় আসে না, ওর হাতে যেহেতু একটা আসছে ওরা এটা করতে দাও, আপাতত 5,000 টাকা নেই, এটা তো বড় অ্যামাউন্ট না, পরে দেখা যাবে এটা দেখ। বন্ধুর সাথে তার যোগাযোগ নেই, বন্ধু যোগাড় করতে পারছে কিনা এটা তার আমি জানি না, তখন ওই রকম মোবাইল ছিল না।
উনিও যাবে?
হ্যাঁ 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 জানে, এই জন্য উনারে আবার বলছে যে না আমি আমার সুযোগ হোক আমি খোঁজখবর নেবো এই দুই দেশ সম্বন্ধে কেমনে যায়, এখন এত সহজে টাকা দিব না।
আচ্ছা মানে এটা তাকে বলে
তাকে বলছে, সেই জন্য পরের দিন যে সময় ওই আসছে আমার সাথে দেখা করতে ওর মুখ ফ্যাকাসে, আমি অলরেডি কিন্তু জোগাড় করে ফেলাইছে আমার দুলাভাই, হ্যাঁ আমি ঠিক আছে যে অনেক দূর আগে গেছি আমার বন্ধু পিছিয়ে গেল, সে তো কোনো টেনশন, সে বলতেছে যে এটা হইলো কি আমি নিয়ে গেলাম তোরে তুই আগে যেতেছে তা আমি পিছিয়ে গেলাম, আমি অসুবিধা নাই মহিলারে চলো দুইজনে মিলে পাঁচ আছে ম্যাডামরে বলে রিকোয়েস্ট করে আড়াই আড়াই দিয়ে দুইজন লিস্টে ঢুকিয়ে আসি।
বাহ কি বন্ধুত্ব!
হ্যাঁ বন্ধুত্ব আমার সেরকম বন্ধু,
বুঝতে পারছি।
আমি বলছি যে দিয়ে আগে আমরা লিস্টে ঢুকে যাই, লিস্টে ঢুকলে আমাদের পরে দেখা যাবে। পরের দিন ঠিক কথা মতো আমরা ওই জায়গায় গেলাম 5,000 টাকা আমার বন্ধু আমার সাথে, বন্ধু বাবা বলছে যদি না দিতে পারি তাহলে তুই ওইটা এক কাজ করি আমি তো ক্যান্সেল হয়ে দেবো ওই সময় 5 তোর নামে অ্যাড হয়ে দেবো, ওই রকম একটা কথার ফাঁক রেখে দিস, নাহলে আবার যদি আমি না দিই জন্য যদি তো আবার দিতে হয় 2,500 সমস্যা,
অনেক চিন্তা অনেক
অনেক চিন্তা কি, হ্যাঁ না কারণ ওই সময় 5,000 টাকা তো সিরিয়াস ঘটনা, মেকআপ করা তো সম্ভব,
এখনো 5,000 টাকা অনেক বড় ব্যাপার,
তখন
আরো বড় ব্যাপার
ছিল। পরবর্তীতে গেলাম ওনার পাশে যে এইরকম আসছেন, বললেন আসবেন সকালে, আসলেন বিকেলে,
মানে এটা খুব অফিসিয়াল একটা
ফরমালিটি, উনি অপেক্ষাই করতেছিল আমাদের জন্য। হ্যাঁ দেখি অলরেডি আমাদের যে মোটামুটি আমরা একটু ছোট কাগজে নাম লিখে দিয়েছিলাম ওনার মধ্যে, দেখি অলরেডি ওনাদের তৎকালীন সময় কিন্তু কম্পিউটার ছিল, ইন্টারনেট ছিল কিনা আমি জানি না, তো কম্পিউটার ছিল, সুন্দর সুন্দর কম্পিউটার ছিল, দেখি আমাদের নামে একটা আমার আর ওর নামে লিস্ট, কোন দেশে যাইতে বিভিন্ন কিছু লেখা, মানে ফর্মাল ওয়েতে রেডি আসলে
আমার রেডি। তিন ভাই আমি এই যে সবকিছু রেডি করে তিনি রাখলেন, এখান থেকে আবার আমরা শুনবো, আমি একটু কথা বলবো যারা শুনছেন আমাদেরকে, কারণ অনেকে আবার একটু পরে এসে টিউন ইন করতে পারেন ঢাকা এফএম 90.4, একটু পরে এসে যারা টিউন ইন করছেন ঢাকা এফএম 90.4 তুহিন ভাইয়ের কথা আপনারা শুনছেন, আর যারা শুরু থেকে আমাদের সাথে ছিলেন তারা তো আছেনই, আমরা অন্ধকারের গল্প অনুষ্ঠানটি আপনি এনজয় করছেন, আমরা এই অনুষ্ঠানটি সরাসরি আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকের যে বিষয়টি সেটি হচ্ছে যে বিদেশে যে পড়তে যায় আমাদের মেধাবীরা, এবং সেই পড়তে যাওয়াকে কেন্দ্র করে যে ব্যবসা প্রতারণা ফাঁদ বলেন বা যা কিছু বলেন কি হয় না হয় সেই বিষয়গুলো নিয়ে একটি মানুষের অভিজ্ঞতার জায়গা থেকে আমরা সেই কথাগুলি শুনছি, এবং অন্ধকারের গল্পে আজ আমাদের অতিথি হয়ে এসেছেন তুহিন ভাই। তুহিন ভাই মূলত একজন ভিকটিম, পরবর্তীকালে তিনি বিদেশে যেতে পারেন আল্লাহর অশেষ মেহরবানিতে, এবং সেখানে গিয়ে পরবর্তীকালে তিনি একটি অ্যাসোসিয়েশনের সাথে রিলেটেড হয়ে যারা ভিকটিম হয় বাইরে গিয়ে এরকম স্টুডেন্টদের নিয়ে তিনি কাজ করেছেন, অনেক কিছু দেখেছেন, তো সেই সেই পুরো প্রক্রিয়ার সাথে জড়িয়ে থাকা অন্ধকার, সেই অন্ধকারে জড়িয়ে থাকা গল্পগুলো তুলে এনে এই মাইক্রোফোনের মাধ্যমে ঢাকা এফএম 90.4 এই মাইক্রোফোনের মাধ্যমে আপনাদের সামনে আমরা সরাসরি তুলে ধরছি, এবং আপনাদের কথাগুলো আমাদের জন্য খুব বেশি জরুরি দরকার। আমি এই মাইক্রোফোনে শব্দ করে আপনার এস এম এস গুলো না পড়লেও কথা শুনতে শুনতে কিন্তু আপনার এস এম এস আমি পড়ছি, এবং সেই কথা অনুযায়ী অনুষ্ঠানটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সো আমাদেরকে এসএমএস করুন 16260 এই নাম্বারটিতে, আবার বলছি 16260 এই নাম্বারটিতে, এবং ফেসবুকে আসতে পারেন। ওখানে আসতে যে ঘটনাগুলো ঘটবে সেটা হচ্ছে এসএমএস করলে আপনার টাকা লাগে, সেই টাকাটা লাগবে না। আর দুই নম্বর বিষয় হচ্ছে যে আপনি এতদিন লিখে দেখতে পাবেন facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন, সেখানে এসে কিন্তু আপনি আপনার কমেন্ট বা সবকিছু জানাতে পারেন। ওকে, আমি তিনবার আপনার কাছে ছিলাম, আপনার কাছে আবার যেতে চাই। সবকিছু রেডি করা ছিল অফিসে, সবকিছু রেডি, আপনাদের মোটামুটি ড্রাগও হলো সকাল আসার কথা, কেন বিকেল আসলেন, তারপরও সব রেডি করা আছে। বেশ বোঝাই যায় যে আপনাদের জন্য অনেক বেশি অ্যাক্টিভ প্রতিষ্ঠানটি, আর আপনারাও দু বন্ধু মিলে গিয়েছেন, সম্বল হচ্ছে 5,000 টাকা, এবং দুজনেই চেষ্টা করছেন যাতে এক পা ফেলা যায় সাইপ্রাসে কিংবা কানাডায় কিংবা ইংল্যান্ডে। কি হলো তারপরে?
তারপরে যাওয়ার পরবর্তী তিনি বললেন যে আপনাদের অলরেডি ঢাকার ছেলে, লোকাল ছেলে, এবং জায়গা বাসা, পরিবারের অবস্থা তেমন খারাপ না, আমরা কিন্তু আনতে পারবো আপনাদের, কিন্তু ফাঁকে দিয়ে যাতে কেউ না ঢুকে, যত বড় লিস্টই হোক আমরা যেন বাদ না পড়ি, খুব চাপাচাপি করে আসছিলাম, এটাও সত্য কথা ওনার কথায় অনুসারে। পরবর্তীতে গেলাম, ওনারে বললাম যে এইরকম ঘটনা আমার, ওনারে আর বলি নাই যে আমার বন্ধু টাকা দিতে ফ্যামিলিতে এরা ইনভেস্টিগেট করবে, এই বললে কিন্তু আবার ওনার কাছে ছোট হয়ে যাবো, সেই জন্য ওনার এটা বললে আমি বলছি যে একটু ডিলে হইতে আছে, ওনার বোন দূরে আছে, বোনে টাকা দিবে। কিন্তু আমাদের একটাই দাবি আপনার কাছে, পরবর্তীতে যাই করি আপনি লিস্ট করতে হবে, আমাদের দুইজনেই সিরিয়ালে রাখতে হবে, কিন্তু আমরা 5,000 টাকা আজকে দিব। এটা আপনি যদি দুইজনে অ্যাকাউন্টেন্ট নিয়ে নিতে পারেন বা একজন অ্যাকাউন্টেন্ট, কিন্তু আমাদের
নাম করতে, নাম এন্ট্রি করতে,
নাম এন্ট্রি করতে হবে দুইজনে।
হ্যাঁ,
এটা হলো আমাদের প্রি কন্ডিশন। তুমি বলল তাহলে ঠিক আছে বসেন, আমি একটু ভিতরে আলাপ করে আসি। প্রথম দিন আমরা ভিতরে,
ভিতরে বলতে একটা অফিস কক্ষ,
হ্যাঁ হ্যাঁ অফিস মূল, আমরা তো প্রথম দিন ছিলাম হইলো বাইরে, ওই জায়গায় রিসেপশন রুমে ছিলাম, ওই গেলাম আমরা ওই জায়গায় বসে গেছি, উনি ভিতরে গেল, অনেক সময় পরে ফ্যাকাশের মুখে বের হয়ে আসলো, বলে গতকাল আপনাদের তো আপনাদের জন্য বইলে স্যার নাম লিখিয়ে রাখছে, এখন ভিতরে যাই বললাম যে এরা একজনের টাকা আনছে এই করছে, স্যার তো বললো যে আরো লোকজন নাকি আমাদের জন্য, মানে গতকাল আরো লোকজন আসছিল, তাদের চেয়ে আমাদের বেশি অগ্রাধিকার দিচ্ছে, সেই জন্য একটু সমস্যা হয়েছে। ঠিক আছে, কন্ডিশন 5,000 টাকা দেন, দুইজনের নাম লিস্টে করবো, কিন্তু কন্ডিশন হলে বাকি 5,000 কবে দিবেন? বন্ধু বললো যে আমি, আমার 2টা দিন সময় দেন, আমি 2 দিনের মধ্যে ম্যানেজ করে দিব। ঠিক আছে, বললো যে ঠিক আছে, এটা অফিসিয়ালি লিস্ট হচ্ছে না আপনাদের নাম, আপনাদের লিখে রাখতেছি আপনাদের নাম, 5,000 টাকা জমা দিচ্ছেন, এটাও ঠিক আছে,
টাকা পাকেটে দিলে
অফিসের লিস্ট হবে, তবে 2 দিন আপনাদের, 2 দিনের মধ্যে যদি আসেন আপনারা লিস্টেড হবেন কনফার্ম। আমি তো বন্ধুরে অফিস থেকে নাইমি, বন্ধুর এখন চাপ দোস্ত, 2 দিনের মধ্যে কিন্তু ম্যানেজ করতেই
হবে,
যেভাবে হোক, নাহলে কিন্তু আমারটাও যাবে, তোরটাও যাবে, তুমি আমার অফিসটি নিয়ে দিছ, ঠিক আছে, উপকার করছো, কিন্তু পিছাইতে আর চাই না, কারণ আমরা জায়গা মতো এসে বসতে। ওই রুমটার 2 দিন আমি ওই রুমে গেছি, আমার এখনো ভাসে ওই রুমটা কেন জানি টানে, একটা মানে মনে হয় যে ওই জায়গায় একটা রহমত আছে,
ওইখানে গেলে আমি আসলে বাইরে চলে
গেছি, হ্যাঁ ওই জায়গায় ওই রুমে ঢুকলেই মনে হয় যে আপনি চলে গেছেন, এরকম মানে অ্যাটমসফিয়ার, দানে যে বলতে বলতেছে যে ভাই পাঠাইছে টাকা, মন বলতেছে আমার ভিসা এসে বসছে, মানে কথা সব পজিটিভ। পরবর্তীতে তো ওই অফিসে আমি গেছিলাম, পরবর্তীতে ওই লোকের সাথে আমার দেখা হয়েছে দেশের বাইরে, যে লোকটা মূল দায়িত্বে ছিল, যাই করে সে বলতে চাই না। পরে বন্ধুরে বললাম যে টাকা কিন্তু ম্যানেজ করতে হবে, বন্ধু 2 দিন, হ্যাঁ 2 দিন পরে আমরা মিট করলাম আবার, তারপরে ঠিকই ওই 5,000 টাকা কিভাবে জোগাড় করছে আমার মনে নেই, তবে নিয়ে আসছে টাকা,
আচ্ছা আচ্ছা আচ্ছা,
নিয়ে এসে আমরা টাকা দিলাম, শর্ট করে বলি, কারণ ওই জায়গায় দেওয়ার পরে টাকা দিলাম যে আপা এই বাকি 5,000 আমরা তো লিস্টে আছে কিনা, হ্যাঁ ঠিক আছে এখন
মহা খুশি না,
হ্যাঁ টাকা অ্যারেঞ্জ হয়ে গেছে, প্লাস আমাদের নাম হয়েছে, ওঠার সময় আমার মনে হয়েছে যে হয়ে গেছে আমরা অন্যরকম। তারপরে পরবর্তী করণীয় কি আপা, একটা কাগজ ধরিয়ে দিয়েছিল আমাদের কি কি করতে হবে, আমার মনে নেই, ওনার ড্রয়ারে ছিল একটা কাগজ দিয়েছিল কি কি, মোটামুটি যেটা মনে আছে সেটা হলো আপনি যদি ক্যানাডা যেতে চান তাহলে এর রিকোয়ারমেন্ট ছিল একটু বেশি, টাকাটা একটু বেশি, সাইপ্রাস কম, ইংল্যান্ডে এরকম, মানে আমার মনে হয় টিউশন ফি
খুব বেশি,
হ্যাঁ এরকম, হ্যাঁ হ্যাঁ এরকম এরকম অনেকগুলো আমার মনে নেই এই মুহূর্তে। আর বিশেষ করে যে আমার আমার মূল টার্গেট ছিল ঝটপট, আমার বড় দেশে কোথাও যাওয়া দরকার না, কিন্তু দেশ থেকে যাওয়া দরকার, এটা আমার একটা মানে চিন্তা ভাবনা ছিল আমার বের হয়ে যেতে। উনি বলছিল তখন যে ওনাদের কাছে সবচেয়ে শর্ট ওয়ে এখন যাওয়ার জন্য ক্যানাডা বা সাইপ্রাস, সেই জন্য আমরা চুজ করছিলাম ক্যানাডা, যে ক্যানাডা সাইপ্রাস, সাইপ্রাস তো অপরিচিত দেশ, তো তখন এত ফেমাস ছিল না সাইপ্রাস, আমি নিজেও জানতাম না সাইপ্রাস সম্বন্ধে আগে, বললাম যে বেস্ট ক্যানাডা। কি করতে হবে আপনাদের? ইমিডিয়েটলি পাসপোর্ট করতে হবে।
বাহ,
কোথায় দেখতে হবে? ওই সময় আমি পাসপোর্ট অফিসে চিনি, আমার জীবনে কেউ যায়নি, কখনো যায়নি, পাসপোর্ট করতে হবে ইমিডিয়েটলি।
আচ্ছা, তখন আপনার বাংলাদেশে পড়াশোনার কি অবস্থা?
আমি তখন এইচএসসি পাস করে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। আমি এইটা আমার নাম সে অন্য কারণে বলতেছি না, এইটা বলতে
চাই আমরা।
তখন বললো যে আপনারা ইমিডিয়েট পাসপোর্ট করতে হবে। পাসপোর্ট করার জন্য কি করতে হবে ম্যাডাম, কোথায় যেতে হবে? আমরা কিন্তু ওনাকে ভিতরের রুমে পর্যন্ত পৌঁছাই নাই, তখন ওনার সাথেই কথা বলতেছি, টাকা উনি নিতেছে যে কাউন্সিলর যে
ম্যাডাম,
হ্যাঁ ম্যাডাম ম্যাডাম ছিল। পরবর্তীতে উনি আমাদের আরেকটা কিভাবে পাসপোর্ট করতে হয় এর একটা নমুনা কাগজ দিল, পাসপোর্ট সাইজ ছবি তুলতে হবে, অমুক জায়গায় যাইতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, পুলিশ ভেরিফিকেশন আসবে, বিভিন্ন মানে অনেক কিছু বললো যে একটা পাসপোর্ট করার মধ্যে কিন্তু অনেক ঝামেলা আছে, আমরা তো আর এর আগে তো আমার পাসপোর্ট ছিল না বা কাউরে কোনো সময় করতেও দেখিনি, আমার সেটা জানতাম না। তো ওনার এই লম্বা কাগজ দেখে পুরো বললাম যে ম্যাডাম তাহলে, পাশাপাশি উনি একটা বললো যে ইচ্ছা করলে আপনি আমাদের হেল্প নিতে পারেন পাসপোর্টের ব্যাপারে, আমাদের কাছে ফর্ম থেকে আরম্ভ করে কি আছে আমাদের লোক আছে করে দেবে, এটা যদি চান আপনি এই হেল্পটা নিতে পারেন, আর যদি আপনি নিজে করতে চান আপনার ব্যাপার অনেক, কিন্তু আপনি করলে দেরি হবে, এদিকে আপনার টাইম ডিউরেশন আছে এটা মাথায় রাখবেন, অতএব দেখেন কি করবেন, যত তাড়াতাড়ি পাসপোর্ট হয় তত তাড়াতাড়ি ভালো।
আচ্ছা, আমরা না ঠিক পাসপোর্ট থেকে আসবো আপনার কাছে, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটা প্রতিবেদন শ্রোতা আপনারা যারা আছেন আপনাদেরকে শোনাবো, আমার সাথে অনেকগুলো প্রশ্ন কিন্তু চলে এসেছে, তুমি মনে রেখেন আমরা ঠিক এই জায়গাটা ছিলাম, এখান থেকে আবার কথা বলবো, পাসপোর্ট একটা সেই বিশাল প্রসিডিউরের কথা বলা হলো, আপনাকে সহযোগিতা করার জন্য সেই এজেন্সি এবং স্মার্ট ম্যাডামের আশ্বাস আছে, এরপর কি হলো সেই প্রসঙ্গগুলোতে আমরা আসবো, এবং এই প্রতারণা ঠিক এই জায়গায়, প্রতারণা বলবো না, সামনে কি হচ্ছে আমরা জানি না, আমরা আবার কথা প্রসঙ্গে শুনলাম তিনি কিন্তু বাইরে গিয়েছেন, তার সাথে দেখা হয়েছেন, তার মানে একটা স্বচ্ছ প্রক্রিয়া হতে পারে, কি হচ্ছে না হচ্ছে আমরা জানি না এখনো, সেটা যেহেতু সরাসরি আমি অপেক্ষায় আছি সে পর্যন্ত, তবে এই মুহূর্তে অপেক্ষায় আসলে রাখবো না আপনাকে, আমরা একটা আরেকটি প্রতিবেদন শুনবো আমাদের প্রিয় মুকুল ভাইয়ের কণ্ঠে, এবং এই প্রতিবেদনটিও তৈরি করেছে আমাদের অন্ধকারের গল্পের টিম মেম্বাররা, মঈন, জানাল, ফেরদৌস, শিপন, এবং চরণ একটা ধন্যবাদ জানাই আমাদের প্রোডিউসার সাদেক সামিকেও। আর এই প্রতিবেদনের পরে আবার ফিরছি অন্ধকারের গল্প নিয়ে, আপনারা ঢাকা এফএম 90.4 এর সাথে থাকুন, লিখুন 16260 এই নাম্বারটিতে, অ্যান্ড ফেসবুকে আসুন facebook.com/ঢাকা FM 90.4, লিখে সার্চ করবেন আমাদের ফ্যান পেজটি পাবেন। ফিরছি।
পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে বিভিন্ন ভিসা এজেন্সি ও কনসালটেন্সি ফার্মের নানা বিজ্ঞাপন, 7 দিনের ভিসার গ্যারেন্টি, আগে ভিসা পরে টাকা, খণ্ডকালীন চাকরির সুযোগ, এ ধরনের চমকপ্রদ অনেক কথা বিজ্ঞাপনে লেখা থাকলেও আদতে তা ফাঁকা বলি। বিদেশে উচ্চশিক্ষায় যেতে চান এমন শিক্ষার্থীদের কাছে ভুল তথ্য দিয়ে বা সঠিক তথ্য গোপন করে প্রতারণা করেছে বিভিন্ন কনসালটেন্সি ফার্ম। চটকদার বিজ্ঞাপনের আরেকটি সাধারণ শিরোনাম। শিক্ষাবিরতি কিংবা বয়স কোনো ব্যাপার না, অথচ অধিকাংশ ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা রিফিউজ হয় এর দুটি কারণেই। 29 অক্টোবর 2011 সালে প্রথম আলোর এক অনুসন্ধানী প্রতিবেদন থেকে জানা যায়, লেখাপড়া করতে ফ্রান্সে যাওয়ার জন্য রাজধানীর বিজয়নগরের সিয়েরা 21 নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন মৌলভীবাজারের দৌলতপুর গ্রামের তারেক হাসান। ভিসার জন্য 7 লাখ টাকা দিতে হবে এমন জানায় প্রতিষ্ঠানটি। এ ব্যাপারে 150 টাকার স্ট্যাম্পে চুক্তি হয় গত বছরের 12 আগস্ট। চুক্তি অনুসারে দুটি চেকের মাধ্যমে 2,80,000 নগদ 20,000 টাকা প্রতিষ্ঠানকে দেন তারেক। কথা ছিল 3 মাসের মধ্যে ভিসার কাজ শেষ করবে প্রতিষ্ঠানটি, অন্যথায় টাকা ফেরত। কিন্তু নির্দিষ্ট সময় ভিসা করতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। ভিসা করে দিতে না পেরে টাকা ফেরত দিতে অনেক তালভানা করে। এক পর্যায়ে তারা তারেককে 2,80,000 টাকার একটি চেক দেয়, কিন্তু তারেক ব্যাংকে গিয়ে জানতে পারে ওই চেকের বিপরীতে হিসাব নম্বরে টাকা নেই। এরপর সিয়েরা 21 নামের প্রতিষ্ঠানটি তিনি বন্ধ দেখতে পান। সঙ্গে সঙ্গে লাপাত্তা হন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ঐশ্বর্য তাপসী তাবাসুম চৌধুরী। তারেক বলেন, ভাই, অনেক আশা করেছিলাম বিদেশে গিয়ে পড়ালেখার পাশাপাশি চাকরি করে জীবন সাজাবো, কিন্তু সবই হারালাম। বিদেশে পড়তে আগ্রহী অনেক শিক্ষার্থী এভাবে প্রতারিত হচ্ছে। তারেকের মতো অন্তত 40 জন শিক্ষার্থীর কাছ থেকে প্রায় কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে ঐশ্বর্য, গুটিয়ে নিয়েছেন সিয়েরা 21 নামের প্রতিষ্ঠানটির কার্যক্রম। প্রতারণার অভিযোগে ঐশ্বর্যের বিরুদ্ধে রমনা থানায় একাধিক মামলা হয়েছে। পুলিশ ঐশ্বর্যকে এখনো গ্রেফতার করতে পারেনি। একইভাবে সাইপ্রাসে নিয়ে যাওয়ার নাম করে শিক্ষার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে গা ঢাকা দিয়েছেন ইউরোভিশন ও ইউনাইটেড ফরেন অ্যাডমিশন নামের দুটি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের বিষয় জানতে চাইলে সে সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী বলেন, বিদেশি নাম করা বিশ্ববিদ্যালয়গুলির স্বীকৃত প্রতিনিধি এদেশ থেকে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার কাজ করতে পারেন, কিন্তু তথাকথিত কিছু কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অনেক এজেন্ট অনুমতি ছাড়া এ ধরনের কাজ করছে। মূলত তারাই প্রতারণা করে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তিনি বলেন, ক্রস বর্ডার এডুকেশন নীতিমালার খসড়া মন্ত্রণালয়ে জমা রয়েছে, এটি চূড়ান্ত হলে এ ধরনের প্রতারণা বন্ধ হবে। বিদেশে উচ্চশিক্ষার নামে প্রতারক প্রতিষ্ঠানের সংখ্যা কমে এলেও এখনো তা বন্ধ হয়নি। ফাইল ওপেনিং, কাউন্সেলিং, অ্যাডমিশন সার্ভিস চার্জ, ভিসা প্রসেসিং, টিউশন ফি ট্রান্সফার, স্পন্সর সাপোর্ট, পার্ট টাইম জব এবং ফাউন্ডেশন কোর্সের নাম করে কনসালটেন্সি ফার্মগুলো হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। ছোট ছোট ফার্মগুলোর পাশাপাশি তুলনামূলক বড়গুলোর বিরুদ্ধেও রয়েছে অতিরিক্ত ফি আদায়, তথ্য গোপন সহ বিভিন্ন অভিযোগ। এ বিষয়ে ভুক্তভোগী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুজ্জামান জানান, পত্রিকার বিজ্ঞাপন দেখে তিনি অস্ট্রেলিয়া উচ্চশিক্ষার বিষয়ে সহযোগিতা পেতে কাকরাইলের কনসালটেন্সি ফার্ম লিঙ্কার্স ইন্টারন্যাশনালে যান। ফার্মটি আবেদন ফি বাবদ 15,000 টাকা দাবি করে। টাকা জমা দেওয়ার পর অস্ট্রেলিয়া ভর্তি হওয়ার যোগ্যতা নেই জানিয়ে সাইপ্রাসে আবেদন করার পরামর্শ দিয়ে আরো 10,000 টাকা দাবি করে। প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় এ বিষয়ে মোবাইলে যোগাযোগ করা হলে ব্যস্ততার অজুহাত দেখিয়ে তারা আর কোনো কথা বলেনি। সুইডেনের একটি বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ দেওয়ার নিশ্চয়তা দিয়ে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র কামরুল হাসানের কাছ থেকে 20,000 টাকা আদায় করে ধানমন্ডি একটি কনসালটেন্সি ফার্ম। পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ঘেঁটে কোনো স্কলারশিপের তথ্য না পেয়ে পাসপোর্ট, কাগজপত্র ও টাকা ফেরত চাইলে তারা মারমুখী আচরণ করে। প্রতি বছর বাংলাদেশ থেকে লক্ষাধিক শিক্ষার্থী উচ্চশিক্ষার আশায় পাড়ি জমালেও এর চেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী এভাবেই প্রতারিত হচ্ছে। তুলনামূলক সহজ নিয়ম ও ভিসা প্রক্রিয়ার জটিলতা নেই এমন দেশেই এজেন্সিগুলো স্টুডেন্ট পাঠাতে চায়। 2008 সালে মালয়েশিয়া সরকার বাংলাদেশি শ্রমিকদের জন্য ইস্যুকৃত কলিং ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দিলে নড়েচড়ে বসে কিছু এজেন্সি। মালয়েশিয়ার প্রতিষ্ঠিত এবং আদম ব্যবসায়ের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত অর্ধশত বাংলাদেশি নাগরিক বেছে নেয় আদম আমদানির বিকল্প স্টুডেন্ট ভিসা প্রকল্প। শ্রীলঙ্গর প্রদেশের ক্লাং, পেটালিং, জায়া, শাহ আলম, সানোয়ে এলাকায় এ প্রকল্পের আওতায় গড়ে উঠেছে কিছু ক্ষণস্থায়ী কলেজ। কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে শুরু করা হয় ভর্তি কার্যক্রম। কলেজ কর্তৃপক্ষ অফার লেটার পাঠালেই ভিসা জটিলতা থাকে না, আর এ সুযোগ নিচ্ছে বাংলাদেশি অসাধু এজেন্সিগুলো। মালয়েশিয়ার দৈনিক দ্য স্টার, দ্য মালয় মেইল, বেরিত, হরিয়ানা সহ বিভিন্ন পত্রিকায় ছাত্র ভর্তির নামে প্রতারণা খবর প্রকাশিত হয়েছে বেশ কয়েকবার। গণমাধ্যম সূত্রে জানা যায়, অনিয়মের অভিযোগ প্রমাণ হওয়ায় সে দেশের সরকার গত কয়েক বছরে অনুমোদন বাতিল সহ বেশ কিছু কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এসব কলেজে পড়তে যাওয়া শিক্ষার্থীরা পালিয়ে বিভিন্ন স্থানে কাজ করে, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে কারাভোগ করতে হচ্ছে অনেককে। শিক্ষার্থীর যোগ্যতা অনুযায়ী কোন দেশে পড়তে যাবেন, বিশ্ববিদ্যালয় নির্বাচন, আবেদন, ভর্তি, আবাসন, ভিসা তথ্য সহ প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট, ব্যাংক সলভেন্সি ইত্যাদি প্রস্তুত এবং সে দেশে থাকার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা দেওয়াই মূলত একটি কনসালটেন্সি ফার্মের কাজ। সরেজমিনে পরামর্শ নিতে গিয়ে দেখা গেছে কোনো কোনো ফার্ম ফাইল ওপেনিং কিংবা নাম নিবন্ধন ছাড়া বিস্তারিত কোনো তথ্যই দিতে চাচ্ছে না। আবার কেউ কেউ অছাত্রদেরকেও বিদেশের ছাত্র ভিসায় পাঠানোর গ্যারান্টি দিচ্ছে। স্টুডেন্ট ভিসা সম্পর্কে শিক্ষার্থীদের অস্বচ্ছ ধারণার সুযোগে ফার্মগুলো ভুল তথ্য দিয়ে বিভিন্ন ফির অজুহাতে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। শুধু কাউন্সেলিং সেবা দিয়েই অনেক ফার্ম দাবি করছে 30,000 টাকা। বিদেশে শ্রমিক প্রেরণকারী রিক্রুটিং এজেন্সিগুলোর নিবন্ধন বাধ্যতামূলক হলেও স্টুডেন্ট কনসালটেন্সি ফার্মগুলোর নিবন্ধনের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই। সিটি কর্পোরেশন থেকে শুধু একটি ট্রেড লাইসেন্স সংগ্রহ করেই কার্যক্রম শুরু করে এসব প্রতিষ্ঠান। কিছু অসাধু বিদেশি প্রতিষ্ঠানের যোগসাজশে তারা চালিয়ে যাচ্ছে লোক ঠকানোর কার্যক্রম। যুক্তরাজ্যের গণমাধ্যম সূত্রে জানা যায়, টিয়ার ফোর ভিসা পদ্ধতি প্রণয়নের পর গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত 35,000-এরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছে। এর আগে ও পরে দেশটিতে উচ্চশিক্ষার্থে পাড়ি জমিয়েছে আরো কয়েক লাখ শিক্ষার্থী। কাজের সংস্থান না হওয়ায় দেশটিতে বেশিরভাগ বাংলাদেশি শিক্ষার্থীকে পোহাতে হচ্ছে দুর্ভোগ। যুক্তরাজ্য সরকারের ইউকে বর্ডার এজেন্সি ইউকে দিয়ে গেল কয়েক বছর সে দেশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির অনুমোদন বাতিল করে। কালো তালিকাভুক্ত প্রায় ডজন খানেক কলেজের আঞ্চলিক অফিস ভর্তি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশে, যাদের মধ্যে অন্যতম হচ্ছে হরবন কলেজ, নিউ ক্যাসল কলেজ, নর্থ লন্ডন কলেজ অব বিজনেস স্টাডিজ, ইউকে কলেজ অব বিজনেস অ্যান্ড কম্পিউটিং, উইলিয়াম কলেজ, উইলসন কলেজ, ওয়েস্ট লন্ডন বিজনেস কলেজ। গুলশানের একটি কনসালটেন্সি ফার্মের নাম প্রকাশ না করে জানায়, অধিকাংশ শিক্ষার্থী পড়াশোনা নয় বরং কাজ করতে বিদেশে যায়। এজেন্সিরা এসব শিক্ষার্থীকেই মূলত টার্গেট করে এবং সঠিক তথ্য গোপন করে আদায় করে মোটা অঙ্কের টাকা।
চলছে অন্ধকারের গল্প, প্রতিবেদন শোনালাম আপনাদেরকে এবং প্রতিবেদনে অনেকগুলো বিষয় আসলে তুলে এসেছে, তুলে ধরেছি আমরা, উঠে এসেছে এবং সেই বিষয়গুলো নিয়ে আসলে একজন সরাসরিও আমাদের সাথে কথা বলছেন। তুহিন ভাই আছেন আমাদের সাথে, তার কাছ থেকে আমরা অনেক কিছু শুনছি। প্রথমত বারবারই বলছি, তিনি নিজে একজন ভিকটিম এবং পরবর্তীকালে তিনি এই ভিকটিমদের নিয়ে দেশের বাইরে কাজও করেছেন, তার সাথে কথা বলছিলাম। পাশাপাশি আপনাদের কথাগুলো, অনেকের কথাগুলো আমার কাছে চলে এসেছে, আমি বরং কিছু টেক্সট পড়েই ফেলি। জয়েন করেছেন আমাদের সাথে, আচ্ছা ভাইয়া, আমি আসমনি, ওকে আশামনি, এই শোতে, এই শোটা আমার খুব পছন্দের, কারণ এই গল্প থেকে আমরা জীবনের থেকে ঘটে যাওয়া সেই সব কিছুর ভালোর আড়ালে খারাপ ঘটনাগুলোকেও জানতে পারি, আচ্ছা, এবং এর থেকে আমরা অনেক কিছু সম্পর্কে জানতে পারি ও আমরা এ থেকে অনেক কিছু শিখতে পারি। অ্যান্ড আমার একটি রিকোয়েস্ট, এই শোটা যেন কখনো, ইনশাল্লাহ আপনি দোয়া করবেন সেইটা যেন কখনোই না হয়। তবে আমরা কিন্তু মনে প্রাণে আরেকটা জিনিস চাই, সেটা হচ্ছে একদিন অন্ধকারে কোনো গল্পই থাকবে না, সেদিন আমাদের এই শুটিং হয়তো আর করতে হবে না। সেটা হলো একদম ডাই হার্ট, মাইক্রোফোনের সামনেই বলছি যে অনেক খুশি হব। আর সব আসলে আলোর দিকে যাক। এই অনন্যা জয়েন করেছেন, তিনি বলেছেন যে চাইলে আমাকে কল করতে পারেন, বাট আপনি কি এরকম কোনো কিছু আমাদেরকে শেয়ার করতে চান কিনা, বা আপনি নিজে ভিকটিম হয়েছেন বা এরকম কোনো প্রসিডিউরের মাঝখানে আছেন কিনা, সেটা হলে আপনি আপনার নাম্বারটি লিখে আমাদেরকে সেন্ড করে ফেলুন, আমরা আপনাদের কথাগুলো শুনতে চাই। আছেন আমাদের সাথে, অনেকেই কিন্তু নাম না লিখেও জয়েন করেছেন, তানিয়া কুমিল্লা থেকে জয়েন করেছেন, কেমন আছেন? অনেক ভালো আছি। আপনি আমাদের শোয়ে নতুন জয়েন করেছেন, শুনে ভালো লাগলো, আশা করছি প্রতি রোববার ঠিক রাত 10:30 ঢাকা এফএম 90.4 এর সাথে জয়েন করে ফেলবেন, আমাদের সাথে জয়েন করে ফেলবেন। জয়েন করেছেন আমাদের সাথে ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট থেকে হায়ার স্টাডিজ এর জন্য, আছে, আচ্ছা, এই ওয়েবসাইট গুলোতেও কি ঝামেলা আছে ভাই? কোন ওয়েবসাইট রিলায়েবল, বুঝবো কি করে? ওকে, আমরা এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসবো। ফারুক আহমেদ জয়েন করে ফেলেছেন, স্টাডি করার জন্য মাঝে মাঝে অনেক ভুল কিছু মানুষের সাথে এরপর কথাগুলো আসেনি, আপনি আমাদের একটু নাম্বার পাঠিয়েছেন, দেখি আপনার সাথে কথা বলার চেষ্টা করব। এরকম করে অনেকেই আছেন, তুহিন ভাই আপনাকে স্যালুট যে আপনি সেপ্রাস নিয়ে কথা বলছেন, খান এটা আমাদেরকে লিখেছেন, যারা ক্যানিগঞ্জ থেকে লিখেছেন, আচ্ছা যারা, আচ্ছা তুমি কিছু বলছিলেন যারা গ্রানিগঞ্জ থেকে, তিনিও শুভেচ্ছা জানিয়েছেন, অনেক ভালো লাগছে। আর অনুষ্ঠানটি তিনি, তার মা, সবাই মিলে শুনছেন পরিবারের সবাইকে নিয়ে, এটা একটা প্রাপ্তি আসলে আমাদের এই অনুষ্ঠানটি। বিশেষ করে আমি বলবো যে আজকের এই পর্বটি একটু কষ্টকর হলেও শোনেন, কারণ প্রত্যেকটা পরিবারে এই আগ্রহটা দেখা যায় ছেলেকে মেয়েকে দেশের বাইরে পাঠানো পড়তে উচ্চশিক্ষার নামে, তখন অনেক ধরনের আসলে ক্রাইসিস তৈরি হয়। সেটা কিছুটা হলো আজকে আমরা অনেক কিছু হয়তো জানতে পারবো, কিছুটা হলো সচেতনতা যদি তৈরি হয় আর কি। রাকিব নারায়ণগঞ্জ থেকে জয়েন করেছেন, সাব্বির আছেন আমাদের সাথে, মিঠু ফরিদপুর থেকে জয়েন করেছেন, তিনি বলেছেন যে তার এসএসসি রেজাল্টটা জানিয়েছেন যে তাহলে আমি কিভাবে স্টুডেন্ট হিসেবে বাইরে যেতে পারবো, এই প্রশ্নগুলো নিয়ে আমরা আসবো। এরকম করে লিখতে থাকুন আমাদেরকে 16260 এই নাম্বারটিতে। ফেসবুক থেকে কিছু নাম পড়ি, ফেসবুক থেকে না, টেক্সটটা একটু বেশি অ্যাপ্রিশিয়েট করি, টেক্সটটা বেশি পড়তে চাই যারা করছেন টেক্সট। হৃদয় খান আছেন, এদিকে আছেন আমাদের সাথে তৌহিদুল ইসলাম শাকিল, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার কমেন্ট আমি পেয়েছি, প্রচুর কমেন্ট আপনি আমাদেরকে করেছেন, এটা আমাদের জন্য অনেক ইন্সপায়ারিং। বিশ্বাস করেন যে এই ভালোবাসাগুলো, এই কথাগুলো আমাদেরকে অনেক সাহস দেয়। মোশাররফ হোসাইন জয়েন করেছেন আমাদের সাথে, ছদ্মনামটা ইভান আমার পড়ে না, সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনার নামটা পাশে কোথাও লিখে দিলে পড়ে ফেলবো। সাজ্জাদ হোসাইনের কথা বলছিলাম, অ্যান্ড জয়েন করেছেন ফিরোজ, জয়েন করেছেন ফয়সাল আহমেদ, নজরুল ইসলাম, হৃদয় আহমেদ, মাহফুজুর রহমান সোহান, সোহান হোসাইন রানা, সুজন খান, ইমন আহমেদের কথা বলেছি, আশরাফুল ইসলাম আবু জয়েন করেছেন আমাদের সাথে, রফিকুল ইসলাম, হারুন মিয়া সহ আরো অনেকেই। জীবনকে দেখতে পাচ্ছি, আইনুল হাসানকে দেখতে পাচ্ছি, সৌদিয়া খানকে দেখতে পাচ্ছি, জয়েন করেছেন আমাদের অনেক রেগুলার লিসনাররাও। আমরা চলে যাবো আবারও দিন ভাইয়ের কাছে এবং অনেক কিছুই শুনছিলাম দিন ভাই। এবার সেই পাসপোর্টের পালা, একটা লম্বা প্রসিডিওর মাঝখান থেকে আপনাকে যেতে হবে, একটু আমাদের সাথে যদি বলেন।
পরবর্তীতে যেটা বললাম যে উনি বলল যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পাসপোর্টটা করতে হবে আপনাদের, যেহেতু আপনি এখন আমাদের অলরেডি মেম্বার হয়ে গেছেন। আমরা বললাম যে কিভাবে পাসপোর্ট, আমার পাসপোর্ট সম্বন্ধে কোনো প্রিভিয়াস নলেজ ছিল না, যা কখনো করিনি, আমার বন্ধুদের তারও কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না পাসপোর্ট সম্বন্ধে। ওনাকে বললাম যে ম্যাডাম আপনি কি কোনো ভাবে হেল্প করতে পারেন? হ্যাঁ, উনি বললো যে হ্যাঁ, যেহেতু আমরা এই ধরনের ইনভলভ এই বিজনেস এর সাথে, আমাদের চেনা জানা লোকজন আছে, আমরা যদি আপনি চান আমাদের হেল্প নিতে পারেন। এবং কি উনি সাজেস্ট করলো যে এটাই আপনার জন্য বেটার, যেহেতু আপনি প্রসিজারে আমাদের সাথে আছেন, পাসপোর্টটা আমাদের রেসপন্সিবল, আমাদের এই সময় মতো আমরা কারে দিয়ে করাইতে হবে আমরা জানি, আপনি সময় মতো এটা পেয়ে যাবেন। আপনি ভাই অন্য কারো দিয়ে করাইলেন, একটা পাসপোর্ট করার আগে একটা প্রি কন্ডিশন হলো, থানা থেকে ভেরিফিকেশন যায়, পাসপোর্ট লেট হয়, ইমার্জেন্সি পাসপোর্টের টাকা একরকম, মিডিয়াম একরকম, তারপরে নর্মালটা অন্যরকম, মাঝখানে দালাল আছে, বিভিন্ন ধরনের অবস্ট্রাগল। উনি বললো যে যদি আপনি আমাদের সাথে এই ব্যাপারে ডিল করেন, পাসপোর্টের ব্যাপারে, স্মুথলি হয়ে যাবে। সেদিন আমরা পাসপোর্টের ব্যাপারে বেশি আগাই নেই, যেহেতু উনি বললো, উনি তৎক্ষণাৎ অ্যামাউন্টটা মনে আছে, উনি বললো যদি আপনার পাসপোর্টের সবকিছু আমরা করে দিব, ইমার্জেন্সিটা আসবে, আপনি যদি বাইরে করেন এটা অনেক টাকা লাগবে, প্রায় 10,000 টাকার মতো উনি বললো যে এইটা বাবা যদি আপনার দাম দুইজনে তাহলে আমরা পাসপোর্টটা করে দিব।
মানে এটা পাসপোর্ট করতে যে টাকা সেটার বাইরে গিয়ে ওনাদের?
না 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 না, সবকিছু ওনাদের, আমরা পাসপোর্টটা পেয়ে যাবো, শুধু আমাদের করতে হবে, একজনের সাথে দেখা করতে হবে, ওনার সাথে যাইতে হবে, আর হলো পাসপোর্ট সাইজের ছবি তুলে দিতে হবে। পরবর্তীতে আমরা বললাম ঠিক আছে ম্যাডাম, আমরা কবে ই করবো এই ব্যাপারে? উনি বললো যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যেহেতু আপনারা আগে যেতে চান, লিস্টেড হয়ে গেছেন, আমি চাই না আপনারা বাদ পড়েন এই জায়গা থেকে, অতএব আপনারা যেহেতু ডিটারমান যাবেন, অতএব যা করার তাড়াতাড়ি করেন, কালকে আসেন। তা আমি বললাম যে এটা তো সম্ভব না, কারণ 10,000 টাকা এটা তো ম্যানেজ করা আমার দ্বারা সম্ভব না, আমার তো বাবা মার সাথে কথা বলতে হবে, আমাদের কিছুদিন সময় দেন। আর যেহেতু আমরা 5,000 টাকা করে, আপনি ওই দিন কিন্তু আরো 5,000 টাকা আমরা দিচ্ছি, আমার বন্ধু 5,000 টাকা, উনিও আমাদের উপরে একটা, ওনারও একটা ফেট আসতো যে না এরা যে কিছু লোক নাকি আবার আলোচনা করতেও যায়, ওনাদের ডিস্টার্ব করে, এরা যায় না, এরা খোঁজখবর নেয় বিভিন্ন অফিসে অফিসে যায়, খোঁজ খবর নেই কিন্তু যায় না, এরকম না। কিন্তু উনি বললো যে এরকম এরকম কিছু লোক আইসে ডিস্টার্ব করে, আমাদের সময় নষ্ট করে, আসো যাবে না হয়তো, আইসে খবর নেই, তো আপনারা যেহেতু এই মেম্বার হয়েছেন অত বোঝা যাবে আপনাদের ইচ্ছা আছে যাওয়ার জন্য, তাহলে আপনারা পাসপোর্ট করতে পারেন। তো আমি বললাম ঠিক আছে, আমাদের সময় দেন কিছু, আমরা তো পরিবারের সাথে কথা বলতে হবে, এই পরিমাণ টাকা তো আমরা দিতে পারবো না আজকে বা যেদিনের মধ্যে সম্ভব না। উনি বলছে তাহলে এক কাজ করেন আপনারা দুই দিন পরে আসেন, এসে টাকাটা জমা দিয়ে যান আর পাসপোর্ট সাইজ ছবি নিচে যেয়ে তুলেন, ছবিটার কাজ আজকেই সেরে যান। বলছে ঠিক আছে ছবি তো তোলাই যায়, কিন্তু আমরা তিন দিন পরে যেদিন আসবো টাকা টুকাও দিব, ছবিও ছবিও দিয়ে দেবো বা ফর্ম টর্ম ফিল আপ করে দেবো যা করার লাগে। তো উনি খুব চাপ দিতেছিল যে আগে রাখেন কাজ, এই ছবি তোলার জন্য দেখবেন ঝামেলা হয়েছে। ওই সময় একটা জিনিস বুঝতে পারছি, আমার কাছে ওই মেয়েটার মনে হয়েছিল যে খুব আপন, মানে প্রতিটা কথার মধ্যে উনি আমার যে সমস্যাটা, আমার মনে হইলো যে সে নিজের নিজের করে নিছে আমার সমস্যাটা, সে নিজের করে নিছে, খুব ভালো লাগতেছিল। ফটোকপি মেশিন থেকে আরম্ভ করে এভরিথিং, একটা প্যাকেজ। যাই হোক উনি বললো, আমি বললাম যে না আজকে তো চেহারা টেহারা ভালো না, আসছিল খেলার ফিল্ডে থেকে, আমরা তিন দিন পরে আসবো। তো আমাদের একটা ভয় যে 5,000 টাকা 10,000 টাকা তো তিন দিনের মধ্যে এটা সম্ভব না, বাসা থেকে যদি না দেয় তাহলে তো তিন দিন পরে আসি। তো আমরা সপ্তাহখানিক সময় চাইছিলাম, উনি বললো যে না তুমি 3 মাসের মধ্যে তোমরা চলে যেতেছো, সময় নষ্ট করলে তো
হয়
না। আর ই আছে না, সেশনের ব্যাপার আছে না, ওই জায়গায় সেশনের আরো ভর কি 3 মাস পর পর নাকি সেশন, অনেক আগে তাগে যাইতে হবে, মানে অনেক কাহিনী। বললাম যে ঠিক আছে সবই ঠিক আছে, কিন্তু যখন মাথায় আসে 10,000 টাকা তখনই আমরা একটু, যদি টাকা পকেটে থাকতো তাহলে তো তখন ফাইনাল, কিন্তু যেহেতু নাই তো উনি তো আর শুধু শুধু আমি বললেই হবে না। ইয়েস বললাম 3 দিন পরে আসি, একথা বলে অফিস থেকে বের হয়েছি, বন্ধু কথা বলতেছি। কামড় ভাই বললো যে টাকা তো 5,000 কোন রকম আনছি একটা এনলিস্টেড হওয়ার জন্য, এখন 3 দিন পরে আবার পাসপোর্ট, বন্ধু আবার জানতে চাইবে যে কি আমারও তো সমস্যা, কি বলবো। বললাম যে যাই হোক আমরা একটা শুভ কাজে হাত দিছি, পরিবার যেভাবে এদের ই করতে হবে, হ্যাঁ ম্যানেজ করতে হবে। ওই বললো যে ঠিক আছে 3 দিন পরে আবার দেখা। তখন কিন্তু মোবাইল, যেটা বারবার বলতেছি মোবাইল ছিল না, যে ওই বাসায় গিয়ে ফোনে জানাবে যে না আমারটা তো হয় নাই, তথ্য হয়েছে নাকি, আইসে দেখা করতে হবে। পরবর্তীতে 3 দিন পরে আমি বাসা থেকে আইসে শুরু দিন থেকেই অ্যাকশন,
আচ্ছা
বাসায় ফোন পাইয়ে গেছি, জীবনের লক্ষ্য উদ্দেশ্য হইলো দেশের বাইরে চলে যাবো, পাসপোর্ট আমার হয়ে যেতেছে। আর পাসপোর্টের পাসপোর্ট হওয়া মানে এখন এখন আমি এখন এমআরপি পাসপোর্ট করছি, দেখলাম যে ছোট ছোট ছেলে পেলেদেরও পাসপোর্ট করতেছে, যে আগারগাঁও যে নতুন অফিসটা হয়েছে, পাসপোর্ট কোনো ঘটনা না, তৎকালীন সময় পাসপোর্ট একটা ঘটনা, কিন্তু একটা পাসপোর্ট আছে আপনার, পাসপোর্ট হইতে যাইতেছে। পরবর্তীতে বাসায় এসে চাপ দিলাম যে আমার তো টাকা লাগবে 3 দিন পরে পাসপোর্ট। বাবা বলতেছে, মা বলতেছে যে একটু খবর নেই আমরা কই যাস, কার কাছে গেলি, কার কাছে টাকা জমা দিতেছ, বিদেশ পাঠিয়ে দিব, একটা ভীতি তাদের মধ্যে কাজ। আমার কথা, হ্যাঁ আমার কথা হইলো যে আমি জায়গার মতো আছি,
সেটাই
তোমরা এটা নিয়ে ভাইবো না। আর আমি আমি মোটামুটি কি আমি কি কম জানি শুনি, আমি চিনি না কিছুই।
ওই যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি ভাই এই জায়গার মতো আমরা আবার আসবো, এখানে ফিরে আসবো, বিজ্ঞাপন বাজাতে হবে, কারণ এরা আমাদেরকে টাকা দেয়। বিজ্ঞাপন একটা বিরতি, যারা আমাদেরকে শুনছেন 4টা বিজ্ঞাপন বাজবে, একটা 10 সেকেন্ডের, পরের 3টায় 29 সেকেন্ড করে, এই সময়টুকু মাপছি এনেছি, হ্যাঁ তারপর আবার ফিরে আসছি। তুমি এখান থেকে কথা বলবো আমরা। সে স্বাগত অন্ধকারের গল্পে। এবং বিজ্ঞাপন দিনের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আমরা কিছুটা সময় পাই, আর দুই নম্বর বিষয় হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে আমরা দারুণ দারুণ কিছু প্রোডাক্টের কথা জানতে পারি। যেমন একটু ঠান্ডা ঠান্ডা শুনতে শুনতে আমার কাছে মনে হয়েছিল এই গরমের মাঝখানে ঠান্ডা হওয়ার একটা টনিক আমি পেয়ে গেছি। অন্ধকারের গল্প আপনি শুনছেন, আপনার সাথে যে ছেলেটা এখন কথা বলছে তার নাম হচ্ছে ইভান, এবং আমাদের সাথে অতিথি হয়ে যিনি আছেন তার নাম হচ্ছে তুহিন। তুহিন ভাই আমাদেরকে বিদেশের বাইরে যাওয়ার যে প্রতারণার ফাঁদ বলেন বা যা কিছু বলেন এরকম অনেক তথ্যই আমাদের সাথে শেয়ার করছেন, এবং আমাদের সাথে আমাদের রেগুলার লিসনার থাকেন অনেকেই, তারা তাদের প্রতি আসলে গ্রেটফুলনেস বলেন বা কি বলবো আমি জানি না, তারা আছেন আজও, এই এইটাই আমাদের একমাত্র শক্তি। লাভ ইউ সিরিয়াসলি। আর শুধুমাত্র যারা রেগুলার থাকেন, নানান কারণে থাকতে পারেন না রেগুলারলি, তারা যে একটু থেকে আমরা কোনো জায়গা থেকে কম দিচ্ছি না কৃতিত্ব, আপনাদের প্রতি আসলে আমরা গ্রেটফুল। যারা এমনও হতে পারে যে প্রথমবারের মতো আজ শুনছেন, সমান কৃতিত্ব সবার জন্য, সবার জন্য সমান ভালোবাসা, সবার জন্য সমান কৃতজ্ঞতা বোধ আমাদের পুরো অন্ধকারের গল্পের টিমটির পক্ষ থেকে। আর একটা বিষয় বলতে চাই আপনাকে, যে আমরা তুহিন ভাইয়ের কথা শুনছিলাম, তুহিন ভাই আমরা ঠিক যে জায়গাটা ছিলাম সেখান থেকে আবার শুনতে চাই, এবার 10,000 টাকা অ্যারেঞ্জ করার পালা, সেই বিষয়গুলো আমাদেরকে যদি একটু বলেন।
হ্যাঁ, ওইদিন আমি আমার ব্যাপারটা বলতেছি, বন্ধু কি হয়েছিল সেটা আমি জানি না, বাসায় আসার পরে বললাম যে এরকম মোটামুটি তো সব সুন্দরভাবে স্মুথলি আগাইতেছে, আমার এখন পাসপোর্ট করতে হবে। আমি আমার বাবা তখন মৌলভীবাজার, ল্যান্ডফোনে ফোন করলাম, বাবা বারবার পুশ করতেছে একটা জিনিস যে ঠিক আছে তুমি বিদে যাইবা, আমিও চাই বা আমরা পরিবার সবাই চাই, যে কিন্তু কোথায় কে কারা পাঠাইতেছে তোমাকে, কোন দেশে যাবা বা কিভাবে টাকাগুলো দিবা, বা কি সঠিক জায়গায় যাইতে পারবা না কিনা ছাত্র হিসেবে, বিভিন্ন প্রশ্ন। কিন্তু আমি ডিটারমাইন্ড যে আমি কিন্তু জায়গায় মতো পৌঁছে গেছি, এই লেফট রাইট কোয়েশ্চেন করে আমাকে এরা চলানো যাবে না, আমি ম্যাডামের কাছে যাবই 10,000 টাকা নিয়ে, ডিটারমাইন্ড
ম্যাডাম আপনাকে বিদেশে,
হ্যাঁ ম্যাডাম বিদেশ পাঠাবে। পরবর্তীতে যখন এই অবস্থা, তখন আমার বাবা ভাবছে যে না এতো টাকা তো দিতেই হবে, বাবা থাকে আবার বলি মৌলভীবাজার, আমাদের পরিবারের সবাই এই জায়গায়, তা 5,000 টাকা পর্যন্ত কিন্তু পরিবারের সবাই কেউ তেমন জানে নাই যে কোথায় যাইতে, দু একজন, কিন্তু যেই পাসপোর্টের প্রসঙ্গ আসলো পরিবার ইনভলভ হওয়া শুরু হইলো, বোনের জামাই আছে এই জায়গায়, খালাতো ভাই আছে, খালা আছে, এরা ইনভলভ হওয়া শুরু হইলো, কই যায় কি, মানে কানাঘুষা শুরু যে কিছু একটা হইতে যাইতেছে পরিবারে। পরবর্তীতে আবারও আমি চাপ দিলাম যে না, আমার 3 দিনের মধ্যে যদি আমি টাকা না দাও এই 10,000 টাকা, তাহলে কিন্তু আমার এটা পিছিয়ে যাবে, এক সেমিস্টার পিছিয়ে যাবে, আমি কিন্তু আমার এটা দিতে হবে জোরাজুরি আর কি। পরবর্তীতে আমার পরিস্থিতি দেখে বাবা মনে করছে যে ঠিক আছে, ভালো একটা টাকা তো নষ্ট করতেছে না, বিদেশে যাবোই, পাসপোর্ট তো একটা দরকারি, যা আঁকবা না যাক একটা পাসপোর্ট থাকলে সমস্যা কি।
আচ্ছা ভালো কথা, যারা অনেকে আমাকে লিখছেন ফেসবুকে, যারা এই প্রসিডিউরের মাঝখানে আছেন, যারা বাইরে যেতে চাচ্ছেন, স্বচ্ছ প্রক্রিয়া তো অবশ্যই আছে, কিন্তু এই প্রতারণার এই জায়গাগুলো, প্রতারণাই বলবো আমি, আমি জানি না শেষ পর্যন্ত প্রতারণা কিনা, বাট যে ঘটনাগুলো ঘটছে আপনার সাথে মিলে গেলে আপনারা আমাদেরকে আপনাদের নাম্বারটা লিখে পাঠিয়ে দিতে পারেন 16260 নাম্বারটিতে, যদি আমাদের সাথে কথা বলতে চান বা এরকম কোনো কিছু শেয়ার করতে চান, আপনাদের সাথে ফোনে কথা বলতে চাই, এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো যে যারা লিখছেন একটু মনোযোগ সহকারে শুনুন ভাই, কারণ হচ্ছে কি যে এটা অনেক ইম্পর্টেন্ট, আজকে তুহিন ভাইয়ের কথাগুলো আমরা এমন একটা কন্টেন্টে কথাগুলো বলছি, এটা আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এবং আমরা আপনাদের কথাগুলো শুনে শুনতে চাই, আপনাদের কথাগুলো ধরেই আমরা অনুষ্ঠানটা সামনের দিকে এগিয়ে নিতে চাই। তুহিন ভাই আমাকে তো মাঝে মাঝে অবশ্যই কথা বলতে হচ্ছে, আমরা মূলত আপনার কথা শুনতে, সরি বারবার ব্রেক করার জন্য, প্লিজ। হ্যাঁ,
পরবর্তীতে বাবাকে বললাম যে না আমার টাকা দিতেই হবে, এই মুহূর্তে আমার মনে নেই কিভাবে টাকাটা অ্যারেঞ্জ হয়েছিল, আমার বড় খালাও তখন থাকতো কাজীগর, আমি যে জায়গায় থাকতাম, সামহাও ফ্যামিলি আমার টাকাটা 3 দিনের মধ্যে অ্যারেঞ্জ করছে। তো ওই যেটা বললাম যে ফোন ছিল না, বন্ধু আবার 3 দিন পরে আসবে অমুক জায়গায়, ওই জায়গা থেকে ওই টাকা নিয়ে আসবে, আমিও টাকা নিয়ে আসবো, পরে দুইজন যাব, এই পরিস্থিতিতে কামল ভাই আসলো। তো উনি বলতেছে যে তুহিন পাসপোর্ট তো এদের কাছে না করলে ভালো,
আচ্ছা
নতুন এক থিওরি নিয়ে আসছে উনি, কেন তাহলে টাকা সেভ হবে, এবং কিভাবে বললো যে আমরা যদি নিজেরা নিজেরা করি, ইমার্জেন্সি দিলেও নাকি কত 6,000 না কি 6,500 ছিল, আমি জানি না এই মোটা মনে নেই, এরকম একটা অ্যামাউন্ট ছিল, যদি আপনি দেন তাহলে আপনার পাসপোর্ট 3 দিনের মধ্যে চলে আসবে। ওনাদের কাছে এত বেশি টাকা দিব কেন? ওনার একটা আইডিয়া, উনি একটু সিনিয়র ছিল ইউনিভার্সিটিতে আমার, সিনিয়র ভাই। আমি বললাম যে দেখেন একটা কিউর মধ্যে আছে, এখন আবার যদি বইলে আসছি তিন দিন পরে টাকা নিয়ে আসবো, ওই জায়গা থেকে যদি টাকা আবার বলি যে আমরা পাসপোর্ট যদি নাম কাইটে দেয় লিস্টে থেকে,
সেটা খবর দেয় করা যাবে
ভাই, এত টাকার ব্যাপার, এর মধ্যে আপনার কাছে 3,500-4,000 টাকা একটা ঘটনা হয়ে গেল।
ম্যাডাম
বলছে উনি সবকিছু করে দিল স্মুথলি, আমরা জমা দিলাম, ফাইসে গেলাম, দিল না পাসপোর্ট, পরবর্তীতে সবই যাবে, কিন্তু স্বপ্ন ভুলিশ্বাত হয়ে যাবে। কেমন লাগে যেহেতু আমার একটু সিনিয়র, উনি একটু বেশি মানে ওই বোঝে মনে করছে যে আমার চেষ্টা করতেছে এই করার জন্য। আমি করছি না কামল ভাই, আপনি থাকেন এই জায়গায়, যদি ম্যাডাম একটু বেশি নিয়ে থাকে, কিন্তু ম্যাডাম কিন্তু আমাদের অনেক অ্যাডভান্টেজ দিতে
একদম আপনার, আপনার হয়ে হ্যাঁ কষ্টটা বোঝার চেষ্টা করতেছে আর কি।
এখন কামল ভাইও আমি পটাইলাম, কামল ভাই পটানোর পরে কামল ভাই বলছে ঠিক আছে ভালোই বলছো, কারণ যদি আমরা অন্য জায়গায় পাসপোর্ট দিই ইভেন ইভেন দেরি হইলেও সমস্যা। তিন দিন পরে উনি কিন্তু টাকা নিয়ে আসছে 10,000 টাকা, কিন্তু আমার একটা মানে একটা এডিশনাল আইডিয়া দিল যে এইভাবে হলে কিন্তু কিছু টাকা টাকা সেভ হয়। কিন্তু আমার আমি যেটা বললাম যে আমি পুরো ডিটারমাইন্ড ছিলাম যে, আর উনি যেভাবে বলছে আমাদের এর থেকে বেরোনোর কোনো পথ নেই। তিন দিন পরে আবার, তিন দিন বা চার দিন হইতে পারে একজাক্টলি মনে নেই, অনেক দিন আগের ঘটনা। পরবর্তীতে আমরা আবার দুজনে টাকা নিয়ে গেলাম ওই অফিসে, মৌচাকের সেই অফিসে, ম্যাডাম আসছি তো দেখলাম ওনার ড্রয়ারের মধ্যে পাসপোর্টের সরকারি ফর্ম, মানে ব্যাপারটা এখন আমার কাছে বিতর্কিত মনে হয়, কিন্তু ওনার ফর্মটা ওনার কাছে, কিভাবে ফিল আপ করতে হবে, কিভাবে কি করতে হবে দেখিয়ে দিল। নিচে একটা স্টুডিও আছে, ওই জায়গায় পাঠিয়ে দিল, যান ছবি তুলে নিয়ে আসেন, 10,000 টাকা করে আমাদের জমা নিল। আমরা খুব সম্ভবত ওই সময় পাসপোর্ট আমার নাই, মৌচাকের এই রুটটাই কোন জায়গায় পাসপোর্ট অফিসটা ছিল। পরবর্তীতে উনি একজনের কথা বলে দিল, পরের দিন না তার পরের দিন জন্য যে আমরা যে ওই জায়গায় কি একটা ব্যাংক ড্রাফট করতে হবে, জমা দিতে হবে, উনি সব করে দিবে, আমাদের আর কিছু লাগবে না। খুব ভালো, উনি টাকা দিয়ে আসলো, আমি টাকা দিয়ে আসলো। 15 দিন পরে আমরা এই সপ্তাহখানেক পরে যে খোঁজ নিব যে উনি জমা দিবে পরের দিন, কিন্তু অফিসে পরের দিন আমরা আর অফিসে যাবো না, আমরা যাবো বলে পাসপোর্ট অফিসে ওনার আরেকজন লোকের সাথে মিট করবো। উনি বলে দিল যে আপনাদের অমুক জায়গায় দাঁড়াবেন, ও মিট করবো। পরবর্তীতে আমরা ওই জায়গায় গেলাম একদিন দুদিন পরে, ঠিক এই মুহূর্তে মনে নেই।
আচ্ছা ঠিক ওই ওই যে যে জায়গায় গেলেন সেই ঘটনাগুলো শুনবো। আমি আসলে বারবার এই কথা বলতে হচ্ছে কয়েকটি কারণে, কারণ আমি এখন আবার নতুন ঘন্টায় যাব, এই কারণে ছোট একটি বিরতি লিসনার আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। আর বুঝতেই পারছেন সবার আগ্রহের জায়গাটা আজকের আজকের অনুষ্ঠানটি, সবাই অনেক কিছু জানতে চাইছেন, অনেক কিছু আমাদের কাছে শেয়ারও করছেন। আর একটা কথা বলি শুধুমাত্র যে SMS গুলোই আমি বেশি আসলে অ্যাপ্রিসিয়েট করছি, ফেসবুকের কথা ধরেও কিন্তু অনুষ্ঠানটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার মানে এই না যে ফেসবুক একেবারেই আমরা পড়ছি না, তা না, ফেসবুকটা আমরা দেখছি, এবং ফেসবুকে এসে কিন্তু আপনি তুহিনকে দেখতেও পারেন, facebook.com/dhaka-fm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। এছাড়া 1623 এই নাম্বারটিতে লিখতে পারেন, লিখে পাঠাতে পারেন যে কোনো কিছুই। আর নতুন ঘন্টায় ফিরছি, ইনফ্যাক্ট ক্যালেন্ডারে পাতা নতুন একটি দিনে। স্বাগত সবাইকে অন্ধকারের গল্পে। ঘড়ির কাঁটে 12:01 এবং আজকের এই দিনটি এমন একটি দিন, আমরা যারা বাংলাদেশি আছি, আমরা যারা বাঙালি সংস্কৃতি চেতনায় বিশ্বাস করি, আমরা যারা মানবতায় বিশ্বাস করি, আমাদের জন্য আজ একটি বিশেষ দিন। অন্ধকারের গল্পে আমরা মাঝে মাঝে একটা কথা বলি যে পৃথিবীতে কোনো মানুষই কিন্তু অন্ধকার জগতের মানুষ হয়ে কিংবা প্রতারক কিংবা সন্ত্রাসী হয়ে জন্মায় না, পরিস্থিতি বা সবকিছু তাদেরকে অনেকটা বাধ্য করে। এবং পৃথিবীতে এমন কিছু মানুষ জন্ম নেন যে যে মানুষগুলো তাদের সেই সব কিছু, তাদের জীবনের নানান ধরনের স্ট্রাগল বলেন, তাদের জীবনের নানান ধরনের উত্থান পতন বা অনেক কষ্টের জায়গা বলেন, সেই সব কিছুকে ছাপিয়ে নিজেদের প্রতিভা দিয়ে, নিজেদের সৎ ইচ্ছা দিয়ে সবকিছু মিলিয়ে এই পৃথিবীকে আলোকিত করে যান। তারা হয়তো একসময় তাদের শারীরিক জায়গা থেকে একটা মৃত্যু নামক একটা জায়গায় পৌঁছে গিয়ে তারা দেহ ত্যাগ করেন, কিন্তু অমর হয়ে থাকেন সবার হৃদয়ে। এতগুলো কথা একটি কারণেই বলছি, আজকের যে দিনটি, নতুন এই দিনটি জ্যৈষ্ঠের ১১ তারিখ, ঠিক ১৩০৬ বাংলা এই দিনে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মেছিলেন আমাদের সবার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম, আমাদের বাংলাদেশের জাতীয় কবি। চুরুলিয়া গ্রামটি আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকে অবস্থিত এবং তার পিতামহ ছিলেন কাজী আমিন উল্লাহর পুত্র কাজী ফকির আহমেদের দ্বিতীয় পত্নী জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান ছিলেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের ডাক নাম আমরা সবাই জানি দুখুমিয়া। শুভ জন্মদিন দুখুমিয়া। অন্ধকারের গল্পের পুরো টিমের তরফ থেকে আমরা এই প্রিয় কবিকে চিরশ্রদ্ধা, জন্মদিনের শুভেচ্ছা জানাই এবং পুরো ঢাকা এফএম 90.4 পরিবারের পক্ষ থেকেও তো বটেই। আমরা অন্ধকারের গল্পের নিয়মিত আয়োজনে যাব। আমরা এই প্রিয় কবির দারুণ কিছু উচ্চারণ, দারুণ কিছু শব্দমালা আমরা শুনে তারপর আবারও ফিরে আসছি নিয়মিত আয়োজনে।
এসো রানী, দেব খোঁপায় তারার ভই, কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতে চাঁদের দোল, কণ্ঠে তোমার পরাব বালিকা, হংস শাড়ির তোলানো মালিকা, বিচলি ছড়িন ফিতায় বাঁধিব, মেঘ রং এলো চুল, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার ভুল, জোছনার সাথে চন্দন দিয়ে মাখাব তোমার গায়, রামধনু হতে লাল রং ছানি আলতা পরাব পায়, আমার কানের সাত সুর দিয়া তোমার পাশুর রচিব প্রিয়া, তোমারে ঘিরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার ভুল।
স্বাগত আবার অন্ধকারের গল্পে। এবং অনেক কথাই হচ্ছিল আজ আমাদের যিনি অতিথি হয়ে আছেন তুহিন ভাই, তুহিনদের কাছ থেকে আমরা অনেক কিছু জানছিলাম এবং ধীরে ধীরে আমরা আপনাদের জন্য অনেক ধরনের চমক রেখেছি। দেশের বাইরে এই মুহূর্তে অবস্থান করছেন, সেখানকার বর্তমান পরিস্থিতি কি, সেই কিছু সেই সব কিছু নিয়েও কিন্তু আমরা সরাসরি যোগাযোগ স্থাপনের চেষ্টা করছি আমাদের দুজন শ্রোতা বলেন কিংবা দুজন মানুষের সাথে। এবং পাশাপাশি আমাদেরকে যারা ফোন নাম্বার পাঠাচ্ছেন তাদের সাথে আমরা কথা বলবার চেষ্টা করছি, এসএমএস কমেন্টগুলো আমরা কিন্তু পড়ছি প্রচন্ড গুরুত্বের সাথে। আরেকটি কথা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে তুহিন ভাইয়ের কথাগুলো শুনে শুনে যারা এই মুহূর্তে তাদের অনেকেই এই প্রতিযোগিতার সাথে আছেন, অনেকেই হতে পারে যে এখনো সেই প্রতারণার সিদ্ধান্তগুলো না বুঝে শুনে সেই জায়গাটিতে আপনি হয়তো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, তাদের জন্য যদি খানটি হলো কাজে লাগে অন্ধকারের গল্পের আমাদের এই আয়োজন করা সার্থক। আমরা আজকে এই যে বিদেশে যাওয়া উচ্চ শিক্ষার নামে যে ব্যবসাগুলো হয়, প্রতারণা ফাঁদ, এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলছি। হয়তো তুহিন ভাই সাইপ্রাসে গিয়েছিলেন বলে সাইপ্রাস বৃষ্টির কথা বারবার উঠে আসছে, কিন্তু তার মানে এই না শুধুমাত্র সাইপ্রাস নিয়ে আমরা কথা বলছি, আমরা পুরো বাইরে যাওয়ার প্রক্রিয়াটা নিয়ে কথা বলছি এবং সেটার একটা স্বচ্ছ প্রক্রিয়াও কিন্তু আছে। সো ঘাবড়ে যাওয়ার কারণ নাই, খানিকটা সচেতনতা, আর এখনকার সময় অনেক বেশি সহজ সময়, নিজেকে খানিকটা যদি সচেতন আপনি রাখেন, চোখ কান খোলা এই অর্থে যদি আমরা বলি, আপনি খুব সহজেই আসল প্রসিডিওরটা জানতে পারবেন আর এই অনুষ্ঠানটা হয়তো আপনাকে অনেক বেশি হেল্প করবে সামনের দিকে কি হচ্ছে, কি কথাগুলো আসছে সেগুলো নিয়ে আপনার সামনে সিদ্ধান্তগুলি নিতে। তুহিন ভাই, মানুষ কোনোভাবে আজকে আমার কথা বেশি শুনতে চাইবে না, অনেক কথা তারপর আমাকে বলতে হয়। যেমন বলতে হবে যে ঢাকা এফএম 90.4 আপনি শুনছেন, বলতে হবে কিভাবে এসএমএস করবেন, এসএমএস করবেন একটা নাম্বার আছে 1663 এই নাম্বারে, ফেসবুকে আসলে যেটা পারবেন যে facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজ পাবেন, সেখানে আসলে তুহিন ভাইকে দেখতে পারবেন। আজ আমরা সেই ঘটনায় চলে যাই।
পরবর্তী দিন আমরা পাসপোর্টের জন্য যাই, একটা ফর্ম আগে থেকে ওই অফিসেই ফিল আপ করা ছিল, আমরা শুধু মনে হয় লাইনে দাঁড়িয়ে ওগুলা জমা দিয়ে এসে পড়ি। তো বলে দিচ্ছিল আমাদের যে সপ্তাহখানিক পরে আপনারা দেখা করবেন এবং কি পরবর্তী স্টেপ শুরু হবে। এর মধ্যে পরিবার সবাই কিন্তু উদ্বিগ্ন যে আসলে কি করতে যাচ্ছি, কোথায় যাচ্ছি। এরকম একটা পরিস্থিতিতে আমার বাবা চলে আসলো ঢাকা।
আচ্ছা,
সবার নিয়ে ফ্যামিলি মিটিং শুরু হয়েছে যে কিন্তু কই যায়, 15,000 টাকা অলরেডি দিছে, কোথায় দিতেছে, আরো বাকি টাকা কি লাগবো। আর সব আর সবচেয়ে আমাদের ফ্যামিলির মধ্যে যেটা সবচেয়ে সমস্যা ছিল ওই সময় যে ক্যানাডা সাইপ্রাস পাসপোর্ট পর্যন্ত করে ফেলে, কিন্তু ডিসাইড করলি না কোথায় যাইতেছিস বা কোন কলেজে ভর্তি হইতেছিস, ওই কলেজটা কি, দুইটা দেশ মানে কি, এদের কি কোনো ইন্টারাকশন আছে নাকি ওই দেশের, দুই দেশের মধ্যে, যে এই জায়গায় ভর্তি না হইলে ক্যানাডার ওই জায়গায় ভর্তি হবি বা ক্যানাডার ওই জায়গায় না হইলে সাইপ্রাসের ওই জায়গায় ভর্তি হবি, এদের কোনো ইন্টারাকশন নেই। এর সঠিক জবাব আমার কাছে ছিল না, কারণ আমিও জানতাম না, ওনারা আমার এটা ক্লিয়ার করেনি। পরবর্তী 7 দিন পরে আমরা যে সময় গেলাম ওনাদের ওই জায়গায়, তো ওখানে দেখলাম একটু মানে সিচুয়েশন একটু চেঞ্জ। তো উনি আমাদের বলতেছে যে দেখেন আপনারা ডিসাইড করেন কোথায় কোথায় যাবেন, যদি কানাডা যাইতে চান তাইলে কিন্তু আমরা যে বলছিলাম 3 মাস এটা কিছু না, একটু লেন্থি প্রসেস, একটু দেরি হবে। আর ইদানিং আমরা যে কলেজগুলোর সাথে রিলেটেড এরা টোফেল টোফেল চাচ্ছে, এগুলা দিতে দেরি হবে কি না, এই সেই, যদি আপনাদের তাড়া থাকে তাহলে একটা সাইপ্রাস হলে আমাদের জন্য সুবিধা, আমরা অন ডিউ টাইম আপনাদের পাঠিয়ে দিতে পারবো, কিন্তু কানাডা হলে একটু দেরি হবে। আমরা একটু ই হইলাম, আমাদের যদিও সাইপ্রাস দুইটা কন্ডিশনে ছিল কিন্তু মূলত আমাদের টার্গেট ছিল যে
কানাডা।
পরবর্তীতে উনি ওই পাসপোর্ট যেদিন আমরা মানে হইব ওই দিন যেদিন গেলাম বললো যে ওইটা একটু দেরি হবে, আর আগে যেটা বলছিলাম ও প্রথম আমাদের বলছে যে কানাডা যাইতে হইলে ILTS বা এই ধরনের কিছু বলে নাই, আসলে বলছে যে প্রসিজার সাইপ্রাস কানাডা একই, ইংল্যান্ড আর অন্য দেশের মধ্যে কি বলছিল এই মুহূর্তে আমার মনে নেই, তবে আমরা যেহেতু ইন্টারেস্ট ছিলাম এই দুই দেশের ব্যাপারে, এই দুই দেশের ব্যাপারে আমার ভালো নলেজ আছে যে কি বলছিল একজাক্টলি, তবে ওই টোফেল বা কিছু ILTS এদের কিছু কথা বলা নেই। ওই দিন যেদিন গেলাম পাসপোর্টের রেডি হয়েছে কিনা দেখতে বা পরবর্তী স্টেপ, তো ওই দিন উনি বললো যে কানাডা একটু একটু ঘাপলা, একটু দেরি হবে। মানে ওনার কথার ধরনটা এইভাবে, মানে মোটামুটি উনি আমাদের সেন্ট্রালাইজড করতে চাইতেছিল সাইপ্রাসের ব্যাপারে, মানে কানাডা যাতে আমরা বাদ দিয়ে এদিকে শুরু করি আজকের দিকে প্রসিজার, ওই ধরনের একটা চিন্তা ভাবনা। আমার বন্ধু যে কামরুল, ওর আবার খুব সব কানাডা যাবে, ওর আবার আমার মত এত তাড়াহুড়ো না, একটু দেরি হইলেও হবে কিন্তু বড় দেশে যাবে, কানাডা যাবে। তো আমার আবার আর একটা সমস্যা যে আমার দেশ ছাড়তে হবে, আমাদের দুইজনের দুই রকম সমস্যা। এই কথা বলার পরে আমি জিজ্ঞেস করলাম আমাদের পাসপোর্ট আসছে কিনা, কয় হ্যাঁ পাসপোর্ট হাতে পাইনি তবে রেডি, এটা নিয়ে চিন্তা করেন না, তাহলে দেন দেখান, ওটা আপনাদের এই জায়গায় অফিসেই তো দরকার, আপনার পাসপোর্ট দিয়ে কি করবেন, রেডি হয়েছে নাকি, কয় হয়েছে কিন্তু এটা এই জায়গায় থাকবে আপনাদের, আমরা দেখিও না। কিন্তু উনার ম্যাডামের মোটামুটি আমাদের এই ধরনের একটা আইডিয়া দিল যে কানাডা যদি যাইতে চাই তাহলে আমাদের দেরি হবে অনেক, এবং কি এটার জন্য কিছু প্রসিজার আছে, মানে আমাদের একটু ঝামেলা কিন্তু সাইপ্রাস হলে সুবিধা। কিন্তু ওই জায়গায় যে লোকগুলা বসা ছিল বা আরো যারা অন্য টেবিলে ভিতরের আলাপ পাশের লোক, এরা মানে এমন ভাবে কথা বলতেছিল যে সাইপ্রাসই বেটার অপশন, আমরা কেন এটা নিয়ে আবার ই করতেছি, সাইপ্রাসই চুজ করা উচিত যেটা ভালো এবং তাড়াতাড়ি। এটা না হয়ে আবার আমার জানতে
চাইছি লোক তারা নাকি
বলেন
যে আপনারা যখন সেখানে বারবার যাচ্ছেন, অন্য কেউ কি আপনাদের মতো সেখানে আপনারা থাকাকালীন অবস্থায় অন্য কেউ কি এসেছে?
না, এইটার একটা মজার ঘটনা হইলো যে যাদের সাথে কথা বলে ইন্ডিভিজুয়ালি কথা বলে, অন্য গ্রুপ আসছে তারা কোন ব্যাপারে আলাপ করছে বা আমরা চলে যাওয়ার পরে তারা বের হয়ে গেছে, ওই ধরনের কোনো এই জায়গায় কোনো মানে একজনের সাথে আরেকজনের এরা যে ইন্ট্রোডিউস করে দিবে কোনো ইন্টারাকশন হয় নাই আমাদের মধ্যে, কিন্তু লোকজন যাতায়াত ছিল রসেই যাতায়াত ছিল। তাহলে আমাদের এই ধরনের একটা আইডিয়া দিয়ে দিল যে আর সাইপ্রাসের গেলে কি হবে, ওই জায়গায় কিভাবে লেখাপড়া করব, অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবো, নিজের টিউশন ফি নিজে 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 চালাইতে পারবো, প্লাস বাবা মাকে অর্থনৈতিকভাবে হেল্প করা যাবে, কারণ ওই জায়গায় প্রচুর ইনকাম, বিশেষ করে ওইটা একটা এরকম দেশ যে ছাত্ররা গেলে কাজের পাশাপাশি পড়ালেখাটাও সুন্দরভাবে করতে পারবে, তারপরে ফ্যামিলিতে হেল্প করাও যাবে, নিজের ভবিষ্যতের জন্য ওই জায়গায় যে আপনি কিছুদিন পরে রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, থাকা শুরু করতে পারবেন, ইউরোপের অন্য দেশে ওই জায়গা থেকে মুভ করতে পারবেন, মানে অবারিত দ্বার, যা ইচ্ছা তাই করতে পারবেন সাইপ্রাস যদি যান, কারণ এটা ইউরোপের একটা সেন্ট্রাল প্লেস, তাই গেলে সবকিছু হবে। আমি মনে মনে বললাম সমস্যা কি, তাহলে আর তো কানাডা দেরি হবে, দেরির দরকার কি, এই জায়গায় গুরুত্ব দিই সাইপ্রাসই যাই, এটা যেহেতু এত সুবিধা। পরবর্তীতে আমরা দুজন বের হয়ে গেলাম অফিস থেকে, রিক্সায় আসতেছি, কথা হইতেছে, পরে ওনাকে আমি বললাম যে কামল ভাই বাদ দেন, কানাডা তো আবার ঝামেলা শুনছি, আজকে তো ওনার অন্যরকম বললো যে আবার অন্য পরীক্ষা টরীক্ষা এই সেই বিভিন্ন ঝামেলা দেরি হবে, চলেন সাইপ্রাসে চলে যাই, সাইপ্রাসে তো ভালো, ওই জায়গা থেকে তো অনেক সুযোগ ছিল, যেভাবে বললো এইভাবে যদি একবার সাইপ্রাস যাইতে পারি তাহলে তার পেছন দিকে তাকাতে হবে না, আমাদের লেখাপড়া করতে পারবো, অর্থনৈতিক নিশ্চয়তা আছে, পরিবারের হেল্প করতে পারবো, কিছুদিন পরে কাগজপত্র হয়ে যাবে ইউরোপের, আর কি চাই? কেমন গিয়ে বললো যে আমি তো বাসায় বলছিলাম কানাডা, এখন আবার এই দেশের কথা বললে কি হয়, সময় একটু একটু সময় নেই। ওনারে আমরা ওই দিন কিছু বললাম না যে আমরা যাব কি যাব না বা কোন দেশে, আমি কইছি ঠিক আছে যে লাগুক কানাডা বেশি, আমরা আপনারা জানাইতেছি দুদিন পরে আসে যে আমরা আসলে কোন দেশে যাওয়ার ডিসাইড করতেছি। দুদিন পরে কামরুল ভাই তার পরিবারের সাথে কথা বলল, আমরা অলরেডি কিন্তু 15,000 টাকা দিয়ে দিচ্ছি পাসপোর্টও মানে ওনাদের হাতে, অলরেডি কিন্তু আমরা এক স্টেপ শেষ, এই পর্যায়ে আইসি উনি বলছে যে কানাডা এই ঝামেলা সাইপ্রাস সহ, কিন্তু পরবর্তীতে আমি জানতে পারছি যে ওনাদের কাজই হলো সাইপ্রাস নিয়ে, বাকি যারা লিস্টে যে আর দেশগুলোর নাম আছে ওটা নিয়ে এরা কিছুই করে না, কারণ সাইপ্রাসে একটা ওই সময় একটা তরঙ্গের মতো ছিল যে ওই জায়গায় পাঠাইতো লোকজন, এদের কাজই ছিল এই দেশ কেন্দ্রিক, অন্য কোনো দেশের ইয়ে নেই, কিন্তু এরা আমাদের বলছিল এই জন্য যাতে আমরা মানে যখন আমরা অলরেডি ইনভলভ হয়ে গেছি টাকা পয়সা কিছু দিয়ে দিছি, তখন আস্তে আস্তে ডিসক্লোজ করা শুরু করলো যে কোন ব্যাপার। আমি ভাবলাম যে তো আর এখন তো আর পিছানোর দরকার নাই, আর যেভাবে বলতেছে সাইপ্রাস সম্বন্ধে, উনি আবার ও এর মধ্যে ওই বস বেরিয়ে আসছিল ওই দিন, বস আই উনি বলতেছে যে আমি 3-4 বার গেছি ওই জায়গায় সাইপ্রাসে, সেই রকম দেশ, আমার আগের যারা আছিল তারা আর আমার নিয়ে গেছে দাওয়াত দিয়ে, তারা মানে সেই রকম আপ্যায়ন করছে আমাকে, হোটেলে রাখছে খাওয়াইছে, ওই দেশ খুব সুন্দর এই সেই, মানে উনি একটা বর্ণনা দিচ্ছে মোটামুটি দিচ্ছে, তো আমরা ইমপ্রেসড, কামরুল ভাই যে এত সময় কানাডা করতেছিল সেও মোটামুটি ইমপ্রেস যে না আমরা তো তাইলে সহি জায়গায় সিলেক্ট করছি, এইটাই তো ভালো, আর তাড়াতাড়ি তাড়াতাড়িও যাওয়া যাবে। উনি পরিবারের সাথে কি কথা বলছে সেটা আমি জানি না, তিন দুই দিন পরে আমি অলরেডি আমার বাবা আসছে এদের বলছি যে এরকম, বাবা মারও ইচ্ছা ছিল, পরিবার ইচ্ছা ছিল যে প্রথম বললি কানাডা ওই জায়গায় তো ভালো ছিল, আর যেটা আমি প্রথমে বলছি যে আমার পরিবারের এমন কোনো অবস্ট্রাগল ছিল না, সীমাবদ্ধতা ছিল না যে আমাকে কানাডা পাঠাইতে পারবেন না, তাই প্রাসি যেতে হবে, ওরা ওইটাই প্রেফার করছে। কিন্তু আমি ওই ওনাদের কথা শুনে আমি মূলত জোর দিচ্ছি হলো যে না অন্য কোনো এজেন্সি, এর মধ্যে আবার দুজনে বলছো যে অন্য কোনো এজেন্সিতে যাও খোঁজখবর নাও, আমি বলছি যে না অন্য এজেন্সি ভুয়া, জায়গায় জায়গায় ওই সময় কিন্তু চরম, মানে ঢাকা শহরে এখন ঘরের মধ্যে পেপার আসলে দেখছেন তো কি পরিমাণ লিফলেট। আমি একটা দেশে থাকি আছি সাইপ্রাসে, এই সাইপ্রাস সম্বন্ধে যে বিজ্ঞাপন দেখি আমার মাথা খারাপ হয়ে যায়, ভাই কে বিজ্ঞাপনটা করছে আর কোন অথরিটি এটা চেক হওয়ার পরে এই বিজ্ঞাপনটা পাবলিশড হয়, আমার দেখলে আমার নিজেরই মাথা খারাপ হয়ে যায়, আমার লজ্জা করে যে দেখতে। মাঝে মাঝে ফেসবুকে দুই এক জায়গায় কথা হয় আলোচনা, আমি কোনো ডিসকাশে ঢুকি না, অনেকে অনেক রকম কথা বলে, অনেকে দেখছি বিভিন্ন গ্রুপে উৎসাহিত করতেছে যাওয়ার জন্য, এখন পর্যন্ত এই আছে অনেকেই, আমি ইচ্ছা করেই ঢুকি না, কারণ আমি ওই জায়গায় কমিউনিটি সভাপতি ছিলাম, আমাকে সবাই সবাই মোটামুটি চিনে, আমি যদি এক কথা বলি এদের কিছু লোক পার্সোনালিও চিনি, যদি বলি দেখবেন যে পরের দিন থেকে শুরু হয়ে গেছে, আপনি তো জানেন যে ফেসবুকের নাম অনেক জিনিস, যে কেউ আপনার পচিয়ে দেওয়ার জন্য পাঁচ মিনিট যথেষ্ট। আমি বলবো হইলো এই লাইনে সে আমারে দেখবেন যে আমার এই যে সমুদ্রে কোন মেয়ের সাথে সাঁতরাইতেছে ওই ছবি দিয়ে দিবে, দিয়ে দিবে পচিয়ে, এই জন্য অনেক কিছু বল জানি কিন্তু বলা যাবে না, কিন্তু মোটামুটি বলতেছি যেটা না বললেই না, আমি নাম ধাম মেনশন করে বলতে পারি কিন্তু বলবো না, আমার কারণ পরে আমার আমার চরিত্র হরণ শুরু হয়ে যাবে, কারণ এদের বিরাট বড়, এরা বিরাট বড় গ্রুপ, এদের পিছনে প্রচুর লোকজন জড়িত, এটা যদি দেখেন একটা অফিস বা এর পিছনে অনেক অনেক লোক কাজ করে, অনেক হোমরা চুমরা লোক এদের সাথে জড়িত, আর এরা বাইরে কেউ নেই, এরা আমার আপনার লোকজনই খুবই পরিচিত। পরবর্তীতে আমি পরিবারের বললাম যে না আমি যাবই, এখন আর কি করা, তারা এইভাবে আমি চাপ দিতেছি যাওয়ার জন্য। তারপরে তিন দিন পরে ওই অফিসে গেলাম, যাওয়ার পরে বললো যে তাহলে আপনাদের তো পাসপোর্ট রেডি, আমরা কিন্তু আপনাদের নামটা অলরেডি পাঠিয়ে দিয়েছি যে কলেজে যাবেন, কোথায় পাঠাইছেন, সাইপ্রাস। তা আমাদের একটু খটকা লাগলো যে আমরা তো ম্যাডাম ডিসিশন দিই নি, আজকে তো দেওয়ার কথা, আপনি অলরেডি মেসেজ সেন্ড করে দিয়েছেন যে আমরা সাইপ্রাসে আসতেছি, আপনি আজকে না বলার কথা যে কোন দেশ আমরা চুজ করবো, কয়না ওদিন না বললেন আপনারা যে ওইটাই ওইটাই বেস্ট, আপনার না বলে গেলেন, আপনার বন্ধু ওইভাবে বললো, আর পাশে দাদা বলতেছে আরো আছে দু তিনজন, আর বললো ভাই আপনাকে আপনারা না বললেন, আমরাও না বলে দিলাম যে সাইপ্রাস, মানে মোটামুটি একরকম বাধ্যই, যদি আমাদের তো ডিসিশন আছে না সাইপ্রাসই, কিন্তু ওনারা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করছে যে এর বাইরে লেফট রাইট চিন্তা করার কোনো অবস্থা নেই, নাম বলে পাঠিয়ে দিচ্ছে অলরেডি। যাই হোক, এখন আসলে হইল টাকার কথা, কত টাকা কিভাবে কিভাবে পাঠাইতে, প্রথমেই বললো যে আপনাদের কাজ টাজ মোটামুটি অনেক দূর আগিয়ে গেছে, আপনাদের কলেজে অ্যানলিস্টেড হতে হবে, আপনাদের কলেজের নাম পাঠাইতে হবে, তাদের তারা আপনাদের গ্রহণ করবে কিনা, ওই জায়গায় কলেজ থেকে একটা চিঠি আসে যে অফার লেটার, আর এরকম একটা টোকেন তিন চার পর্বে কত টাকা দিব, এই টাকা দিলে অফার লেটার আসবে, এই টাকা দিলে এইটা হবে, তাহলে আমাদের একটা ইয়ে দিয়ে দিল যে আপনার পাসপোর্ট রেডি, সাইপ্রাসে আপনাদের ব্যাপারে ইনফর্ম করা হয়েছে কলেজে, আপনারা এই অফার লেটার আসার জন্য এই টাকাটা কলেজে পাঠাইতে হবে, আপনারা দেন প্রথম কত প্রায় এটা মনে হয় কলেজে 30,000 টাকার মতো মনে হয় রাখতো, বাংলাদেশে যে ডলার এনেছে এরা, এখন এত কিছু মনে নেই, অনেক আগের ঘটনা। কবে দিতে হবে, অমুক দিন একটা টাইম ফ্রেম দিয়ে দিল যে অমুক দিন, কামল ভাইয়ের বললাম যে কামল ভাই কি ব্যাপার কেমনি কি করে, তুমি যাবো যেহেতু আমার বসে থেকে তো লাভ নেই, আর ওনারা বলতেছে যে নাম পাঠিয়ে দিছে অলরেডি পজিটিভ ইয়ে এসে পড়ছে, পরে একটা ডেট দিল যে অমুক দিন যাই আমাদের ই দিতে হবে, প্রথম কিস্তি মনে ছিল 50,000 30,000 টাকা খুব সম্ভবত, দুই দিন বা তিন দিন, তিন দিন পরে আমরা আবার 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 গেলাম, ওই টাকাটা জমা দিতে। ওই সময় পরিবারে মোটামুটি আমরা ম্যানেজ করে ফেলাইছি যে না আমরা জায়গা মতো আছি, আমরা যাব। আর আমার পরিবারে আবার আমার কোথায় যাইতেছি, যাইতে চায় আমার সাথে বা দেখতে চায়, আমি অ্যাভয়েড করে গেছি। আমি কিছু না দরকার নেই, কামর ভাই আছে, ফ্রেন্ড আছে, যাইতেছি, তোমাদের এত কিছু দিন বলবো, আমার বিশ্বাস করো আমি যা করতেছি ঠিক আছে। টাকা জমা দিলাম এক দফায়, তিন দিন পরে অফার লেটার হয়েছে। এটা মনে হয় খুব সম্ভবত আড়াই লাখ টাকা না তিন লাখ টাকা ছিল, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই। এর প্রথম প্রথম ধাপটা ছিল, প্রথম ধাপটা ছিল এই এই পরিমাণ টাকা, তিরিশ হাজার টাকা। তিন দিন বা চার দিন পরে হয়তো আমরা আমি কামরুল ভাই দিয়ে আসলাম। পরবর্তীতে আমাদের বললো যে এই এই ধাপগুলো টাকা দেওয়ার। কিছুদিন পরে আবার গেলাম, মানে অফার লেটার আসছে কিনা, অফার লেটার আনার পরার পরে বললো যে আমরা কলেজে তো পাঠাইছি কিন্তু আপনাদের আর একটা ইনস্টলমেন্ট দিতে হবে, এটা মানে আপনাদের হাত পর্যন্ত পৌঁছে দিব। কিন্তু ঠিক আছে, আপনার অর্ডার লিস্ট করছে ওরা, এটা কনফার্ম, ইমেল পাইছি আমরা, কিন্তু আপনার হাতে যে অফার লেটারটা দিব এই দ্বিতীয় কিস্তির পরে সামথিং, মনে হয় ওই সময় মনে হয় আরো পঞ্চাশ হাজার টাকা আমরা দিচ্ছি।
আচ্ছা,
দেওয়ার পরে এখন তো এই টাকাটা দিলাম, দেওয়ার পরে তিন চার দিন পরে গেছে অফার লেটার আনার জন্য, বলতেছে যে না এখনো তো আসে নাই, আপনারা দু একদিনের মধ্যে খুঁজবেন। কেন আসে নাই? কই অনেক ছাত্র আর ইন্টারেস্ট তো দেওয়ার জন্য, আর আমাদের প্রচুর ছেলে পেলে, আপনাদেরটা হবে, অসুবিধা নেই। এইভাবে এই পর্যায়ে এসে একটু আশান্বিত হইলাম যে না হবে, মেইলও আসছে। আরো দুই দিন পরে গেলাম,
মেইলে কপি টপি দেখেছিলাম,
হ্যাঁ মেইলে কপি টপি দেখছি। আরো দুই দিন পরে গেলাম যে অফার লেটার আসবে, মানে ওইটা আমরা যে ভিসা পাইছি ওইটা না, মানে অফার লেটার,
অফার লেটার,
অফার লেটার ওই জায়গায় এসে একটু ঝামেলা শুরু হইলো। কিন্তু তখন মোটামুটি প্রায় আমার মনে হয় আমরা আশি হাজার টাকা দেওয়া হয়ে গেছে, আর আমাদের যাওয়ার বাকি আর মাসখানেক। আবার কয়েকদিন পরে যাওয়ার পরে বললো, একবার কিন্তু বলছে প্রথম তিরিশ হাজার টাকা অফার লেটার, তারপরে কি জানি বললো যে আরো টাকা দিতে হবে, যেহেতু ওরা সেন্ড করবে তাহলে কপিটা, মানে অফিসিয়ালি আমরা ওইটা রিসিভ করবো। এরপরে বললো যে দেখেন আরেকটা অ্যামাউন্ট নতুন কন্ডিশন চেঞ্জ হয়েছে, আরো কিছু টাকা পাঠাইতে হবে ওদের জন্য, অফার লেটারের জন্য আরো কিছু টাকা দিতে হবে। এই অ্যামাউন্ট আমার এই মুহূর্তে মনে নেই, দেখ আমরা ওই সময় কিন্তু আর না করার কোন
উপায় নাই,
উপায় নাই, অনেক দূর আগানো হয়ে গেছে আর আমরা ঘুরতেছি। এই মধ্যে তৃতীয় দফা টাকা দেওয়ার পরে আমি একটা ই পাইলাম, অফার লেটার পাইলাম। অফার লেটার পাইলাম কি, সাবজেক্ট হলো হোটেল ম্যানেজমেন্ট। আমি আমার কিন্তু 99 সালে ভাই হোটেল ম্যানেজমেন্ট কি জিনিস এটা সম্বন্ধে কিন্তু আমার আইডিয়া ছিল না। বাংলাদেশে অনেক কিছু অনেক সাবজেক্ট, আমি ইউনিভার্সিটির ছেলে, আমি হোটেল ম্যানেজমেন্ট কি এটা আবার আলাদা করে কি,
ওই সময় 1999 অনেক পরে ইন্ট্রোডিউস হয়েছে,
আমি যাওয়ার পরে বুঝতে পারছি, কিন্তু ওই সময় বুঝি নাই যে হোটেল ম্যানেজমেন্টটা কি। ওরা বললো যে এটা একটা এই মানে বাংলাদেশের যেরকম আপনারা করেন কোর্স, এটা হোটেল ম্যানেজমেন্টের উপর কোর্স, ম্যানেজমেন্টের একটা সাপ্লিমেন্টারি ম্যানেজমেন্ট। আমার কাছে মনে হলো যে কেমন কেমন লাগতেছে, মানে বললো যে আমরা একটা ইউনিভার্সিটিতে ওই জায়গায় যাবো, ভর্তি হয়ে যাবো, ভিসা নিয়ে যাবো, তারপরে মানে অ্যাকর্ডিংলি আমরা যে সায়েন্সের ছাত্র, যে কে কমার্সের ছাত্র ওই জায়গায় যাবে তার চুজ করার পর, যেহেতু আমরা এসএসসি লেভেল থেকে পাশ করে যেতেছি, তাহলে আমাদের একটা ইয়ে আছে না যে কোন কোন সাবজেক্টে পড়বো, আমার একটা ইচ্ছা আছে না যে মার্কেটিংয়ে পড়বো বা কিছু একটা। কিন্তু সরাসরি আসলো হলো হোটেল ম্যানেজমেন্ট, এটা কি নিয়ে আসলাম কাগজ, এটা লেখা একটা ওই দিন আবার কপি দিয়ে দিল যে আমরা মাঝখানে একটা কথা বলিনি, সেটা হলো যে আমার এই লুকটা যে যে কলেজে ভর্তি করাইছে যেটার আমি লেটার পাইলাম পরবর্তীতে যাই, এই কলেজের নাম হইল সাইপ্রাসের বলে কাঁচা কলেজ, কাঁচা কলেজ মানে এইটা আপনার এরকম মতো একটা রেডিও স্টেশন আছে এই কলেজটার মধ্যে না, তৎকালীন সময় ছিল, আমি এখন এখন ফ্লোর চেঞ্জ করছে, আর মাঝখানের একটা কয়েক একটা একটা বিল্ডিং কয়েকটা রুম পাশে আপনাদের মতো এরকম এফ এম রেডিওর মতো একটা এইটা হলো হোটেল ম্যানেজমেন্টের এই আর কি, যেটা আমরা গেছি ইউনিভার্সিটি, এমনই অবস্থা মানে এটা দেখে আমি যে প্রথম দেশে গেলাম আমার চোখের পানি বেরিয়ে গেছে, যে আমি একটা ইউনিভার্সিটির ছেলে কুই আমার পাঠাইলো ওটা কোথায়, পরবর্তী ছেলে আমি আমি যেহেতু একটু প্রিভিলেজ শ্রেণীর লোক ভাগ্যবান, আমার বাবার এক বন্ধু ছিল ইংল্যান্ডে মুহিব ভাই নামে, এখনো বেচারা জীবিত আছেন, ওনার মাধ্যমে আমার বাবা যদি আমাকে টাকা না পাঠাইতো আমার হয়তো পড়ালেখাটা ওই ওই সময় ধ্বংস হয়ে যেত, কারণ ওই জায়গায় আমার পড়ালেখা আমার যে ম্যানেজমেন্টটা দিছে সেটা হলো একটা ডিপ্লোমা মানে ওইটা কোনো আপনি বুঝতে পারছেন যে এই জায়গায় বিভিন্ন ইনস্টিটিউশনে কোর্স করে না, এই জায়গায় যে বিভিন্ন ইনস্টিটিউশনে যে ক্যাটারিং এর উপরে যে কোর্স করে ওই রকম একটা কোর্সে আমার তারা পাঠিয়ে দিচ্ছে, এটা এক বছরের মধ্যে শেষ হয়ে যাবে এবং পরবর্তীতে আমার ভিসা রিনিউ করতে হবে নাহলে আমাদের দেশে পাঠিয়ে দেবে, এই ধরনের একটা সিচুয়েশন আমি পড়ছি, আমি তো জানতাম না জায়গায় ম্যানেজমেন্ট দিয়ে ভরকাইছে একটু মনে করছি ওই জায়গায় চেঞ্জ করে নিব অসুবিধা কি, এখন হোটেল ম্যানেজমেন্ট অফার লেটার এসে পড়ছে, এই জায়গাটা একটু শর্ট করে বলি পরবর্তীতে সাইপ্রাসে কি হয়েছে সেটা বলার জন্য, যাই হোক আমরা ওই আর যাইতে পারলাম না, বিভিন্ন ধরনের ঝামেলার ওই সেমিস্টার কেন জানি ধরতে পারলাম না, এই সমস্যা সেই সমস্যা ভাই পরবর্তীতে আর বললে আর এখন মানে খারাপ লাগবে আমার, ভালো পজিশনে আছি মনটা খারাপ হবে, এত ঘুরানি ঘুরাইছে আর এত ঝামেলা করছে, এইটা লাগবে সেইটা লাগবে যে পরিমাণ টাকার কথা বলছিল, তারপরে যে সময় আমরা আটকে গেলাম ধাপে ধাপে সব টাকা আগে নিয়ে নিল, এইটার টাকা ওইটার টাকা মানে বিভিন্ন অজুহাত শুরু হয়েছে, ওই জায়গায় যাই আমার মেডিকেল করতে হবে তাও নাকি এই জায়গায় আগে টাকা দিতে হবে, কি বলে আবার নতুন একটা ফর্মুলা দিল যাওয়ার আগে, ঠিক যাওয়ার আগে ওইটা হলো ভিসা ডিপোজিট লাগবে।
আচ্ছা আমি একটু একটু লিসনারদের উদ্দেশ্যে বলি যে আপনারা অন্ধকারের গল্প শুনছেন এবং আমরা তুহিমের কাছ থেকে তার বাইরে যা প্রেসিডিউটে শুনছিলাম এবং তারপর কি হচ্ছে সেটার অপেক্ষায় আমরা থাকবো, আপনারা আমাদেরকে লিখতে পারেন 16260 এই নাম্বারটিতে এবং আপনারা মেসেজ করলে সেই মেসেজগুলো বেশি পড়তে চাই লিখতে পারেন 16260 এই নাম্বারটিতে এবং ফেসবুকে আসতে পারেন facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন এবং সেখানে এসে আপনারা তুমিকে দেখতে পারেন বা আরো অনেক কমেন্ট বা যে কোনো কিছু বলতে পারেন। জ্যোতি আমাদের সাথে জয়েন করেছেন, জ্যোতি আমাদের সাথে জয়েন করেছেন, জাহাঙ্গীর আলম জয়েন করেছেন, নেত্রকোনা থেকে, আচ্ছা আমি কি কিছু আচ্ছা ওকে ফাইন জয়েন করেছেন, আমাদের সাথে আশরাফ জয়েন করেছেন খান, আচ্ছা তিনি বোধহয় আমাদের তুহিনের বন্ধু, তিনি অনেকগুলো SMS আসলে আমাদেরকে করেছেন, তিনি বলেছেন আমাদের সাইপ্রাসে ক্রিকেট টিম নাটক যাত্রা বাউল পালাগান আরো অনেক কিছু ছিল আর এই সব কিছুর মাঝে মাঝে শুধুই যার অবদান তিনি তিনি হলেন আমাদের তুহিন ভাই। আমরা লিসনার আমরা ইংল্যান্ড এবং সাইপ্রাসে কথা বলবার চেষ্টা করছি, সেখানে দুজন মানুষের সাথে আমরা কথা বলবার চেষ্টা করছি, শামীম ভাই আছেন সাইপ্রাসে এবং বাবলু ভাই আছেন ইংল্যান্ডে, আমরা টেলিফোনে তাদের সাথে সংযুক্ত হব কথার এক পর্যায়ে আর আপনাদের কথাগুলো আমরা পড়ছি। তিশা জয়েন করে ফেলেছেন, মিম আছেন আমাদের সাথে, আছেন মিম বলেছেন ওকে এরকম একবার আপনার সাথে হয়েছে। জ্যোতি থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম আমাকে লিখেছেন, ওয়ালাইকুম সালাম, আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ, অনুষ্ঠানটির কথা অনেকেই বলছেন। এদিকে পলক জয়েন করেছেন, মিনহাজুর জয়েন করেছেন, একই কথা, যদি আপনাদের জন্য এতটুকু ভালো লেগে থাকে কিংবা এতটুকু কাজে লাগে এই শো তিনবার কথাগুলো সেটাই আমাদের আসলে সার্থকতা। মিনহাজ জয়েন করেছেন, মেহরুব জয়েন করেছেন ওকে, আদনান জয়েন করেছেন আমাদের সাথে, সেজুলকে দেখতে পাচ্ছি, সাথী জয়েন করে ফেলেছেন, নুসরাত জয়েন করেছেন, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ এরকম ইন্সপায়ারিং কমেন্ট SMS করার জন্য, শাহাদাতকে দেখতে পাচ্ছি। এদিকে ফেসবুক থেকে আমি কিছু নাম নিয়ে আসতেছি, ফেসবুকে যারা আছেন, ফেসবুকে রয়েছেন আমাদের সাথে আলামিন আহমেদ জিহাদ যে রয়েছেন অনেকক্ষণ ধরেই, নাইম রয়েছেন, রাতুল রয়েছেন, ছদ্মনাম পড়ছি না, তপন রয়েছেন, রয়েছেন আমাদের সাথে
সাফি আক্তার, সোনিয়া, কিফি রহমান রয়েছেন, আর অনেকেই রয়েছেন। আমরা আবারও মাইক্রোফোন ফিরিয়ে দিতে চাই তুহিনের কাছে, এবং তুহিনের তারপর এই যে মেডিকেল থেকে আমরা একটু পরের কথা বলে শুনবো।
পরবর্তীতে যে অ্যামাউন্টটা ছিল, যে এটা আমাদের দিল ছিল যে এই পরিমাণ টাকা আমরা দিব, ওইটা অনেক অনেক মানে পরিবারে যখন লাস্ট যখন আমাদের বলল যে আমরা যাওয়ার সময় হয়ে গেছে, সেটা একটা মজার ব্যাপার বলে নেই, এটা ইদানিংও শুরু হয়েছে। আমরা যে সময় 1999 সালে যে সময় আমরা সাইপ্রাস যাই, তখন আমাদের ভিসাটা ছিল অন্যরকম। ওই কলেজ থেকে ইমিগ্রেশনের আন্ডারে একটা পেপার সেন্ড করা হইতো, সিম্পল একটা পেপার, একটা ফটোকপি। এটা আপনার পাসপোর্টের সাথে ভিসার যে নর্মাল যে প্রসিজার ওইটা ছিল না তখন, কারণ বাংলাদেশের কোনো অ্যাম্বাসি সাইপ্রাসে নাই, এখন পর্যন্ত নাই, একজন কনসুলের দায়িত্বে আছে, আর কায়রোর যে অ্যাম্বাসেডর আছে উনি মূলত দেখাশোনা করেন ওইটা। এই জন্য ওই ভিসা সাইপ্রাসের তৎকালীন সময় কোনো ধরনের অ্যাম্বাসিও এই জায়গায় ছিল না, বা কোনো কনসুলেটও ছিল না 99 সালে আমরা যখন যাই। সেই জন্য আমরা ওই একটা পেপার ছিল, ওইটাই আমাদের 15 দিনের একটা ই ছিল আর কি, পারমিশন সাইপ্রাস যাওয়ার। ওইটা আরেক মজার ব্যাপার, সেটা হইল আমি কামরুল ভাই আমরা শর্ট করে আনি এই জায়গার ঘটনাটা, সাইপ্রাসের মোর মোর জিনিস। যখন আমরা এয়ারপোর্টে গেলাম, একটু একটু বলি এবার ভুলে যাই তো, এয়ারপোর্টে যখন গেলাম তখন ইমিগ্রেশনে আমরা পাসপোর্ট দিছি, কোথায় যান, সাইপ্রাস। গরমের সিজন ছিল, বইলে দিছিল কুর্তাই লাগিয়ে যাইতে, প্রথমবারের মতো বিদেশ যাইতেছি, কুর্তাই পইরে ঘামতেছি, এমনি
এই এজেন্সির মাধ্যমে পুরোপুরি প্রতারণা শিখে কিন্তু তারা হন
না। না, আমি তো আপনাকে এই জায়গায় স্কিপ করলাম, প্রতারণা হই নাই কেমন, আমি যে সময় যাওয়ার কথা ছিল ওই সময় তো যাইতে পারি না, আমি যে টাকা দিতে আমি স্কিপ করলাম, কারণ হলো প্রতারণা আরো তো আছে, আপনার কি পরিমাণ সময় আছে আমি সেটা জানি না, সেজন্য এই জায়গায় এরা যা করছে আপনি প্রতারণা কিভাবে বলেন না। আমার আমাকে আমি একটা ইউনিভার্সিটির ছেলে, আমাকে একটা কোর্সে পাঠাইছে একটা ইনস্টিটিউশন,
আমি কোথায়
যাব, আমার আমি কোথায় যাব, আমি একটা ইউনিভার্সিটির ছেলে, এসএসসি পাস করছি, আমার একটা অ্যাম্বিশন আছে।
আচ্ছা তুমি ভাই, আপনি ওই যে কোর্ট টাইপ পরে এয়ারপোর্ট অপেক্ষা করুন, আমরা ওখানে আসছি। আমাদের সাথে ফোনে ওইদিকে আবার আমাদের সাথে সাইপ্রাস থেকে শামীম ভাই জয়েন করেছেন, আমরা একটু
ধন্যবাদ, উনি আমার 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 খুব ক্লোজ ফ্রেন্ড, বর্তমানে সাইপ্রাস কমিউনিটির সেক্রেটারি, উনি রিসেন্ট ইনফরমেশন
আছে, কথা বলুন, উনি আছে
ফোনে। হ্যাঁ শামীম ভাই, আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম, ভালো আছি, আপনি কেমন আছেন?
হ্যাঁ শামীম ভাই ভালো।
আচ্ছা, আজকে আপনার অনুষ্ঠান দেখতেছি এবং আমি এই অনুষ্ঠানের জন্য একটা স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি ঢাকা FM রেডিওকে, তারপরে আপনাকে শ্রদ্ধা করে স্মরণ করতেছি, এবং সাইপ্রাসের প্রত্যেকটা মানুষ আপনাকে খুব মিস করে। প্রোগ্রাম আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের প্রোগ্রাম, আমাদের মনে করেন স্বাধীনতার প্রোগ্রাম, বিজয় দিবসের প্রোগ্রাম, তারপরে আমাদের যে কালচারের প্রোগ্রাম গুলো হতো, আপনি যে আমাদেরকে সাইপ্রাসে এটিম করে চলে গেলেন, এই প্রোগ্রাম গুলো তো আর হচ্ছে না। এবং আপনি তো কালচারের মাইন্ডেড একজন লোক, এবং সাইপ্রাসের সবাই আপনাকে অ্যাসোসিয়েশন তো প্রেসিডেন্ট, আপনার তো নতুন করে পরিচয় করে দেওয়ার নাই, তুহিন ভাই এই নামে সাইপ্রাসের সবাই জানে, প্রশাসন জানে, সবাই জানে, এবং এখনো আপনার কথা সাইপ্রাসের সবখানে হয়, এবং আপনার আমরা খুব মিস করি। এবং আজকে এই প্রোগ্রামে আপনাকে ঢাকা FM যেহেতু আপনাকে সময় এবং সুযোগ করে দিতে বলার জন্য, এবং আপনি যেগুলো বলতেছেন, আমার বিশ্বাস যে আমরা অন্ধকারের মধ্যে থাকবো না, আমরা অবশ্যই আলোর পথ পাবো। এবং অনুষ্ঠানটা যিনি উপস্থাপনা করতেছেন, আমি আসলে ওনার নামটা জানি না, ধন্যবাদ, ওকে ওকে থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ যে আপনারা একটা সুন্দর একটা অনুষ্ঠান করতেছেন। এবং শুধু সাইপ্রাস না, যারা বিদেশি উচ্চশিক্ষাতে যায় কিংবা যেভাবেই যায়, যেভাবে মানুষ প্রতারণা হচ্ছে, আমার বিশ্বাস যে আমরা আসলে অন্ধকারের মধ্যে থাকবো না, ইয়াং জেনারেশন বাইরে আসবে, এবং আমরা আমাদের
সাইপ্রাসে ভালো কিছু করলেন, আমার কথা ভালো ব্যাপারে বলছেন, ঠিক আছে, আজ থেকে কিছু বছর আগে সাইপ্রাসে যখন ভালো বাঙালিরা ভালোভাবে যায়, একটা মার্ডার হয়, একটা ছেলেকে বিহেডেড করে টুকরা টুকরা করে আরেকটা বাঙালি গাড়ির পিছনে রেখে দিচ্ছিল। এর আট দিন আগে ওই যারা এই ঘটনা ঘটাইছে তারা একটা জায়গায় চুরি করতে গেছে, ভিডিও ক্যামেরায় ধরা পড়ছে। শ্যাম ভাই শুনতেছেন?
জি জি আমি জানি, স্পষ্ট
শুনতেছেন। কমিউনিটি, আমি একটা কমিউনিটি করছি, জায়গায় আমি প্রেসিডেন্ট ছিলাম, কি শ্রম দিছি আমার মনে হয় আমার বউর প্রতি এত শ্রম দিইনি, বিয়েই করতে পারিনি এই কমিউনিটির জন্য, এটা এক নম্বর কথা। নিলে এতদিন বিয়ে আমার হইতো যে কমিউনিটি না থাকতো, সে আমার সাইপ্রাসের লোক সামনে আছে এই জন্য বলতেছে যে আই ওয়েস্ট মাই অল টাইম। পরবর্তীতে এর আট দিন আগে এরা এই যে তারা মার্ডার, তারা চুরি করছে একটা দোকানে, একটা ভিডিও দোকানে। ওই লোক নাম হলো ইন্ডিয়ান, কি জানি নামটা ইন্ডিয়ান লোকটা, আপনার তিন ছেলে দেখেন এই কাম করছে, আমি তো পুলিশ কল করছি, আর ওই জায়গায় পুলিশ কল করা মানে ধরে আপনার দেশে পাঠিয়ে দিবে জেল দিয়ে। আমি করছি কি, এরা তিনজন ঢুকছে, আমি করছি ওই জায়গায় পুলের আবার ইয়ে ছিল, পুলের ইয়ে আছে না স্টিক গুলো আছে না, তিন ওজন মাইরে ফ্ল্যাট করে বলে হুতে ফেলেছে একবার। আমার উদ্দেশ্য ছিল যে এরা যদি আমি বসিয়ে দিই ঠিক মতো, মান ভাই আর পুলিশ কল করবে না, কারণ কইব যে তাহলে প্রেসিডেন্ট খেপবো, আবার কইব যে এদের তো একবার বিচার করছে আবার কেন। এই মারের এক পর্যায়ে চরম অনেকে করলো যে তুমি এইভাবে মারাটা ঠিক হয়নি, যে এরকম কাজ করছে একবার ক্যামেরায় ধরা পড়ছে সরাসরি, যারা চুরি করতেছে এইটা ক্যাশটা ভাঙতে
সিসিটিভি ক্যামেরা,
সিসিটিভি ক্যামেরা। আট দিন পরে শুনি ভাই এর একজন যারা আমি বেশি মারছি আমরা পুলিশের কাজ করতাম, আমরা কাজ করতাম সরকারি ডিপার্টমেন্ট, সকালে ফোন করছে যে তুমি এই জায়গায় আসো, আমার বাসার পাশেই ঘটনা, আমার বাসার থেকে ধরেন দুই মিনিট হাইট দিতে লাগে ওই জায়গায়, কি জায়গায় আসো তাড়াতাড়ি পুলিশের গাড়ি দিয়ে আমার নিয়ে আসছে। বললাম যে পুলিশ হাওকা অবস্থা, যে এই কম অবস্থা কিসে এই গাড়ির পিছন খুলবো, যে ছেলেটারে আমি মারছি ওই দিকে হ্যান্ডকাপ লাগানো, আমার দেহে ধরছে ভাই জানি এই ঘটনা আমার একটু ধরে নিয়েছে কি ভাই, পিছনে দেহে বনেটটা খুললো দেখি একটা বাঙালি ছেলের লাশ, টাইটে একটা যে ট্রাভেলার ব্যাগ আছে না ব্যাগের মধ্যে ঢুকিয়ে এর মধ্যে রেখে দিয়েছে, ওই ছেলে নিজের গাড়ির মধ্যে, তার বন্ধু, নামটা মেনশন করা আমার জন্য ঠিক হবে না যে সময় এটা। পরবর্তীতে ওই লোক আমার অবস্থা বুঝেন কি, পরবর্তীতে তার 22 বছরের জেল হয়েছে, আমি যেসব জানছি যে এই লোক এত বড় ইয়ে রে, আমি ভাই একলা ঘুমাই বেচালার লোক, এই লোক আমি মারতে আট দিন জামালে রাখছে দুনিয়া। শ্যাম ভাই কমিউনিটি প্রেসিডেন্ট হওয়ার ব্যথাও আছে বুঝতে পারছেন, এই কথা মনে হয় আপনার দেখ তিনটা সিরিয়াল কিলার যারা লোক রেখাইতে গেলে ব্যাগে ঢুকাইতে পারে সামান্য কিছু টাকার জন্য, তাদের আমি এইভাবে অপমান করছি, কিন্তু তারপরেও এরা আমারে পথে ঘাটে বা কোনো জায়গায় একটা কথা বলা সাহস করেনি, কারণ ওরা রেসপেক্ট করতো, এটাই বলেন। হ্যাঁ শ্যাম ভাই বলেন, এই জন্য যে আমি সবার প্রতি কৃতজ্ঞ সাইপ্রাসের, আমিও এই সুযোগে বলে দিই, আবার যাবো কিনা জানি না, বলে দিই যে আমারে যেমন হাজার হাজার লোক ভালোবাসছে, এমন কোন সিটি নেই আমি যাইনি, এমন অনুষ্ঠান করি নাই, আব্দুল গাফর চৌধুরী আপনাদের জন্য নিয়ে আসছি, আমার খুব শখ ছিল স্বামী ভাই যে গাফর চৌধুরীর সাথে এক জায়গায় বসবো, সাইপ্রাস আমাদের এই সুযোগ করে দিচ্ছে, জেমসরে আমরা নিলাম ওই জায়গায় সাইপ্রাস, যদি সাইপ্রাস না হইতো এত কাছাকাছি হওয়া যেত না, এই জায়গায় জেমসের কাছে যাওয়া যায় না, দেখলাম তো আইবা চুক্তি মজাটা করছি ওনার নিয়ে, মুনতাসির মামুন সাহেব গেছিল, বিশেষ করে অফিসটা দেশম করলাম, তারেক মাসুদ স্যার, তারেক মাসুদ স্যার আমি নিয়েছিলাম, আমি যাবো বাংলাদেশ থেকে গেস্ট হিসাবে আমাদের অফিসটা, এখনো মন উনি যেদিন মারা গেছে মানে বুকটা ভেঙে গেছে, আসলে মনে হয়েছে যে আমার কাছের কেউ, আমার পরিবারের কেউ মনে হয় যে অ্যাক্সিডেন্টে মারা গেল, কারণ এত বাংলাদেশে এতজন লোক ছিল, আমি চুজ করছি এই লোকটা, আমার অন্যরকম একটা ফেভারিট লোক ছিল, ওনার আমি ওই জায়গায় নিয়ে গেছি বাংলাদেশের তারেক মাসুদ স্যার আর ক্যাথরিন মাসুদ, দুইজনই ছিল, ক্যাথরিন মাসুদের সাথে বাংলাদেশে আসার পরে এখনো কথা হয়, অনেকটা দিন কাটাইছি ওনাদের সাথে, কত জায়গায় গেছি, সাংবাদিক সহ ছবি তুল, আপনার অনেক ছবি দেখছেন, সাইপ্রাস আমাদের দিছে অনেক, এটাও সত্য কথা, যে যে এজেন্টদের সম্বন্ধে বলতেছি খারাপ, এই বেচারে না পাঠাইলে হয়তো এত কিছু হইতো না, এটাও খারাপ, কিন্তু প্রশ্ন হইল যে হাজার হাজার লোক বাইরেছে আমাদের মতো কয়জন পরবর্তীতে, এই যে উনি একজন যে আমাদের স্বামী ভাই যে কথা বলতেছে আমাদের, উনি একজন যে ফ্রেডরিক কলেজ সবচেয়ে সাইপ্রাসের ভালো কলেজ থেকে উনি এমবিএ করছে, আমি
সেই প্রসঙ্গে শামীম ভাই শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে,
আমি সময় নিব না। প্রথমত হচ্ছে একসাথে লেখাপড়া করে কাজ করা এটা খুব ডিফিকাল্ট, ইউরোপের মতো দেশে আরো ডিফিকাল্ট। তিন ভাই যে আমাকে বললো ফেডরিক ইউনিভার্সিটিতে আমি লেখাপড়া কমপ্লিট করছি, তিন ভাই খুব ভালো করে জানে আমি প্রত্যেক দিন লেখাপড়ার বাইরে আমাকে অনেক কাজ করতে হচ্ছে এবং অড জব, এগুলো কল্পনা করা যায় না। গাড়ি ধোয়া অলিপ বাগানে অলিপ পাড়া, যখন বাইরে টেম্পারেচার 47-48 ঠিক আছে, কিন্তু যখন একটা ভিক্টিম হয়ে গেছি মানে না সুযোগ ছিল দেশে ফিরে যাবো ব্যাক অফ স্টাডি হয়ে যাবে, আর না সুযোগ ছিল যে এখানে কি করবো একটা মানে হেলুসিনেশনের মধ্যে পড়ে গেছি। পরে সিদ্ধান্ত নিয়েছি ঠিক আছে এখানেই থাকতে হবে, এবং যখন অর্জক গুলো করতাম এগুলো কিন্তু কোনো পারমিট ছিল না, এগুলো অবৈধ। এখন আল্লাহ রহমত করছে যে এত অর্জক করছি, হয়তো কোনোদিন ইমিগ্রেশন ধরে নাই, ইমিগ্রেশন বাসার থেকে ধরছে মানে কাজের ক্ষেত্রে পায় নাই, কিন্তু এটা কিন্তু একটা আনসার্টেন।
হ্যাঁ ভাই কি বলেন, আমার বাইন্দে নিয়ে গেছিল পিছন দিক দিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে, ওই যে প্রথম দেশম যাই ভাই, পরবর্তী আমরা ইমিগ্রেশন কাজ করছি অন্য জিনিস, কিন্তু প্রথম যে ফেস করছি এটা বলেন। শ্যাম ভাই এক মিনিট আপনি হোল্ড করেন, আপনি আপনি শ্যাম ভাই হ্যালো, শ্যাম ভাই আপনি আমার ইভান ভাই একটু সুযোগ দিবে কিনা আমাকে, শ্যাম ভাই একটা জিনিস অ্যাড করি, শ্যাম ভাই আপনি পাশাপাশি ওই কথাটা একটু বলেন, লিমাসল পোর্ট দিয়ে কতজন বাঙালি চলে যেতে নিছিল ইয়ে করে জাহাজে করে, যেটা এখন বর্তমানে কারেন্ট ইস্যু, আপনি ওই জায়গায় আছেন কাইন্ডলি বুঝাইবেন যাতে বাঙালিরা সাইপ্রাস থেকে ওইভাবে ট্রাই না করে, আপনি জানেন যে কতজন ধরা পড়ছিল, আমি ওই জায়গায় ছিলাম।
হ্যাঁ শ্যাম ভাই আমরা শুনছি, আপনি বলেন
না। তিনবার কথাটা কিন্তু আমি ভালো ক্লিয়ার শুনে এনিওয়ে, তিন ভাই যে কথাটা ফিরে আসি,
লিমাসল পোর্টে যে বাঙালি ধরা পড়লো জাহাজের মধ্যে,
একটা ছেলে মারা গেছে আমি নামটা নাই বললাম, ওকে যে আপনার পিস পিস করছে, তবে সাইপ্রাস একটা ব্যাপার আছে, সে এর জন্য যে করতে কাজটা সে এর জন্য ক্যাপিটাল পানিশমেন্ট পাইছে 27 বছরের জেল। অন দ্য আদার হ্যান্ড আমি সবাইকে জানাতে চাচ্ছি, টুইন ভাইও বোধ হয় শুনলে খুব খুশি হবেন, টুইন ভাই আপনি অবশ্যই জানেন যে ইমিগ্রেশনে কাজ করতো যার সাথে আপনি যে ছেলেটা মারা গেছে গাড়ির স্টেটমেন্ট আপনি নিয়েছিলেন, আর আমি নিয়েছিলাম সেকেন্ড স্টেটমেন্টটা, সে হলো সাকিব, যে আপনার সাইপ্রাসের যে পুলিশ স্টেশনটা তিনি তারপর পুলিশ স্টেশনের সিআইডি ডাইরেক্টর ছিল। হাকিস আজ থেকে এক সপ্তাহ আগে একটা বড় হিউম্যান ট্রাফিকিং এর জন্য একটা বড় দালালকে অ্যারেস্ট করছে
বাংলাদেশে।
আমি হ্যাঁ তুইন ভাই এবং আপনি, আমি নামগুলো এখানে বলবো না, এবং তাদেরকে নিয়ে বাংলাদেশ ফ্যাট টিভিতে খোঁজ একটা প্রোগ্রাম করছিল 29 আজ থেকে এক দেড় বছর আগে ফ্যাট টিভিতে, তাদের বাসায় তুহিন ভাই 53টা বাংলাদেশে পাঠায়, যেগুলা মানে মানে ভুল ভিসা বুঝছেন, এই যে নীল পাতাটাতে কি করে ফটোশপে কাজ করে স্টাম্পটা বসে দেয়, আর পিছনে কি করে আমাদের যে অনারারি কনসুলার আছে রূপেন পল খালিজিয়ান তার সিগনেচারটা দিয়ে ফেলে, বুঝতে পারছেন, এইগুলা অ্যারেস্ট করছে এবং ওরা রিমান্ডে আছে তিন ভাই। এবং সবচেয়ে খারাপ যেটা, ওরা এক একটা বাঙালি থেকে 11 লাখ টাকা নিত সাইপ্রাস জানার জন্য, এবং তাদেরকে কাজের কথা বইলা সাইপ্রাস আসার পরে লানাক এয়ারপোর্ট থেকে তাদেরকে সিভিল রেজিস্ট্রি অ্যান্ড মাইগ্রেশন ডিপার্টমেন্টও তাদেরকে রেজিস্ট্রেশন করায় নাই, ওদেরকে আনার পরে যে ভিসাটা দিয়ে ওদেরকে আনে ওদের দিয়ে 3 মাসের মধ্যে কিন্তু আপনাকে রেজিস্টার হতে হবে, আর সাইপ্রাস আসার 15 দিনের মধ্যে আপনাকে ইনফর্ম করতে হবে যে কোনো একটা পুলিশ স্টেশন সাইপ্রাস আসছেন। সিস্টেম ওয়াইজ তারা কি করে, তাদেরকে ইলিগেল করে দেয়, ইলিগেল করে দেওয়া তারাই আবার ইমিগ্রেশন পাঠায় ইনফর্মার হইয়া, তবে ওরা তো ইলিগেল ওদেরকে ধরে পাঠাবে, ওই যেখানে আনছে 5টা পারমিটের লোক মুরগির খামার গরুর খামার আনছে ওইখানে আবার নতুন করে 5 জন আনে, এবং খুব স্মার্ট হয়েছে। এবং এইটাতে সাইপ্রাসের কিছু অসাধু এজেন্সিও জড়িত, আর সাইপ্রাসে এখন হিউম্যান ট্রাফিকিং ডিপার্টমেন্টটা খুবই স্ট্রং হয়ে গেছে, এবং তিন ভাই তাদেরকে খুব লং টার্ম রিমান্ডে নিচ্ছে। আমি আজকেও সকালবেলা কোর্টে ছিলাম, আমাদের যে সুপ্রিম কোর্টের যে রেজিস্ট্রার আপনি তো জানেন মালিক ইদু, ওর সাথে কথা বলছে এবং আপনার কথা বলছে,
ফটোশপে কাজ করে বাংলাদেশে পাঠাচ্ছেন, তারা কি ওখানকার মানে তারাও বাঙালি তাই তো?
জি জি তারা বাঙালি,
এবং তারা সেই কাজটা বাংলাদেশে কারো সাথে যোগসূত্র হয়ে করছেন,
আমি আমি সাহস করে বলবো বাংলাদেশের ফকিরাপুর তপন ট্রাভেল এজেন্সি থেকে কথা।
আচ্ছা আমি কি নামটা আরেকটি বার শুনতে
ফকিরাপুর তপন ট্রাভেল এজেন্সি।
আচ্ছা 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 তো এরকম তো আসলে
তপন ট্রাভেল এজেন্সির মালিকের নাম আজকে সাইপ্রাসের ইন্টারপোল থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট অলরেডি জারি করেছে।
ওকে আমি আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাইবো, আপনি যে প্রসিডিউরটি বললেন যে ভিসা নকল ভিসা পাঠানোর যে প্রসিডিউরটি বললেন, আমাদের এই অনুষ্ঠানটি লক্ষ লক্ষ মানুষ শোনেন, আমরা সেই বিশ্বাসটা করি বা যারাই শোনেন আর কি, সেই জায়গাটাতে সাইপ্রাসের কথাই যদি বলি যে অরিজিনাল ভিসাটা বা নকল ভিসাটা এটা বুঝবার কোন ওয়ে আছে কিনা বা এরকম কোন কিছু যেটা?
হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওয়ে আছে, বুঝবার যে ওয়েটা আছে, ভিসাটা যখন ইস্যু করা হয় ভিসাটা ডান দিকে, ভিসাটা যেই সালে ইউজ হয় যেই সালে এটা ইস্যু হয় এখানে E14 লেখা থাকে, E14 লেখে 2014 সালে, এখন লেখা থাকবে E15, তারপরে পাসপোর্ট নাম্বারটা লেখা থাকবে। ওনারা যদি চায় সাইপ্রাসের সিভিল রেজিস্ট্রি অ্যান্ড মাইগ্রেশনের ওয়েবসাইটে ভিসাটা ভেরিফাই করতে পারে, এটা হচ্ছে একটা প্রথম জিনিস। আর দ্বিতীয় জিনিস যে জিনিসটা আমি আজকে দেখলাম যে একটা ভিসা বাইরেছে, বাইর হওয়ার পরে কি করে নামটা চেঞ্জ করে ফটোশপে এই ভিসাটা পাঠিয়ে বাংলাদেশ থেকে টাকাটা নিয়ে নেয়, এই তোমার তো ভিসা চলে আসে তুমি তো চলে যাবা, টিকিট নাও ভিসা নাও, তো সে তো নাম দেখে ভিসা, কিন্তু সে তো বাংলাদেশের যে লোকগুলাকে আনে বেশিরভাগই হচ্ছে রিমোট প্লেসে, যে লোকগুলো আমি পাইছি সাইপ্রাসে যে বললাম যে অনেক অবৈধ সদস্য, তারা পটুয়াখালীর পাইছি, ভোলার পাইছি, কিছু পাইছি সাতক্ষীরা, এবং রিমোট প্লেসে তারা এত যে ভালো বুঝে তাও না, এবং তাদের অ্যাজ ফার অ্যাজ আই কনসার্ন তাদের পরিবারে এরকম কেউ নাই যে এইগুলো আসলে বলবে এটা কি হচ্ছে না হচ্ছে। ইভেন যারা এখানে অলরেডি ভিকটিম হয়ে গেছে খুব বাজে অবস্থা, থাকার কন্ডিশন, থাকা খাওয়া, ইভেন অ্যাকোমোডেশন, যেটা ইউরোপে কিন্তু আপনার অনেক সিস্টেম আছে, আপনাকে ওয়ার্ক পারমিট আনতে হবে না, আপনাকে সোশ্যাল ইন্স্যুরেন্স পে করতে হবে, কাউন্সিল ট্যাক্স পে করতে হবে, আপনাকে বেতন যে ঢুকতেছে মাসে মাসে এই বেতনটা পে করতে হবে, আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা দিতে হবে। সবচেয়ে দুঃখ লাগে যে তারা যে কন্ট্রাক্টর কাজের যে কন্ট্রাক্টর যেটা কিন্তু বাংলাদেশ থেকে সাইন হবে এটা আট পাতার কন্ট্রাক্টর, 1/8 এটা পড়েও না, আট পাতার মধ্যে 4 পাতা হলো গ্রিক, 4 পাতা হচ্ছে ইংলিশ, আমি জানি না তারা এটা পড়ে কিনা, এবং পড়লেও হয়তো বা এখানে কিছু ঘাপলা আছে। আর এই অসাধুটা এরকম ভাবে হয়ে আসছে এটা খুব অর্গানাইজ, ইভেন সত্য কথা বলতে কি বাংলাদেশ যারা বাংলাদেশের সাইপ্রাসে যেটা অনারারি কনসুলার আছে জিবিসি টাওয়ার বলে, দে আর অলরেডি ইনভলভ, উই হ্যাভ দ্য উইটনেস, আই মিন উই হ্যাভ দ্য গ্রাউন্ড টু বিলিভ দ্যাট দে আর ইনভলভ।
আচ্ছা আপনি কি দায়িত্ব নিয়ে বলছেন, কারণ
20,000 টাকা নিয়ে আপনাকে সাইন করে দিচ্ছে, ইটস নট জাস্টিফাইড, এবং প্রত্যেকটা পেপার এগুলো কি বলবো মেডিকেল পেপার নিজেই ম্যাজিস্ট্রেট নিজেই সবকিছু। আমার বিশ্বাস যে আপনারা এরকম একটা প্রোগ্রাম, এবং তুইন ভাই তো জানে, তুইন ভাই তো আসলে নতুন করে বলার কিছু নাই, তুমিন ভাই তো এগুলো জানে, এগুলো কোন বাদ হচ্ছে কারা করতেছে
আমি তো সবই জানি শামীম ভাই, কিন্তু আমার তো অব্লিগেশন আছে বলার, সেটা তো আপনি জানেন যে আমার ডাইনের বামের লোক জনি বেশি।
আচ্ছা আমি একটুখানি
আমার বেশি যদি বলি কালকে দেখবেন শামীম ভাই, আপনি জানেন যে আমার একটা সাইপ্রাসের জন্য একটা সাইট আছে, ওই জায়গায় দেখবেন যে আমারে আমার একজনের সাথে দেখবেন ছবি ই করে সাঁতার কাটতেছি, যে সাঁতার আমি কাটছি অনেকের সাথে, সেই ছবিটা কালকে দিয়ে দিব, আমার পরিবার বিয়ে করে নেই, এটা ঝামেলায় পড়ব, আপনি তো বুঝেন আমার অব্লিগেশন কারা কি করবে, আমার কিন্তু আমার যখন মানুষ ভালোবাসে এই দালাল দাদা আমার শত্রু, এটা আপনি জানেন, আমার পারলে জব করত
আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনাকে আপনার নামে তো একটা ছবি দিয়ে দিতে পারে, এইটা এইটাতে ঘাবড়ানো ঠিক না, আমাদের
আমি কি ঘাবড়াইছি কখনো, আমি তো ঘাবড়ানোর লোক
না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নামে ওনার পীর আউলিয়াদের নামেও
অনেক খারাপ
কথা বলছেন।
শামীম ভাই একটা বিষয় তারপর আমরা আবার আমরা ইংল্যান্ডে কথা বলার চেষ্টা করব, আমি আপনার কাছে জানতে চাই, আমরা তো টোটাল প্রসিডিউরটা মানে অন্যায়টা কিভাবে হচ্ছে সেই সব কিছু জানলাম, কিন্তু এখানে তো হিন্দ ভাইও আছে এবং আপনিও আছেন, যে বাংলাদেশ থেকে আমি যদি সাইপ্রাসের কথাই বলি সঠিক ভাবে যাবার কি প্রক্রিয়া আছে, যারা যেতে যাচ্ছেন তারা সঠিক ভাবে কিভাবে যেতে পারবে, কি কি ফলো করা উচিত তাদের?
ওকে আমি বলি সাইপ্রাসে যদি কেউ লেখাপড়া করার জন্য আসতে চায় ওর বিশ্বাস করতে হবে যে বাংলাদেশ থেকে অ্যাটলিস্ট টিউশন ফিটা বাংলাদেশ থেকে আনতে হবে। সাইপ্রাসে ভালো ইউনিভার্সিটি যেগুলো প্রাইভেট আছে, তো হলো নিকুশিয়া ইউনিভার্সিটি, আরেকটা হলো সাইপ্রাস ইউনিভার্সিটি, এগুলো আগে কলেজ ছিল এগুলো ইউনিভার্সিটি হয়ে গেছে, আরেকটা হলো ফেডারিক ইউনিভার্সিটি, এই তিনটা হলো প্রাইভেট। এখন সাইপ্রাসে আরেকটা ইউনিভার্সিটি আছে যেটা সাইপ্রাস ইউনিভার্সিটি, যেটা গভর্নমেন্টের। এই ইউনিভার্সিটি গুলোর ওয়েবসাইটের সাথে যদি যোগাযোগ করে তারা নিজেরা আসতে পারে, কোনো ট্রাভেল এজেন্সি ধরা দরকার নাই, কাউকে ধরা দরকার নাই, বাট দে মাস্ট হ্যাভ আইএলটিএস মার্ক, তাদের ইংলিশ প্রফিসিয়েন্সির জন্য তাদের আইএলটিএস মার্ক লাগবে, এটা হচ্ছে একটা ব্যাপার। আর এইটা ছাড়া যে নাম সর্বস্ব কলেজ গুলো আছে
যেগুলো
যারা আসতে চায়, এইগুলোতে যারা আসতে চায় তারাও কিন্তু নিজেরা যোগাযোগ করে আসতে পারে, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার, কিছু কিছু এজেন্সি আছে যে তারা বেশি টাকা নেয় না, মনে করেন হয়তো বা কম টাকা লাভ করে, কিন্তু 99.9% হচ্ছে যে গলা কেটে চলে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই দেশে এখন আপনারা হয়তো বা জানেন, বাংলাদেশ থেকে দেখছেন যে সাইপ্রাসে এখন চলতেছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। আপনারা জানেন যে সাইপ্রাসের যে ব্যাংক, ব্যাংকই দেউলিয়া হয়ে গেছে, সিক্রেটদের কাজ নাই। 37.2 আজকে আমি দেখলাম যে জবলেস, ব্যাপারটা বুঝতে পারছেন, এইখানে আইসা কেউ কাজ করবে, লেখাপড়া করবে, এইটা বিয়ন্ড ইমাজিনেশন।
আমি আমি শামিম ভাই ওই ওই ব্যাপারটা,
কারো যদি সামর্থ্য থাকে দেশ থেকে টাকা পয়সা আয় না এখানে লেখাপড়া করতে।
হ্যাঁ, আর শামিম ভাই আমি একটু ওই ব্যাপারটা আপনার কাছে জানতে চাই, আমি একটু আপনার কাছে জানতে চাই যে একেবারে বর্তমান চিত্রটা সাইপ্রাসে, সেখানে যাবার পরে কি কাজের ব্যবস্থা বা বর্তমান চিত্র খুব সংক্ষেপে একদম সরাসরি যদি আমাদেরকে বলেন।
ওকে, সাইপ্রাসে আসার 6 মাস পরে, সাইপ্রাসে আসলে আসার পরে একটা পিঙ্ক স্লিপ বলে, এটা পিঙ্ক স্লিপ দেয়। সাইপ্রাসে আসার পরে 6 মাস পরে এইখানে কাজ করার অনুমতি আছে, তবে মাত্র তিনটা সেক্টরে। একটা কাজ করতে পারে কার ওয়াশ, গাড়ি ধোয়া, আরেকটা কাজ করতে পারে এই যে পরিষ্কারের কাজ, এই যে বাগান পরিষ্কার করা, আর একটা কাজ হচ্ছে ডেলিভারি কাজ। এই তিনটাই কিন্তু আসলে স্টুডেন্টদের জন্য অবজব, এই তিনটার বাইরে স্টুডেন্টদের কাজ করার পারমিট নাই। তারপর আপনি 39 ঘন্টা কাজ করতে পারবেন 6 মাস পরে, কিন্তু আপনি তো এরকম না, কিন্তু আপনাকে কোনখানে গেলেন আপনাকে কাজে নিল, আপনাকে মালিক আপনার সাথে কন্ট্যাক্ট করতে হবে। এখন এরকম একটা অবস্থা যেখানে এই দেশের লোকদেরই কাজ নেই, তারা কিভাবে একটা ফরেনারকে কন্ট্যাক্ট করবে?
আর ওইটা একটু অ্যাড করেন, রোমানিয়ান বুলগারিয়ান যে ঢুকছে এটা অ্যাড করেন।
অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য, এবং আমরা আসলে আপনার জন্য শুভকামনা করি এবং এই কথাগুলো থেকে শিক্ষা নেবেন যারা।
আপনাকেও অনেক ধন্যবাদ, এবং আপনারা সময় এবং সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। এবং তুহিন ভাইকে বলবো, তুহিন ভাই আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আর সাইপ্রাসের সবাই আপনাকে খুব মিস করে, সবাই খুব মিস করে।
প্লিজ সবাইকে বলে দিন, কমিউনিটিটা চালিয়ে নেন, আমিও মিস করি, এটা আমার বউয়ের মতো কমিউনিটি, আপনি এটা চালিয়ে নিন।
এবং আমাদের পক্ষ থেকেও সাইপ্রাসে যারা আছেন সবাইকে শুভেচ্ছা। শামিমের সাথে কথা বলছিলাম, আমরা সুদূর সাইপ্রাস থেকে জয়েন করেছেন, এবং এই কথা শুনতে শুনতে দেখলাম যে ফেসবুকে আমার সাথে দেশের বাইরে থেকে অনেকে জয়েন করেছেন, এবং অনলাইন স্ট্রিমিং এর মাধ্যমে বাংলা ভাষাভাষী অনেকেই আমাদেরকে শোনেন এবং অনেকেই শোনেন। কিন্তু আপনাদেরকে একটা জিনিসে আমি আসলে অনুরোধ করবো, যে আপনারা যে আমাদেরকে শুনছেন সেই রেসপন্সটা আমাদেরকে একটু জানাবেন। আপনারা ফেসবুকেই হোক কিংবা যারা বাংলাদেশ থেকে শুনছেন SMS করেই হোক, আমাদেরকে সেই রেসপন্সটা অনেক বেশি দরকার আসলে আমাদের, কারণ আপনাদের সেই রেসপন্সটাই আমাদের শক্তি, সেটা ধরেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আপনারা ফেসবুকে আসতে পারেন, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। আবারও বলছি, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। সেখানে এসে যে পোস্ট আমরা দিয়েছি সেখানে এসে আপনি কিন্তু কমেন্ট করা বলেন, কিংবা আপনি আপনার তথ্যগুলো দেওয়া বলেন, লাইক করা বলেন, শেয়ার করা বলেন, সেই কাজগুলো করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে যে SMS টা কিভাবে করবেন, 16260 এই নাম্বারটিতে SMS টা করতে পারবেন। অনেকে লিখেছেন আমাদেরকে, সোহেল লিখেছেন, তুহিন ভাই আসসালামু আলাইকুম, তাহলে অরিজিনাল প্রসিডিউরটা কি? আমরা কিন্তু বলে দিয়েছি, একটু জানতে চেয়েছিলাম আমরা শামিম ভাইয়ের কাছে। প্রেমা লিখেছেন, খুব ভালো লাগছে আজকের এপিসোড। এদিকে অনেকে আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, জ্যোতির কথা আমি বলেছি, মিম আছেন আমাদের সাথে, মিম তার নাম্বার দিয়ে দিয়েছেন, দেখা যাক সে পর্যন্ত আমরা আপনার সাথে কথা হয় কিনা। আমরা পরের ঘন্টার দিকে যাব, তার আগে কিছু ব্যাপার আপনাদেরকে আমরা বলতে চাই, যে আজকে দেশের বাইরে যাওয়ার যে প্রসিডিউর গুলো আছে সেখানে কিভাবে প্রতারণার ফাঁদ গুলো থাকে সেই বিষয়গুলো আমরা তুলে আনছি, এবং সেই বিষয়গুলো কিন্তু আমাদের সাথে সরাসরি বিষয়ে স্টুডিওতে বসে বলছেন তুহিন ভাই, এবং যিনি সাইপ্রাসে
ফাইনালি গিয়েছিলেন ঠিকই, তার কথা দিয়ে আমরা বুঝতে পেরেছি, কিন্তু যে প্রসিডিউরে যাওয়ার কথা ছিল, যে ইউনিভার্সিটিতে পড়তে যাওয়ার একজন স্টুডেন্ট হিসেবে পড়তে যাওয়ার কথা ছিল, বা যে ভাবে তিনি ভেবেছিলেন, সেটা কিন্তু কোনোটাই প্রত্যাশা পূরণ হয়নি। আমরা আপনাকে এয়ারপোর্টে রেখেছিলাম নতুন ঘন্টা এয়ারপোর্ট থেকে, তারপর কি হলো সেই কথাগুলো আমরা শুনবো, এর মাঝখানে আমরা একটু চেষ্টা করবো ইংল্যান্ডে আমরা কথা বলবার চেষ্টা করবো যে সেখানকার কি অবস্থা। অনেকেরই কিন্তু এই ইউকের প্রতি অনেক বেশি আগ্রহের জায়গাটা থাকে, বাবলু ভাই সেখানে আছেন, সেখান থেকে আমরা কথা বলার চেষ্টা করবো। অনেকে আবার একটু আগে নিউ ইয়র্ক থেকে একজন আমাদের সাথে ফেসবুকে জয়েন করেছিলেন, তিনি কিন্তু লিখেছিলেন যে তিনি একই অভিজ্ঞতার কথা লিখেছিলেন, যেটা খুব কষ্টের ব্যাপার যে মানুষ যেমন তার কথা ধরে আমি প্রশ্ন করেছিলাম যে তারাও বাঙালি, খুব আসলে খুব অবাক লাগে বা কষ্টের ওই জায়গাটা যে একজন বাঙালি হয়ে দেশের বাইরে গিয়ে আরেকজন বাঙালির সাথে এরকমটা করতে পারা, বা বাঙালি না মানুষ মানুষের সাথে এরকম করতে পারা, সেটা নিঃসন্দেহে আমাদেরকে অবাক করে। আচ্ছা আমাদের সাথে সাফিয়া একটা সোনি আছেন, শরীফুল ইসলাম আছেন, আছেন আমাদের সাথে আরো অনেকেই, ছদ্মনামে যারা জয়েন করেছেন, পড়ছিনা রাজু আছেন, সুহানি সানা জয়েন করেছেন, জুয়েল মাহমুদ জয়েন করেছেন, তানভীর রাজ জয়েন করেছেন, দুবাই থেকে অনেকেই জয়েন করেছেন, জিহাদ জয়েন করেছেন, দীপক কুমার জয়েন করেছেন আমাদের সাথে, নুরুল হুদা নাহিদ ঢাকা এফএমকে ধন্যবাদ জানিয়েছেন, আমাদেরকে এরকম অনেকেই অনেক ইন্সপায়ারিং মেসেজের কথা বলেছেন আমাদেরকে, দ্যাটস রিয়েলি ট্রু এরকমটা আমাদেরকে, মিথুন রয় লিখেছেন, আরো অনেকেই আছেন, মুরাদের কথা বলতে পারি, উম্মে হাবিবা মিম বলেছেন প্রতিটা মানুষ কোনো না কোনো ভাবে প্রতারণার শিকার হচ্ছে, কেন সব মানুষগুলো এত কঠোর হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা নতুন ঘন্টায় ফিরব, তো খানিকটা সময়ের জন্য একটা ছোট বিরতি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, এবং যখন ফিরছি তখন আরো কথা হবে, এবং শেষবারের মতো বেশ কিছু সময় ধরে আরো অনেক কিছুই জানবো, অনেক চমক বাকি আছে এখনো। স্বাগত অন্ধকারের গল্পে, আপনারা আছেন ঢাকা এফএম 90.4 এর সাথে, একটা বেজে এক মিনিট এবং অন্ধকারের গল্প চলছে। আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন তুহিন ভাই, এবং তুহিন ভাই আমাদেরকে অনেক কিছু বলছেন, এবং এই যে বিদেশে যাওয়ার প্রক্রিয়া, উচ্চশিক্ষার নামে যে প্রতারণার ফাঁদ পাতা, যে যা কিছু রয়েছে সেই সবকিছুর ভিতরকার কাহিনীগুলি আমরা শুনছি, এবং সরাসরি আড্ডাত্ব আপনারা আমাদের সাথেও দিচ্ছেন, এবং অনুষ্ঠানটি শুনতে শুনতে আপনারা আমাদেরকে লিখছেন অনেকেই, যারা আমাদেরকে এখনো লিখেননি কিংবা লিখতে চান, আপনাদের মতামত মূল্যায়ন যে কোনো কিছু লিখে পাঠাতে পারেন 16260 এই নাম্বারটিতে, এবং ফেসবুকে আসতে পারেন facebook.com/jhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। আরও বেশ খানিকটা সময় আপনার সাথে কথা আসলে বলতে চাই, তার আগে ধন্যবাদ জানাতে চাই এই অনুষ্ঠানটির প্রডিউসার সাদিক সামি, এবং এই অনুষ্ঠানটির মানে অন্ধকারের গল্পে টিম মেম্বার মঈন এবং জান্নাতুল ফেরদৌস শিপন সহ সবাইকে। আর ইভান তো আপনার সাথে আছি আরো অনেকটা সময় জুড়ে থাকবো, এর মাঝখানে আপনার কথাগুলো আসলে শুনতে চাই, কারণ বারবারই বলি যে আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের জন্য, আপনাদের কথা দিয়ে আমরা অনুষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, আপনারা ছাড়া আসলে আমাদের কিছুই নেই যদি একেবারে এভাবে করে বলি, এবং আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা বা ভালোবাসার জায়গা কতখানি সেটা শুধুমাত্র এই বুকের ভিতরেই আছে। আর একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের সাথে আমরা যে জয়েন করে আছি, আপনারা আপনাদের উপস্থিতি আমাদেরকে জানান দিতে SMS কিংবা কমেন্ট করতে পারেন, প্রসিডিউর বলে দিয়েছি আরেকটি বার বলি, নাম্বারটি হচ্ছে 16260 এই নাম্বারটি, এবং ফেসবুকে আসতে পারেন facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। আর একটি কথা বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে আমাদের অনুষ্ঠানটি সরাসরি আপনারা শোনেন, কোনো ধরনের এডিটিং বা রেকর্ডিং করি না আমরা, যেমন একটা বেজে 2 মিনিট এখন, আর এই সময়টাতে সরাসরি আমাদের শুনছেন, অতিথিও সরাসরি আসেন স্টুডিওতে। বিষয়টি হলো যে অনুষ্ঠানটি শুনতে 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 আপনার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি যদি বিরূপ কোনো নেগেটিভ প্রভাব পড়ে, বা সেরকম কারোর যদি কোনো কিছুতে আঘাত লাগে, আমরা একবার করজোর ক্ষমা চেয়ে নিচ্ছি। আর একটি বিষয় আমরা মেনশন করি, সেটা হচ্ছে যে এই অনুষ্ঠানের মাধ্যমে কোনো বিষয়ে আমরা কোনো ধরনের সিদ্ধান্ত কিংবা আদেশ উপদেশ দিই না, সে স্পর্ধা আমরা রাখি না, শুধুমাত্র ঘটনাটা তুলে ধরি, সমস্ত কিছু বিবেক দিয়ে মূল্যায়ন করবেন আপনারা। তো আমরা এয়ারপোর্টে রেখেছিলাম আপনাকে, সেখান থেকে এবার একটু আমরা শুনি পরে কি হলো এয়ারপোর্ট থেকে।
যে কথা বলতে নিছিলাম সেটা হলো, তৎকালীন সময় সাইপ্রাসের ভিসাটা ছিল একটু ভিন্ন ধরনের। আপনারা যারা সাধারণত অস্ট্রেলিয়া, আমেরিকা, ইংল্যান্ড এই মুহূর্তে যারা যায়, বা ইভেন সাইপ্রাসেও যারা যায়, তাদের পাসপোর্টের মধ্যে একটা ভিসা লাগানো থাকে। কিন্তু আমরা যখন 99 সালের দিকে সাইপ্রাস যাই, তখন এটা একটু ভিন্ন ধরনের ছিল। একটা পেপার্স পাঠিয়ে দিতে হবে, ওটা লেখা যে এই লোকটা এন্ট্রি করবে সাইপ্রাসে 15 দিনের জন্য, তারপরে যে আমরা যে পরবর্তীতে প্রসিজার হবে ওই জায়গা থেকে কাগজ আমাদের দিবে। তা আমরা যখন ইমিগ্রেশনে যাই, তখন ইমিগ্রেশন এটা দেখে, মানে আমার পাসপোর্টটা তো আমি জীবনে কোথাও যাইনি, দেখলো একটা একবারে ফকফকা একটা পাসপোর্ট, এই যায় কোথায়? প্রচন্ড বিব্রত। বিব্রত হওয়ার পরে দেখলাম যে ইমিগ্রেশন অফিসার বলতেছে, যে আপনারা কারা সাইপ্রাস যাইতেছেন, আলাদা একটা লাইনে দাঁড়ান। পরে আমি দেখলাম যে আমি কামরুল ভাই শুধুই না, আমার পিছনে আরো প্রায় আরো 8-10 জন একই টাইমে একই দিন, কারণ হলো আমরা টিকিটটাও পর্যন্ত করছিলাম ওই ওই এজেন্সির মাধ্যমে। তখন যেটা আবারও যেটা ঘুরে ফিরে বলতে চাই যে এই যে এজেন্ট, এই যে আপনি যে বললেন যে আপনি শেষ পর্যন্ত আমি পৌঁছাইছি সাইপ্রাসে, হ্যাঁ আমি পৌঁছাইছি, আমার এমন একটা ইনস্টিটিউশন নিয়ে ফেলছে যেটা আমি চাইতাম না, আমি ঘুনাক করে জানতাম না। আমার বাবা যদি আমাকে হেল্প না করতো, তাইলে এই যে আমার বন্ধুরা যারা শুনছেন, আমি পড়ালেখা করছি সাইপ্রাসের সবচেয়ে ভালো যেটা সাইপ্রাস ইউনিভার্সিটি ওই জায়গায়। তার কারণ কি? কারণ আমার বাবা আমাকে একটু সাপোর্ট করতে পারছে, সেই জন্য যদি না পারতো এই আশ্বাসটা যদি আমায় না দিত, আমার টাকা, এটা এমনও ছিল না ওই রকম সময় যে বাংলাদেশ থেকে টাকা পাঠানো যেত, এমন একটা কমিউনিকেশন গ্যাপ ছিল। আমার বাবা ইংল্যান্ড থেকে, তার বন্ধু, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের মহি ভাইকে, মহি চাচাকে, যিনি আমাকে ইংল্যান্ড থেকে টাকা পাঠাইছে, সেই জন্য আমি সাইপ্রাস কলেজে যে ভর্তি দিতে পারছি এবং কি আমার পড়ালেখাটা বিশেষ করতে পারছি। এই জন্য আরেকটা কথা স্বাধীনতার সামনে রেখে বললাম যে কয়জন, আমরা তো গেছি, আমি 99 সালে আমি প্রতিটা ছেলে মেয়েরই চিনি তারপর থেকে, যেহেতু আমি একটা কমিউনিটির দায়িত্বে ছিলাম, কয়েকটা ছেলে সাকসেসফুল হয়ে বের হয়েছে। আমার বন্ধু যে আমার সাথে থাকতো, আমার সামনের বাসা, টিউশন ফি না দেওয়ার কারণে একদিন সে অবৈধ হয়ে গেল দেশে, পুলিশ তারে ধরে দেশে পাঠিয়ে দিবে, মধ্যবিত্ত ফ্যামিলি একটা ছেলে, অনেক স্বপ্ন নিয়ে গেছে সে। একদিন শুনলাম সে গ্রামে চলে গেছে, গ্রামে কি করে, শুয়োরের খামারে কাজ করে, এত গন্ধ ভাই শুয়োরের খামারে। পরবর্তীতে অনেকবার গেছি দেখার জন্য, যেহেতু কমিউনিটির দায়িত্ব ছিলাম। আরেকদিন একটা পাশের বন্ধুর কাছ থেকে ফোন পেলাম যে আমার বন্ধু মারা গেছে, আমার বয়সে একসাথে থাকতাম, একসাথে একই সেমিস্টারে, মারা গেছে। কিভাবে? তারে শুয়োরের ফার্মের দায়িত্ব দেওয়া হয়েছিল, এটা কি বলে ফকলিফ্ট বলে, এই জায়গায় বাংলাদেশে কি বলে জানি না, যে জিনিসপত্র উঁচায় উঠায় না, লিফ্টের মতো যেটা ফকলিফ্ট বলে ওই জায়গায়। পরবর্তীতে এইটা সে তো চালাইতে জানে না, বড় ব্যাপার, কিন্তু ওই জায়গায় বলছে, যদি বলে যে না আমি পারি না, গ্রামে যে পলের রয়েছে ওই জায়গায় কাস্ট নিয়েছে, যদি বলতো যে আমি পারি না, তারে বাদ দিয়ে দিত, বলছে হ্যাঁ পারি। এই ফকলিফ্টটা উল্টে, পুরো ফকলিফ্টটা তার উপরে পড়ে গেছে আমার বন্ধু, সাথে সাথে মারা গেছে। আমার বন্ধু যে মারা গেছে, আমরা এক বিছানা শেয়ার করছি, অন্যরকম স্বপ্ন ছিল তার, ঠিক আমার পাশের বাসায়, পরবর্তী আমার পাশের বাসায় সে থাকত। তার বাবা মা জানলো না যে একটা এজেন্ট, একটা দালালের কপ্পর পরে তার দুই ছেলেটা HSC SSC মেধাবী একটা ছেলে, সে ওই দেশে যায় শুয়োরের ফার্মে কাজ করতে যায়, ফরক্লিফের নিচে চাপা পড়ে মারা গেছে। বলিও নাই কোনোদিন কিভাবে শুরু করছে, খেলাম মাইক ফিরে এসেছিল। অনেক এরকম, তাহলে আমি লেখাপড়া শেষ করছি, স্বামী ভাই শেষ করছে, কয়জন হাতে গুনে বলে দিতে পারবো? লক্ষ লুপ্ত গেছে যে আমরা করতে পারছি, কারণ আমার স্বামী ভাই করতে পারছে, স্বামী ভাই আমি করতে পারছি, কারণ আমাদের পরিবারে একটা আল্লাহ রহমত, আমাদের খ্রিস্টান ছিল না, আমার পরিবার হয়তো আমার উপরে নির্ভরশীল ছিল না। কিন্তু বেশিরভাগ মানুষ এই এজেন্টদের কাছে যারা যায়, তারা তো একটা স্বপ্ন নিয়ে যায়, নিজে একটা কিছু করবে, পরিবারের সাহায্য করবে, পরিবারের সাহায্য কি করবে, নিজেরই তো কিছু করার নেই। অনেকগুলা ছেলে কয়দিন পর অবৈধ, আরো কত কিছু বললে আমার বন্ধু বান্ধবী যারা আছে তারা রাগ করবে, আমি দেখছি যে কতজন কতভাবে সার্ভাইভ করার চেষ্টা করছে, ইচ্ছা হলে অ্যাভয়েড করতেছি যে এগুলো বলা আমার জন্য ঠিক না, কারণ আমি প্রত্যেকের ভালোবাসি ওই জায়গায়। আমি আবার আমার বন্ধু হয়তো কানেক্ট করতে পারছেন কিনা জানি না, বাবলু ভাই বলতো
আমরা আসলে চেষ্টা করছি,
এই ইংল্যান্ড 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 যায় ছেলেপেলেরা স্টুডেন্ট ভিসা নিয়ে যায় পার্কে ঘুমাইছে, মসজিদের ফ্লোরে ঘুমাইছে, চানাচুর খাই আসছিল, ইংল্যান্ডে কত স্বপ্ন নিয়ে যাবে। আপনি যদি শুনতেন যে একটা ছেলে ইংল্যান্ড পড়ালেখা করতে গেছে, কেমন আপনার ই ছিল যেতে, এই ছেলেগুলো পার্কে, ইংল্যান্ডের মতো দেশে। আমি নিজে দেখছি যে ভালো করে যদি খেয়াল করেন সাইনবোর্ডটা দেখা যায় যে পেইন্ট করে আর একটা নাম দিয়েছে, মানে সরকার বন্ধ করে দিয়েছে কলেজটা, ওই কলেজ এই নামে একটা সিল খেয়ে গেছে, মামলা হয়েছে, উপরে পেইন্ট করে কলেজের নামটা বদলে দিয়েছে আর একটা কলেজ হয়েছে। একাধিকবার একটা কলেজ একটা বিল্ডিং এর সাইনবোর্ড একাধিকবার তিনটা চেঞ্জ হয় নাই, শুধু উপরে যে পেইন্ট মেরে আর একটা কলেজের নাম বসে দিয়েছে। তৃতীয় বিশ্ব থেকে লোক দিতেছে, আমাদের দেশে লোক দিতেছে, আমারই ভাই ব্রাদারেরা ইংল্যান্ড দেখলাম যে এই অবস্থা। গ্রিসে একবার গেছি, খুব খারাপ লাগছে আমার ভাই ব্রাদার, এই দালালরা নিজে কি যন্ত্রণায় ফেলছে, অস্বাভাবিক পরিস্থিতি। আমি গেছিলাম একটা বাংলাদেশ থাকতেই নাটক দেখার অভ্যাস, আমি গেছিলাম একটা যে নাটক দেখার জন্য, যাই যা দেখলাম যে নাটক দেখছি, আমার বন্ধু কামরুল ভাই যে কথা বলছিলাম যার সাথে আমি পরে গেছিলাম, উনি রাগ করে চলে গেল, এখন যদি শুনে হয়তো মাইন্ড করবো, উনি সমাজের এখন খুবই ভালো একটা পরিস্থিতি আছে, আমি বাদে সবাই ভালো পরিস্থিতি হয়েছে, আমার পাশে ভাই আমারই কিছু নাই। এই কামরুল ভাই আমার এরাই খেয়ে 6 মাস পরে চলে গেল অস্ট্রিয়া, আমার বলে তুই চলো সেই জায়গায়, তুই জায়গা পড়ালেখায় ভালো লাগে না ওই জায়গায় যাই। উনি অ্যাপ্লাই করলো কিসের জন্য, ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে যাই অ্যাপ্লাই করলো পলিটিক্যাল আজাইল আমার জন্য, রাজনৈতিক আশ্রয়ের জন্য, দেশে আসতে পারলো না। আমি কয়েকবার দেশে আই দেশে আসলাম, কারণ আমার বৈধতা আছে। কামরুল ভাই মন খারাপ করতো, তুই একসাথে দেশে গেলাম একটা 8 বছর হয়ে গেল, তুমি প্রতিবার দেশে যাও, আমি যাইতে পারি না, কারণ ওই যে রাজনৈতিক আশ্রয়ের জন্য অ্যাপ্লাই করছি, দেশে তো যাইতে পারবে না কাগজ না হওয়া পর্যন্ত। যেদিন কাগজ হইলো দেখেন বিদেশের একটা বন্ধুত্বের অন্য ধরনের টান আছে, যখন উনার প্রথম কাগজ হইলো এটা আমার 2006 দিকে, আমার জন্য অস্ট্রিয়া থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, সাইপ্রাস থেকে যেতে হয় ভিয়েনা, ভিয়েনা থেকে আর একটু দূরে একটা শহর আছে যেটার নাম গ্রাজ, বিখ্যাত একটা ঘড়ি আছে ওই দেশে, যেটা দেখার জন্য লক্ষ লক্ষ লোক যায়। আমার বন্ধু 2টা টিকিট পাঠিয়েছে আমার জন্য, সেটা যেন ভিয়েনা থাকে, শুধু ভিয়েনা আমায় নিলেই পারত, যে কামরুল ভাই কথা বলতেছে, 2টা টিকিট দিল, নিয়ে গেলাম ভিয়েনা, তারপরে গ্রাজ। যেদিন যাম ওর আগের দিন মাইন্ড করে নাম বলতেছে, আমি আমি অনেস্ট লোক, আমি কেউ কেয়ার করি না, আমার সাথে আমার এক বান্ধবী অন্য দেশের ইংলিশ, সে কয় তুই ভিয়েনা যাবি, তোর বন্ধু নিতেছে আমারে নিবি না, বন্ধু লাজে শোন, ওই যে সাইপ্রাসের এত সম্পর্ক বাংলাদেশের একসাথে গেছি, আর কইলাম যে ভাই কামরুল ভাই টিকিট কি 2টা দেওয়া যায়, আমার সাথে তো আরেক পিস আছে, তুই এটা ব্যবহার 6 বছরে এখন মোটামুটি আল্লাহ মুখ ফিরাইছি, রিফিউজি আছিলাম, দাঁড়ে দাঁড়ে ঘুরছি, কিন্তু অনেকটা কাজ পাইছি দেশের ভাষা শিখে, টিকিট 2টা কালে নিয়ে আসবো, নিয়ে আসো ভিয়েনা যাই, দেখে গেলাম আজকে উনি ভালো পজিশনে আছে একসাথে, কিন্তু কয়জন, উনি ঢাকা ইউনিভার্সিটিতে ম্যানোটরিয়ার ছেলে, উনি ফাঁক ফুঁকো বাইক করে ফেলেছে, কিন্তু এই যে যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষগুলো একটা স্বপ্ন নিয়ে যায়, যাওয়ার পরেই তো হুসট, প্রথমে যেটা আপনি বললাম এয়ারপোর্ট, আবার ওই ওই জায়গায় ফিরে আসি, এয়ারপোর্টে যাইতেই সাইপ্রাসের লোকজন আলাদা দাঁড়ান।
আচ্ছা আমি এয়ারপোর্টে আসবো, আমি কয়েকটা এসএমএস না নিয়ে পারছি না আসলে, আমি খুবই দুঃখিত আপনাকে এই জায়গায় থামানোর জন্য। আমাকে লিখেছেন শুভ ডেমরা থেকে, আমি 2014 এইচএসসি করার পরে ভেবেছিলাম বিদেশে যাব, তাই কিছু কনসালটেন্সি ফার্মের সাথে আলাপ করেছিলাম, আর বুঝতে পারছিলাম যে ওরা সবাই আসলে ধান্দাবাজ, কারণ ওরা ভার্সিটি গুলো সম্পর্কে যা বলতো তা আমি আগেই ইন্টারনেটে তা আমি জেনে নিয়ে ইন্টারনেটে দেখতাম, যদিও আমি জানি, তবে সবাইকে বলবো যে প্রসেসিংটা নিজেরাই করে যেন বাইরে যাওয়ার। আচ্ছা আমাকে আরেকটি টেক্সট পাঠিয়েছেন, লেখেননি তিনি, তুহিন ভাই আপনাকে নিয়ে অনেক কিছু বলতে ইচ্ছে করে কিন্তু কোনো প্রশংসাই প্রশংসা না, আপনার মতো এত ভালো মানুষ হয় না যে নিঃস্বার্থভাবে বাংলাদেশের জন্য কাজ করেছেন, দিনরাত আমাদের জন্য কষ্ট করেছেন, নিজের পকেটের পয়সা খরচ করে আমাদের খাইয়েছেন, হয়তো এমন কেউ লিখেছেন যিনি আপনার সাথে তার জানাশোনা ছিল। আরিফ বিল্লাহ লিখেছেন, আরিফ বিল্লাহ খান, আমার অনেক আশা ছিল বাইরে যাওয়ার, বাট এখন আচ্ছা এখন আর যাব না। নাহিদ লিখেছেন, থ্যাংক ইউ তুহিন ভাই, লিখেছেন আমাদেরকে থ্যাংকস ফর দিস প্রোগ্রাম, অ্যান্ড মিস্টার তুহিন আই ওয়াজ ইন সাইপ্রাস লাস্ট 10 ইয়ার্স, বিপ্লব লিখেছেন, ইশিতা ক্যান্টনমেন্ট থেকে বলেছেন, থ্যাংকস ঢাকা এফএম, ইটস আ ফ্যাবুলাস প্রোগ্রাম, আই নেভার কমেন্ট এনি এফএম প্রোগ্রাম, বাট টুডে আই ক্যান্ট স্টপ মাইসেলফ, দিস ইজ লাইভ, ইটস রিয়েলি গুড। ওকে, লিখেছেন আমাদেরকে তামিম, আমি ইউএসএ যেতে চাই, এখন কি করব, আমি এসএসসি এক্সাম দিচ্ছি, আরো ভালো করে পড়াশোনা করেন, এসএসসি রেজাল্টটা ভালো করেন, এইচএসসি করেন, আপনার পরিবার আছে ভাই, আপনার পরিবারের বাবা মা টিচার যারা আছেন তাদের সাহায্য নেন, তারা অনেক বেশি স্পার্ট এবং আপনি প্রচন্ড ভালো রেজাল্ট করেন, বাংলাদেশে অসাধারণ সব প্রতিষ্ঠান আছে, তারপর আপনি একেবারে সরাসরি ভালো ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, সেখান থেকে আপনি সরাসরি প্রসিডিউর গুলো জানতে পারবেন, আপনার সামনে অনেক সময় পড়ে আছে। ওকে, আমরা আরো 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 কথা বলতে চাই, তবে এই মুহূর্তে অনেকক্ষণ চেষ্টা করার পরে আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা ফোনে বাবলু ভাইয়ের সাথে কানেক্ট হতে পেরেছি, যিনি সুদূর ইংল্যান্ড থেকে আমাদের সাথে কানেক্ট হয়েছেন। আমরা সরাসরি বাবলু ভাইয়ের ফোনে চলে যাব। হ্যালো
হ্যালো ইভান ভাই, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি?
ভালো, আপনাদের গল্প শুনতে খুব ভালোই লাগতেছে।
আমরা আসলে
আপনাদের এই অনুষ্ঠানে, অন্ধকারের গল্প অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ঢাকা এফএম কে অনেক অনেক শুভেচ্ছা। এবং
আচ্ছা, আমাদের যে কোনো কারণে হয়তো ফোনটি কেটে গেছে, আনফরচুনেট, আমরা আবারও চেষ্টা করছি খুব দ্রুত বাবলু ভাইকে যদি আমরা ফোনে নিতে পারি, আমরা ফোনে নেওয়ার চেষ্টা করছি। শ্রোতা যারা আছেন আমার সাথে, অলরেডি আরো টেক্সট চলে এসেছে, আমি একটু টেক্সট গুলো পড়ি ভাই। আই এম পলাশ ফ্রম ঢাকা সাউথ, আচ্ছা দক্ষিণ কিরানীগঞ্জ থেকে তিনি লিখেছেন, ভাইয়া আমরা সাইপ্রাসের ভিসা অলরেডি হয়ে গেছে, সিডিএ কলেজ সাবজেক্ট হোটেল ম্যানেজমেন্ট, আমাকে বলেছে যে চার বছরের কোর্স, এখন ভাইয়া আমাকে এ বিষয়ে একটু ক্লিয়ার করবেন প্লিজ। তুহিন ভাইয়া, ইউ আর গ্রেট। আচ্ছা আমি, তুহিন ভাই, এই বিষয়টা নিয়ে কি বলবেন আপনি? সিডিএ কলেজ,
আমি যেটা জানি সেটা বলতেছি, কারো ভালো লাগলেও কিছু করার নেই, খারাপ লাগলেও কিছু করার নেই। সিডিএ কলেজ থেকে 50 কদম দূরে আমার বাসা ছিল।
আচ্ছা,
এটার অপোজিটে এই জায়গায় আমার বন্ধু অনেকগুলা আমাকে, আমি জান একটা কথা বলে নি প্লিজ, আমার একটা মিনিট এলাও
প্লিজ,
আমারে যে সময় আপনার প্রোগ্রামটার জন্য ডাকছেন আমার একটা ঘন্টা সময় দিচ্ছেন, আমি ইচ্ছা করলে আমার বন্ধু বান্ধব ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে পারতাম, বা আমার বন্ধু বান্ধব যারা আছে অনেকে আমার পরে বলবে যে আপনি গেলেন আমার জানালেন না, কিন্তু এটা আমি এই জন্য বলতেছি অন রেকর্ড যে আমি নিজেই তো জানতাম না, হঠাৎ করে আসছি। অনেকে মেসেজ দিতেছে এই জায়গার মধ্যে, আমাদের খুবই সিনিয়র ভাই একটা, যার মেসেজটা পড়লেন বিপ্লব ভাই, আমার অতি শ্রদ্ধেয় বিপ্লব ভাই খান, এই সাইপ্রাসের এই যে ভিকটিম, যে জন্য বললাম এই খান ওই সিডিএ কলেজে পড়ে, যে প্রশ্নটা উত্তর, ওই ছেলে একটা মেসেজ লিখছে, দেখছেন আমার ছোট ভাই একটা খান, আপনি দেখছেন হয়তো, বা আরো অনেকে অ্যাড হইতো, কিন্তু আমি তো, আমার তো আপনার সময় দেন নাই। আপনাকে বলি ভাই, সিডিএ কলেজে যাইতেছেন আপনাকে, সেটা হইলো সিডিএ কলেজ একটা
পলাশ,
পলাশ ভাই, আমি আপনি আমার নাম ধরেই বলতেছি যেহেতু আমার ছোট হবেন অবশ্যই, যেহেতু এই মুহূর্তে তার 50 কদম দূরে ছিল আমার বাসা। সিডিএ কলেজের ঠিক অপোজিটে একটা বিরাট বড় একটা দোকান ছিল, সেটা ছিল আমার বন্ধু যার নাম নিয়ামত, সেও আমার এই মুহূর্তে টেক্সট করছে, কিন্তু আমি, আমার তো আপনারা আটকা অবস্থায় আছে, কারোর কোনো আনসার করতে পারতেছি না, কিন্তু দেখলাম আমার বন্ধু নিয়ামত ভাই দোকান হলো এটা, উনি আরো ভালো বলতে পারতেন সিডিএ কলেজ সম্বন্ধে কি। এই সিডিএ কলেজের একজন দালাল যে জড়িত ছিল অনেকই, সিডিএ কলেজটা একটা মানসম্মত কলেজ না, এটা হলো র্যাঙ্কিং এর একবারের লো, যেটা কাঁসা কলেজ সিডিএ কলেজ লো। সাইপ্রাসে যদি পড়ালেখা করতে যান, তারপরে আমি যেভাবে পড়ালেখা করছি সাইপ্রাস ইউনিভার্সিটিতে যান, নাইলে ফ্রেডরিক ইউনিভার্সিটিতে যান, আর নাইলে ইন্টার ইউনিভার্সিটি, ইন্টার কলেজ।
আপনি ইউনিভার্সিটির নামগুলো আরেকবার যদি বলেন একটু।
সাইপ্রাস, সাইপ্রাস ইউনিভার্সিটি, এটা এখন নাম বলছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি, তারপরে হলো ইন্টার কলেজ, আর হলো ফ্রেডরিক, এই তিনটা। এছাড়া যা আছে সবই হলো দেয়ার সারাউন্ডিং বাই ব্রোকার।
আচ্ছা, এগুলো তো সবাই চাইলেই ইন্টারনেটে খুব ভালো করে সরাসরি তাদের ওয়েবসাইটে,
আমি, আমার তো জায়গায় কোনো ইন্টারেস্ট নাই, আমি 15 বছর ছিলাম, আমার তো কোনো ইন্টারেস্ট নাই এই ছোট ভাই একটাকে মিসগাইড করা।
এক্স্যাক্টলি, আমরা না একটু আপনার কাছে
আসি, লয়ার একটা কলেজ, খুবই লয়ার, এই জায়গায় পড়ালেখা কি হয় আমার সন্দেহ,
পলাশ বাকি সিদ্ধান্ত আসলে আপনি আপনার মতো করে নেবেন, আমরা এটা বলছি না যে তুহিন ভাই যেটা বলছে সেটাই আপনি ইয়া করবেন, তবে ক্লিয়ার একটা কনসেপ্ট আপনি পেয়ে গেলেন, এখন আপনি ইন্টারনেট আছে আপনার সাথে, সরাসরি সেই সমস্ত কলেজে যোগাযোগ করার সুযোগগুলো আছে, আপনার পরিবার আছে, আপনার গার্জিয়ানরা আছে, সবার সাথে কথা বলে আপনি সেই সেই সিদ্ধান্তগুলো নেবেন। আমরা ফোনে আবারও বাবলু ভাইকে পেয়েছি, হ্যালো, আপনি কেমন আছেন বলেন।
এই তো দাদা ভালোই আছে, এখন খুব ভালো লাগছে আপনাদের অনুষ্ঠান, বিশেষ করে আপনাদের অনুষ্ঠানে আপনি দিন ধরে পাওয়ার দিচ্ছেন, এবং আমি আসলে ওই যে খান ভাইয়ের পোস্ট দেখলাম ফেসবুকে যে আপনি তুহিন ভাই ঢাকায় আসেন, আপনাদের সাথে সরাসরি কথা বলবেন, এই জন্য সর্বপ্রথম আপনাদের ঢাকায় আসেন এবং আপনি ইমান ভাইকে অসংখ্য ধন্যবাদ, আজকে তুহিন ভাইকে এবং সুদূর বাংলাদেশ থেকে মানুষজন তুহিনদের কথা বলতেছে আর আমরা ইংল্যান্ডের মাঠে তুহিনদের কথা শুনতেছি, শুধু আমি ভাবলো না অনেকেই আছে এখানে ইংল্যান্ডে
আমাদের জন্য অনেক ইন্সপায়ারিং। কেমন লাগে আমাদের অন্ধকারের গল্পের যে আয়োজন, এই অনুষ্ঠানটি কেমন লাগে?
খুব ভালো লাগে আসলে, মানে এভাবে যদি আপনারা ভবিষ্যতে করে যায় এতে করে হবে কি, মানে আমাদের সোসাইটি এবং যারা আছে, যেমন যে অন্ধকারের একটা গল্প আজকে যে বিষয়টা নিয়ে আপনারা আলোচনা করতেছেন তুহিনদের সাথে, যেমন সাহিত্য সম্বন্ধে অনেকের হয়তো অনেক চোখ খুলবে, অনেকে হয়তো বিশ্বাস করবে, অনেকে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আজকে যে কথাগুলো তুহিনদের বলতেছে সেটা সম্পূর্ণ 100% সত্য কথা বলতেছে। এবং আমি আসলে মানে কি বলবো, আসলে মানে আমি সেই যে খান ভাইয়ের পোস্ট দেখার পরে আমি আসলে কাজ থেকে ছুটি নিয়ে আসছি আসলে আপনাদের অনুষ্ঠান শোনার জন্য।
মাই গড, এটা আমাদের এটা আমাদের অনেক বড় পাওয়া। আমি আপনাকে আপনাকে কিছু প্রশ্ন আসলে করতে চাই, আমি তার আগে চাই যে আপনি একটু তুহিনের সাথে কথা বলেন, তারপর আমার কিছু প্রশ্ন আছে।
হ্যাঁ বাবলু ভাই, সালাম আলাইকুম।
মঈনভের কথা বলতে হবে, আমাদের শিপনাপার কথা বলতে হবে, এবং আমি সব মানে যে মানুষটার কথা বারবারই বলি, আমাদের সামি ভাই এই অনুষ্ঠানের যে প্রডিউসার, সামি ভাই এই পুরো তত্ত্বাবধানটা বলেন, মঈন ভাইয়ের একটা কঠিন কষ্ট করার কথা বলেন, আমি ফাইনালি এসে এই কথা বলার সুযোগটা সেই কপালটা আমার হয়, আমরা সবাই মিলে একটা যে পরিবার অন্ধকার গল্পের যে টিম, ফাইনালি যদি বলি যে আমাদের ঢাকা এফএম 90.4 পরিবার, সবার একটা সম্মিলিত প্রয়াস, যাই হোক বলেন।
বাবলু ভাই নাইলেও তো ফেসবুকে একটা স্ট্যাটাস আমি দিতাম, আমিও তো চাই সবাই দেখুক যে আসছি রেডি, ওনারা এত বড় সুযোগ আমার করে দিছে, আমি তো মানে অভিজ্ঞতা আছে, সব সবকিছু আছে, বাইরের দেশে আছে, অন্য ল্যাঙ্গুয়েজে আছে, কিন্তু এটা নিজের ভাষায় আমি হয়ে গেছে অনেকদিনে। এখন বাবলু ভাই সাইপ্রাস সম্বন্ধে একটু বলেন, আপনার
ইমান ভাই আপনাকে বলতেছি যেহেতু আপনি অনুষ্ঠান পরিচালনা করতেছেন, সাইমবে যে কথাগুলো বললো সত্যি খুব মানে খাঁটি কথা বলছে, এবং এই যে এখন বেলফাস্টে আমাদের নিয়মের তুমি কথা হয়তো শুনতেছেন রেডিও জানে কিনা, আমি হয়তো আজকে
আমি সিডিএ কলেজের ওই ছেলে নিয়মত ভাইয়ের কথাটাই বলছি যে বেলফাস্টে আছে নিয়মত ভাই, উনি জানবে সিডিএ কলেজের যার কথা বলতেছি উনি নিয়মত ওই যে ভাই ফোন একটা ভাই জানতে সিডিএ কলেজ উনার অপোজিটে দোকান ছিল না
বাবু ভাই, কি আপনি আমার কথা শুনতেছেন?
হ্যাঁ হ্যাঁ শুনছি।
আচ্ছা তাহলে আসলে আপনারা হয়তো অনুষ্ঠানে অনেকে লাইনে আছে, আমি আসলে বেশি সময় নেব না, একটা কথাই বলবো, আমি ওই তুইনদের মতো আপনার 1999 বাংলাদেশ থেকে সাইট্রাসে গেছিলাম, যখন আমি যাই আমার ফ্যামিলির কাছ থেকে আমাদের যে আমার বাড়ি নোয়াখালী, এই যে আপনাদের আমাদের দালাল আলমগীর দালাল আমার বড় ভাইয়ের মামা শ্বশুর, বুঝতে পারছেন
দালাল? আচ্ছা
জি, ৪.৫ লাখ টাকা নিচ্ছিল আমাদের আমার ফ্যামিলির কাছ থেকে, আমার আব্বা জমি জমা বিক্রি করে সবকিছু আমার পাঠাইতে আছে ফ্যাক্টরিতে, আপনার লাস্টে উনি আমি ৬০ ডলার নিয়ে ফ্যাক্টরিতে গেছি।
আচ্ছা
আমি আসলে খুবই ইচ্ছা করতেছি যেটা তুহিন ভাই জানে, এবং এই যে তুহিন ভাই সম্বন্ধে আসলে আমি আর কিছু মানে তেমন কিছু বলবো না, আসলে আপনি তুমি মানুষই আপনি তুহিন ভাই সম্বন্ধে বলবে। তুহিন ভাই এমন একটা লোক, উনি না থাকলে আসতে হয়তো আমি ডাব্লিউ সাইটে থাকতাম না, সাইটার থেকে মানে ইংল্যান্ডে আসতাম না। তারপর আরো কিছু কিছু লোক আছে যারা আমার অনেক উপকার করছে, যেমন জাভেদদের ছিল উনি আমার খুবই উপকার করছে, কিন্তু যেই তুহিন ভাই আমার মাইগ্রেশন উনি মাইগ্রেশন একজন মানে ট্রান্সলেটর ছিল আর কি, উনি 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 আমাদেরকে জব দিচ্ছে ওনার কারণে আজকে দায়িত্বে টিকে থাকতে টিকেছিলাম, এবং হয়তো ওনাদের কারণে আজকে এখানে আমি ইংল্যান্ডে এখন নাগরিক করতে পারছি। হ্যালো,
আচ্ছা বাবলু ভাই আপনার কথাগুলো শুনছি, আমি একটু ইংল্যান্ড সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আপনি ইংল্যান্ডে অলরেডি সেখানকার সিটিজেন, খুবই ভালো লাগছে এটা শুনে। ইংল্যান্ডের বর্তমান সিচুয়েশনটা কি, ইংল্যান্ডে বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন এবং প্রচুর ক্রেজ কিন্তু বাংলাদেশে আছে, কিছু মানে খুব সহজ বলা হয়ে থাকে যে খুব সহজেই ইউকে তে যাওয়া যায়, বা সেখানকার কিছুদিন আগে আগের গভর্নমেন্টই আবার আবার ক্ষমতায় এসেছে, বা সবকিছু মিলিয়ে বাংলাদেশের সেখান থেকে যারা পড়তে যাচ্ছেন তাদের চাকরি সুযোগ বলেন বা সেখানকার অর্থনৈতিক জায়গার কথা বলেন, সেই বর্তমান চিত্রটা কি?
তবে আপনি যদি সাইপ্রাস আর ইংল্যান্ডের সম্বন্ধে কম্পেয়ার করতে করেন তাহলে সেখানে রাত দিনের তফাৎ। সাইপ্রাসে যেমন মনে করেন কাজের কোনো সুযোগ সুবিধা আগেও ছিল না, এখনো নাই। আমি ইউকেতে আসার পরে প্রায় ছয় বার হলিডে গেছি গত সাত বছরে। আমি সাইপ্রাস আছি আপনার 2008-এ, আমি গত সাত বছরে আপনার ছয় বার হলিডে গেছি। সাইপ্রাস আর ইংল্যান্ডের সাথে তুলনা করলে রাত দিন তফাৎ, তবে ইংল্যান্ডে মানে সাইপ্রাস বলতে এত বাজে অবস্থা না। এক কথা যেটা বলা চলে যে এখানে আপনি যদি ওইরকম প্রপার ইউনিভার্সিটিতে আপনি আসেন তাহলে মনে করেন যে আপনার ওইরকম পার উইক 20 আওয়ার্স কাজের অনুমতি আছে।
আচ্ছা,
আমি যে কথাটা বললাম যে সাইনবোর্ডের উপরে যে সাইনবোর্ড লিখে কলেজগুলো, এই জায়গায় যে দালালরা যাদের পাঠায়, যারা প্রপার ওয়েতে পিএইচডি করতে যায়, ভালো ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটির বুয়েট থেকে যায়, তাদের ব্যাপারে তো স্বর্গ ইংল্যান্ড, তাদের জন্য তো কি রুম আছে আপনি আমি ভালো করেই জানি। আমি বলতেছি যারা পড়ালেখা না, যারা মনে করে যে বিদেশ যাবো পাশাপাশি পড়ালেখাটা, এই যে শ্রেণীটা যাই
বলতে পারি যে মূলত টাকা কামাবো বেশি,
তারা যাই যে আলতাপাল্লি পার্কে কিভাবে বেঞ্চের মধ্যে ঘুমায় ওইটার কথা বলেন। মানুষ যারা বুয়েটের ছাত্র ঢাকা ইউনিভার্সিটি থেকে যারা পাশ করেছে, তারা তাদের মতো করে ইয়াহুয়া যে বাসার বাড়ির মতো বলতে হয়, হেরা হেরা গুগল ইয়াহুয়া সিন ইয়াহুয়া সিনে ওনারা শুনতে চাইলো, ওনারা শুনতে চাইলো ডিপ্রাইভ শ্রেণী যারা বঞ্চিত হয় গ্রাম থেকে কিভাবে এই ইংল্যান্ডের দালালরা নিয়ে পাঠায়, যারা ওই যে ফ্লোরের মধ্যে ঘুমায়, কিভাবে মসজিদের মধ্যে ঘুমায়, চানাচুর খাইয়ে কারা থাকে। আমরা বাংলাদেশে আমরা জানতাছি আমার বন্ধু বান্ধব ইংল্যান্ড গেছে, তারা কিভাবে চানাচুর খাইয়ে বেঞ্চের মধ্যে বসে থাকে, মসজিদের মধ্যে কিভাবে পুতলা নিয়ে ঘুমায়, কদিন পরে কিভাবে ফিরত আসে, কিভাবে ওই যে ইংল্যান্ডের ওই জায়গাটার নাম কি, যে জায়গায় আমি বই কিনতে গেছিলাম, ওই দেশে ইস্ট লন্ডনে কিভাবে, হ্যাঁ ইস্ট লন্ডনের নিচের তালায় কিভাবে জিলাপি ভাজে, ওগুলার কথা বলেন।
এই কথাগুলো
যে পুলাটা উপরে ওঠে না, দিনের সূর্য দেখে না, ওই ছেলের কথা বলেন যে ছেলে দিনের সূর্য দেখতে পারে না, কারণ ওই লোক মামুর সংস্থা, তাদের কথা বলেন। আপনি ওইটা বললেন না, ওইটা ওই যে প্রিভিলেজ শ্রেণী যারা,
থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই,
ওটাই ইভান ভাই ওটাই শুনতে
চাই,
দালালি করে যারা যায় তাদের মিসগাইড করে, এদের কথা বলেন। যারা প্রিভিলেজ শ্রেণী তাদের কথা বলার দরকার নেই, তারা ইয়াহুয়া চিনে, গুগল চিনে।
আচ্ছা, এই চক্রটা ইংল্যান্ডে কেমন বাবলু ভাই? আমি আপনার কাছে জানতে চাই যে, যেমন সাইপ্রাস থেকে আমরা শুনলাম স্বামী ভাইয়ের সাথে কথা বলে যে সেখানে বাংলাদেশি বেশ কিছু মানুষ আছেন যারা সেখানকে দালাল হিসেবে কাজ করেন এবং একটা প্রচন্ড পরিমাণে একটা অন্যায় কাজ তারা করছেন, বাংলাদেশে ফলস ভিসা পাঠিয়ে এই একেবারে রুট লেভেলের যে মানুষগুলো আছেন তাদেরকে সেখানে নেয়া, প্রলোভন দেখানো এবং সেখান থেকে আবার ভিকটিম করে ফেরত পাঠানো, ইংল্যান্ডে এই চক্রটা আছে কিনা, বা ইংল্যান্ডে এসে অবস্থাটা কিরকম, সেই ঘটনাটা আমরা জানতে চাই।
ইংল্যান্ডে আসলে এরকম এই দালাল গুলো আপনি সব জায়গায়, এই যে স্বামী বিষয়ে কথাগুলো বললে, দালাল গুলো আপনি সব দেশে আছে, সব জায়গায় আছে, কিন্তু এখানে আমাদের ইনভেস্টিগেট করে আসতে হবে না। এখানে আপনি অনেকে অনেক কথা বলে, এর কথা তো বিশ্বাস করার কোনো মানে হয় না, আপনি জিনিসগুলো জানতে হবে আগে। যেমন ইংল্যান্ড অনেকে শুনলে ইংল্যান্ডে কি জিনিস সম্মান করে, যে সোনার দেশ, রানের দেশ, কিন্তু আপনি বলে যে ইংল্যান্ড কি জিনিস, ব্যাপারটা বলছেন নয়।
বাবলু ভাই, বাবলু ভাই, ইভান ভাই একটু রিকোয়েস্ট করেন আমাদের কাছে টিভিতে সুযোগ দেয়, কারণ উনি মেইনলি কাজ করে টিভি নিয়ে, আমাদের রেডিওতে আনছেন।
সবচেয়ে
বড় কথা হচ্ছে যে রেডিওটা আমার প্রথম প্রেম, রেডিওটা আমার ভালোবাসা। আচ্ছা আমরা মূল কথায় আসি বাবলু ভাই, আরেকটা বিষয় আমার মনে হয় যে আমি একটু জানতে চাইবো, শেষ প্রশ্ন আপনার কাছে, আপনি অনেক 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 সময় আমাদেরকে দিয়েছেন এবং যেভাবে অনুষ্ঠান শোনার জন্য আপনি আপনার কাছ থেকে ছুটি নিয়েছেন বিদেশ হয়ে, সেটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। কাছ থেকে ছুটি নেয় না, এই অনুষ্ঠানকে ভালোবেসে এই কথাগুলো আমাদেরকে শেয়ার করেছেন, সেটা আমাদের পুরো যারা শুনছেন এখন সবার জন্য অনেক 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 বড় পাওয়া হয়ে গেছে। আপনি সেখানকার ইংল্যান্ডের সিটিজেনশিপ পেয়েছেন, এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে যে প্রসিডিউর গুলো কি বা কিভাবে পাওয়া যায়, এবং অনেকের ভিতরে সেই অনেক 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 শিক্ষিত ফ্যামিলির মাঝখানে ব্যাপারটা থাকে যে না আমি আমার পরিবারের যে কোনো একটা মানুষকে পাঠাবো, এই বিষয়গুলো প্রসিডিউরটা কি বা আপনার কথা না হলো মানে সেখানে নর্মাল প্রসিডিউরটা একটু জানতে চাই।
আপনি যদি আমি সত্য কথাটা বলি, উপরে আল্লাহ নিতে পারি, আমি আমি ইংল্যান্ডের সিটিজেনশিপ পাইছি আমার নিজের কোনো যোগ্যতা পাইনি, ঠিক আছে। আমি সাইপ্রাসে যখন ছিলাম আমি আসলে মানে কাগজের জন্য বিয়ে করি, তুইনদে আসলে যে তুইনদে এখন কথায় আসলে তুইনদের কথা করে তুইনদের কথা চলে আসে,
আপনার
14 বছর অবৈধ থাকে, আমি অবৈধ দিয়ে শুরু করলাম। অবৈধ কেউ যদি 14 বছর ইংল্যান্ডে থাকতে পারে তাহলে আপনি সে মানে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারে।
আচ্ছা, আর বৈধভাবে বৈধভাবে বাংলাদেশ থেকে যদি বৈধ প্রক্রিয়া হতে
চায়, যদি স্টুডেন্ট হিসেবে আপনি 10 বছর থাকে তাহলে সে এই দেশের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারে, তবে এটা হয়তো মানে কিছুদিনের মধ্যে এটা পলিশ করে ফেলবে, এটা হয়তো রাখবে না।
আচ্ছা, নতুন পরিস্থিতি হতে পারে। অসংখ্য ধন্যবাদ বাবলু ভাই, আপনি আমাদেরকে সময় দিলেন এবং আপনি সহ আরো যারা প্রবাসী আমাদেরকে শুনছেন সবাইকে আসলে আমরা একটা একটা কথাই বলতে পারি যে আপনারা যে যেভাবে যেখানে যে অবস্থায় আছেন আপনারা অনেক ভালো থাকুন, নিজেদের দিকে খেয়াল রাখুন। এবং
ইভান ভাই আমার একটু সময় দেন, আমি খালি কথাটা শেষ করি। আসলে মানে আসলে আমি একমাত্র নেওয়ার কারণ হচ্ছে একমাত্র তিনবার মানে কথাগুলো শোনার জন্য আর কি, ঠিক আছে। আমি শুধু একটা কথাই আপনার মাধ্যমে মানে যারা বাংলাদেশে আছে, বাংলাদেশের বাইরে আছে, ইউকেতে আছে, যারা মানে এই রেডিও ঢাকা এখন শুনতেছে, মানে আসলে তিনবার কে কি একটা লোক ছিল, উনি একমাত্র প্রথম বাংলাদেশি যে বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল সাইপ্রাসে, যে একটা কমিটি গঠন করছে, এই হলো তার প্রথম কাজ। দ্বিতীয়ত সে সাইপ্রাসে যাওয়ার পর উনিও কিন্তু খুব স্ট্রাগল করছে, পরে উনি উনি নিজের যোগ্যতায় সাইপ্রাসে উনি 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 ওনার ক্ষমতা আসছেন এবং অনেক মানুষকে হেল্প করছে, এবং এটা শুধু আমার কথা না, উনি অনেকে যখন কোন লোক যদি বাংলাদেশি মারা যায় সর্বপ্রথম তিনদের কাছে ফোনটা যায় যে তিনদের ওই লোক তো মারা গেছে, আমি কি করবো ভাই। জিরো থেকে আজ পর্যন্ত মানে এখনো সাইপ্রাসে তুইনদের হয়তো সাইপ্রাস থেকে চলে গেছে কিন্তু তুইন ভাইয়ের নাম চলে যায়নি, বুঝতে পারছেন ভাই। সেই জন্য আসলে আপনাদের ধন্যবাদ, তুইন ভাইকে আপনারা আজকে দাওয়াত দিচ্ছেন অনুষ্ঠানে, খুব ভালো লাগছে ভাই, ভালো থাকেন, সবাইকে আমার সালাম।
আপনি অনেক ভালো থাকবেন এবং আপনার উত্তরোত্তর সাফল্য, আপনার সুস্বাস্থ্য আমরা কামনা করি, আপনি সহ যারা আছেন এবং যারা যারা আমাদের সাথে কথা বললেন, আর এর মাধ্যমে যতখানি উপকৃত আসলে আমাদের লিসনার যারা আছেন সেটা বলাই বাহুল্য। আর খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আপনি ভালো থাকবেন। কথা বলছিলাম বাবলু ভাইয়ের সাথে, শুধু ইংল্যান্ড থেকে এবং আমাদের সাথে অনেকে জয়েন করে ফেলেছেন, আমাদের অনুষ্ঠানের সময়টা আসলে যে শেষ করবার যে সময়টা থাকে ন্যাচারালি আমরা সেটা অলরেডি পার করে ফেলেছি, অনেক কথা আরো আছে, অনেক কিছুই আছে, আমি কিছু নাম বরং চুপ করে ফেলি। তারপর একটি প্রতিবেদন আছে যে প্রতিবেদনে অনেক কিছুর আসলে বিশেষ করে সাইপ্রাসের একটা ওয়েল প্রসিডিউরে আপনি কিভাবে যেতে পারেন, কিংবা বিদেশে আপনি পড়তে গেলে সেটা ওয়েল প্রসিডিউরে কিভাবে যেতে পারেন, সেরকম একটি একটি প্রতিবেদন, অসাধারণ একটি প্রতিবেদন আমাদের কাছে আছে, সেই প্রতিবেদনটা আপনাদেরকে শোনাবো আমরা। তার আগে কিছু এসএমএস আমি পড়ে আসি। শাহানা আক্তার ঢাকা বংশাল থেকে লিখেছেন, আমি নিউ ফ্রেন্ড, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, আই গেস দিস ওয়ার্ল্ড ইজ ভেরি
আমাদের জন্য অনেক ইন্সপায়ারিং ইম্পর্টেন্ট রাইট, সেটা যদি হয়ে থাকে এতটুকু যদি ফিল করে থাকেন সেটা আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করবে। আর একটা ব্যাপার সবসময় বলি, আপনারা যারা শোনেন এই অনুষ্ঠানটা, আপনাদের যদি মনে হয় আসলেই যে এতটুকুন ভালো লাগার বা এতটুকুন এই এটা কিন্তু এন্টারটেনমেন্ট কোনো শো না, এন্টারটেনমেন্ট আমরা করি না বা এটা খুব শিক্ষামূলকও কোনো শো আমরা বলতে চাই না, এটা শুধুমাত্র এমন একটি শো যেটা হচ্ছে যে কিছু মানুষ আপনাদের জন্য হয়ে আপনাদের হয়ে সাহস করে কিছু ঘটনাকে অন্ধকারের যে গল্পগুলো আছে সেগুলো এই মাইক্রোফোনের মাধ্যমে মানে ঢাকা এফএম 90.4 এর মাইক্রোফোনের মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরি, শোনাই শব্দগুলো, এবং সেটা হলে আপনাদের অংশগ্রহণটা আমাদের জন্য খুব জরুরি। কাজে যখন শুনছেন একটা SMS হোক, ফেসবুকে সেটা কমেন্ট হোক কিংবা লাইক হোক, সেটা শুনলে আমরা অনেক বেশি ইন্সপায়ার হই, আপনারা সেখানে এসে করতে পারেন এবং প্রত্যেকটা ঘটনায় আসলে জীবন থেকে নেয়া, এবং সেই মানুষগুলো এই স্টুডিওতে এসে রাতভর সেই কথাগুলো সরাসরি শোনান, কোনো রেকর্ডিং কোনো ধরনের এডিটিং নাটকীয়তা ভনিতা কোনো কিছু থাকে না বস। আর আমরা কোনো ধরনের উপদেশ আদেশ কিংবা সমস্যার সমাধান সিদ্ধান্ত স্পর্ধাই করি না, একদম মাফ করে দিবেন। আর আমাদের এই অনুষ্ঠানটি শুনতে শুনতে আপনারা সেই অংশগ্রহণটা পেলেই আমরা অনেক বেশি অনুপ্রাণিত হই, সামনের সপ্তাহে আরও অনেক বেশি ঝাঁপিয়ে পড়ে অন্ধকারে কোন গল্প আছে কি বলা যেতে পারে সেরকম জায়গা থেকে। লিখেছেন আমাদেরকে ইভান দিস কাইন্ড অফ আচ্ছা চেক চেঞ্জ আওয়ার পয়েন্ট অফ ভিউ, তুহিন ভাইয়া ইউর টকিং ইজ সো অরিজিনাল, দ্যাটস রিয়েলি নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। ঈশিতা লিখেছেন তুহিন ভাইয়া রিয়েলি থ্যাংক ইউ ভেরি মাচ কজ সাইপ্রাস আচ্ছা সাইপ্রাস ক্লিয়ার আচ্ছা এরকম কিছু কথা তিনি লিখেছেন। লিমন উত্তরা থেকে লিখেছেন দুজনকে ভালো লাগছে শুনছি এবং আচ্ছা পুরো ভিন্ন সব কথা শুনে এবং জানতে পারছি, আই হোপ আপনারা ভালো আছেন, শুভরাত্রি। ওকে লিখেছেন মিতু আমাদের কাছ থেকে, রুবেল হোসাইন লিখেছেন, আরো অনেকেই আছেন আমাদের সাথে, আমিন আছেন আমাদের সাথে, পলাশ আছেন, ফেসবুক থেকে কিছু নাম আমি পড়তে চাই ফেসবুকে যারা যারা আমাদের সাথে জয়েন করেছেন, তানভীর রায়হান তিনি জয়েন করেছেন, তিনি ইংল্যান্ডের কথা বলেছেন যে প্রায় 14 লাখ টাকা আমি শেষ করেছি এখন ইংল্যান্ডে, এখনো ইংল্যান্ডে আছি নাগরিকত্ব পাওয়ার আশায়। আছেন আমাদের সাথে আমাদের অনেক রেগুলার লিসনাররা, খান লালন আছেন। ভাই একটা কথাই বলবো, যারা আমাদেরকে বিভিন্ন দেশ সম্পর্কে শুনেছেন, আমরা আসলে এখানে কাউন্সিলিং করার প্রিপারেশন নিয়ে বা সেটা আমরা বসিনি, আর সেটা আপনারা ওয়েল প্রসিডিউরে এখন ইন্টারনেটের সময় আছে কিংবা আপনারা একদম সরাসরি ইউনিভার্সিটিতে যোগাযোগ করে আপনাদের অবশ্যই রেজাল্টটা ভালো থাকতে হবে সেই সমস্ত প্রসিডিউর আপনারা জানতে পারবেন। কি আমাদের একটা প্রতিবেদন আছে সেই প্রতিবেদনটা শুনলে বুঝতে পারবেন। আর তুহিন ভাইকে অনেকে আসলে দেখার আগ্রহ জন্মাতে পারে, আপনারা ফেসবুকে আসতে পারেন তাকে দেখতে, যেমনটা আমরা বরাবর ছবি দিই তার সরাসরি ছবিটা আপনারা দেখতে পারেন ফেসবুকে এসে facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন এবং তিনি স্টুডিওতে সরাসরি বসে আছেন এরকম একটি পোজ। আর চাইলেই কিন্তু খুব সহজে আপনি আমাদের সমস্ত আপডেট সেই পর্বগুলোর অন্ধকারের গল্পের পর্বগুলোর আপডেট পাবেন facebook.com/OZ90.4, যেটা অন্ধকারের গল্পের নিজস্ব ফ্যান পেজ, সেখানে এসে দেখতে পারবেন। অ্যান্ড হ্যান্ডসাম হাল্ক তুহিন ভাই, তার একটা দারুণ ছবি আমরা ফেসবুকে পোস্ট করেছি, সেটাও আপনারা দেখতে পারবেন। তুহিন ভাই আমরা একদম শেষ পর্যায়ে আছি, আমরা প্রতিবেদন দেখতে শুনে আসি, শুনে এসে তারপর আমাদেরকে আসলে বিদায় নিতে হবে, যে প্রতিবেদনে আসলে অনেক দিক নির্দেশনা আপনি নিজেই পেয়ে যাবেন বাইরে পড়তে যাওয়া বা এই ব্যাপারগুলো সম্পর্কে। ফিরছি
একটু সাবধানে থাকলে আর কিছু কিছু ব্যাপার জেনে রাখলে কনসালটেন্সি ফার্মগুলোর প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। প্রথমে খেয়াল রাখতে হবে কনসালটেন্সি ফার্ম ভিসা নিশ্চয়তা সম্পর্কে কি বলছে। তারা যদি বলে 100% ভিসা নিশ্চয়তা দিচ্ছি, তাহলে আপনিও নিশ্চিত হয়ে যেতে পারেন যে এরা ভুয়া আর মিথ্যা কথা বলছে। কোনো কনসালটেন্সি ফার্মই ভিসা নিশ্চয়তা দিতে পারে না, এটা সম্পূর্ণই এম্বাসির উপর নির্ভর করে। আপনি বা কনসালটেন্সি ফার্ম সর্বোচ্চ যা করতে পারেন তা হলো আপনার পেপার স্ট্রং ভাবে তৈরি করে দিতে। কনসালটেন্সি ফার্মের দ্বারস্থ না হয়ে শিক্ষার্থী নিজেই উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার ধাপগুলো সম্পন্ন করতে পারেন, আর তা সম্ভব না হলে একটু সতর্ক হলেই এসব ফার্মের প্রতারণার হাত থেকে রক্ষা পেতে পারেন। যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন সে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ফোন, ফ্যাক্স বা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। বিদেশি মানসম্পন্ন অনেক বিশ্ববিদ্যালয় ও কলেজে অনুমোদিত এজেন্ট ও কনসালটেন্সি ফার্ম বাংলাদেশে রয়েছে। তাছাড়া UK, কানাডা, অস্ট্রেলিয়ার উল্লেখযোগ্য অনেক বিশ্ববিদ্যালয় ও কলেজের রিজিওনাল অফিস বাংলাদেশে রয়েছে, তাদের সাহায্য নিতে পারেন। যদি কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে কোনো এজেন্সি না থাকে, সেক্ষেত্রে অনলাইন থেকে প্রয়োজনীয় তথ্য জেনে প্রথম সারির দু একটি কনসালটেন্সি ফার্মের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনলাইন থেকে প্রাপ্ত তথ্যের সঙ্গে সেসব ফার্ম থেকে দেওয়া তথ্য মিলিয়ে নিতে পারেন। অধিকাংশ কনসালটেন্সি ফার্মই ভুয়া ব্যাংক সলভেন্সি অর্থাৎ স্পন্সর সংক্রান্ত কাগজপত্র ব্যবস্থা করার বিনিময়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। অনেক ক্ষেত্রে পার পেয়ে গেলেও এ কারণে আইনি ঝামেলা সহ ভিসার আবেদন প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকি রয়েছে, তাই এই জটিলতায় না যাওয়াই বুদ্ধিমানের কাজ। ভর্তির আগে খোঁজ নিতে হবে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট দেশের সরকারের অনুমোদিত কিনা। নতুন প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি না হওয়াই ভালো। যদি কোনো কনসালটেন্সি ফার্মকে ভর্তির জন্য কাগজপত্র ও ফি দেওয়ার সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে আগে থেকে নিশ্চিত হয়ে নেন পরবর্তীতে আর কি কি খাতে ফি দিতে হবে। বেশিরভাগ দেশে শিক্ষা বিরতি থাকলে স্টুডেন্ট ভিসা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। মালয়েশিয়া সহ কিছু দেশ এক্ষেত্রে বিষয় ও কলেজ ভেদে সুযোগ দিয়ে থাকে, তাই কোনো ফার্ম যদি বলে শিক্ষা বিরতি থাকলেও আবেদন করতে পারবেন তাহলে সতর্ক থাকবেন। বেশিরভাগ মানসম্মত প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে আইএলটিএস বা টোফেল লাগে, যদিও কিছু কিছু বিশ্ববিদ্যালয় এ সনদ ছাড়াও ভর্তি করা যায়। এ ব্যাপারে ভালোভাবে জেনে নিন। টাকা লেনদেনের সময় নিজের কাছে লেনদেনের প্রমাণ রাখুন।
অন্ধকারের গল্পের আজকের আজকের পিজিটি আসলে অনেকের কাছে যে গ্রহণযোগ্য বেশি লাগছে, বা বেশি বলতে কোনটা কম্পেয়ার খুব কম বেশি করছি না, কিন্তু আজকে এমন কন্টেম্পোরারি একটা বিষয় আমরা কথা বলছি সেটা নিশ্চয়ই আপনার জন্য অনেক বেশি লাভজনক হয়েছে বা আপনার জন্য আসলে ভালো হয়েছে সেটা আমরা বলতে পারি। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি অলরেডি, আমরা আমরা এক্সপ্যান্ড করে গেছি 10 মিনিটস অলরেডি। অ্যান্ড আমাদের অতিথি আজকে তুহিন ভাই ছিলেন, অনেকেই আমাদের সাথে ছিলেন, প্রচুর এসএমএস কমেন্ট, আমরা সেই ধরে অনুষ্ঠানটা আগাচ্ছি বা এগিয়েছি এতক্ষণ ধরে। যারা যাদের কমেন্টগুলো পড়া হয়নি প্লিজ কিছু মনে করবেন না। অনেকক্ষণ ধরে জরিস নজরুল তিনি জয়েন করেছিলেন এবং তিনি অনেক কথাই বলেছেন আপনার সম্পর্কে, এবং আমার মনে হয় যে আপনার নামটা আমি এখন পড়লাম, এবং
হারিস নজরুল আমার ফ্রেন্ড।
একজন
মানুষ বুঝতে একজন মানুষ বুঝতে উনারে স্পেশাল থ্যাংকস কমিউনিটি আর সাইপ্রাস এগুলো করে বিয়ে করা হয় নাই, বয়স ইয়ে দিতে থাকে কি জানি খুবই ইমার্জেন্সি দরকার, আম্মাকেও চাপ দিছে প্রচন্ড।
আমরা তাহলে খুব তাড়াতাড়ি আপনার বিয়ে খেতে পারছি, আমরা সবাই মিলে দোয়া করবো আসলে আপনার জন্য।
হ্যাঁ হ্যাঁ,
এখন প্ল্যানটা কি চিন্তা, এখন এখন আপনার রিসেন্ট প্ল্যান কি বাংলাদেশে থাকা? বা
এই মুহূর্তে আমার যারা শুনতেছে আমার মনে হয় আমার এই মুহূর্তে অনেকেই জানাজানি হয়েছে, সাইপ্রাসের অনেকেই অ্যাড আছে। আমি একটা কথা বলতে চাই, যারা যাইতে চান সাইপ্রাসে তাদের ব্যাপার হইলো যে যদি পড়ালেখার উদ্দেশ্য করে যান ভালো, যে তিনটা কলেজে আগে নাম বলছি ওইটাই যান, আর যদি এইভাবে গেলে ওই জায়গায় লেখাপড়া করে কিছু করবেন এত এত সোজা না। যারা আপনাদের বলতেছি ইদানিং কিছু লোকজন হয়েছে, আমি অন্য জায়গায় আমি আমি সাইপ্রাসে যারা আছে তাদের বলতেছি যে আমি সঠিক জায়গায় ইনফর্ম করব, আমি জানি কারা কারা কি করতেছে, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করবো এই যে এই কালপিট গুলার একটা ব্যবস্থা নেওয়ার, যা আমি অবশ্যই করবো। আমি যেহেতু সাইপ্রাসেও করছি বিদেশে, বাংলাদেশে আরো ভালোভাবে করবো, আমি কালপিট গুলাকে চিনি। আমি তাদের ব্যাপারে সঠিক জায়গায় সঠিক ইনফরমেশন দিব, যাতে তাদের ব্যবস্থা নেওয়া হয়, তাদের বিরুদ্ধে যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আর পড়ালেখার জন্য যারা যাবেন তারা ভালো কলেজে যান, শুভকামনা রইল। অত মন্দের মধ্যেও অনেক ভালো দিক আছে সাইপ্রাসে, সেটা হইলো সুন্দর একটা সি আছে জায়গায়, ঘোরার সুন্দর জায়গা, মানুষজন গুলা খুবই ভালো, ব্যবহার ব্যবহার অন্য দেশের চেয়ে ভালো। আমরা একটা সুন্দর সময় কাটাইছি এই জায়গায়। আমি সাইপ্রাস থাকাকালীন সময় অনেক খালি অনেক খারাপ কথা বললাম, মানে ভালো কথা বলি, 2007 আমরা একটা নাটক করছি যেটা বলতে গেছিল বাবলু ভাই বন্ধ হয়ে গেল, যেন আমি একটা নাটক আমি নিজে একটা নাটক লিখছিলাম কাগজের বউ, যে কেন ওই জায়গায় গেলে কি সমস্যাটা হয়, নাটকটা আমরা দিছিলাম যাতে দেখে এই জায়গার লোকজন গুলা বাংলাদেশে যে কি বিদেশে গেলে কি সমস্যা হয় সবগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। আইফ বাচ্চু ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে, ওনাকে নিয়ে গেছি, আমরা সুন্দর একটা সময় কাটাইছি ওনাকে নিয়ে, জেমস একবার গেল, তারপরে আমাদের শ্রদ্ধেয় মুনতাসির মামুন স্যার, তারপরে তারেক মাসুদ, ক্যাথরিন মাসুদ, ওনাদের নিয়ে সুন্দর সময় অনেক সুন্দর সময় আমরা কাটাইছি সাইপ্রাস। এটা সত্য, অনেকগুলো কালচারাল প্রোগ্রাম হয়েছে, অনেক দেশি বিদেশির সাথে, যেমন বাংলাদেশে একটা একটা লাইসেন্স আমাদের আছে অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, একমাত্র যেটা আমি দিন রাত পরিশ্রম করে এই লাইসেন্সটা নেওয়া হয়েছে। একমাত্র আমাদের বিরাট বড় একটা সাইনবোর্ড ছিল, আমি এত বড় একটা সাইনবোর্ড বানাইছিলাম বাংলাদেশের, মানে আর কারো এত বড় সাইনবোর্ড নেই, যে মানুষের যাতে চোখে পড়ে দুটা লোক।
আচ্ছা,
পিছনে যাই হোক, সবকিছু মিলিয়ে ভালো সময় কাটাইছি আমার স্যার, আমার আমার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো আমি ওই জায়গায় কাটাইছি। অনেকের অনেক বন্ধু বান্ধব আছে আমরা আমার জায়গায়, আমার বন্ধু বান্ধব ছড়িয়াতে এই সাইপ্রাস জায়গা থেকে কিছু সংখ্যক যারা ভালো আছে, যেমন নিয়ামত ভাই আজকে বেলফাস্টে আছে, খুবই ভালো আছে, বাবলু ভাই আছে, তারপরে আমাদের আরেকজন ভাই আছে জার্মানে, রিমন ভাই, হানিফ ভাই আছে জার্মানিতে থাকে, ভালো ভালো পজিশনেও কিন্তু লোকজন আছে কিছু সংখ্যক। কিন্তু আমি যেটা বারবারই বলতে চাই, এই যে লক্ষ লোক গেল এর মধ্যে যদি পাঁচজন ভালো করে সেটা তো
ভালো না,
সেটা তো ভালো না। আমি আমি ওই জায়গায় গেলাম পড়ালেখা করার জন্য, আমাকে একটা ইনস্টিটিউশনে তারা পাঠিয়ে দিল, এই এজেন্টরা একই কাজ করতেছে গো, সিডিএ কলেজ, এটা কি কলেজ? কলেজ না, ইটস এ ইনস্টিটিউশন। ওই দেশের কিছু লোকজন আয় বিভিন্ন বিষয়ে পড়ালেখা করে, আপনি জায়গায় গেলে ভাই থান্ডার্ড হবেন, আপনি দেখলেন যে এটা কি, কোথায় আসছেন আপনি, কাঁচা কলেজ একটা নতুন নতুন হইতেছে, স্কুল কয়েকটা রুম মিলে একটা করে ফেলে, আর এরা বাংলাদেশে আসতেছে, এদের এজেন্ট এই জায়গায় আছে, এদের এদের বাংলাদেশের সবচেয়ে বেশি ভ্রমণ করে সাইপ্রাস থেকে, সাইপ্রাস অন্যান্য কলেজের যেগুলা কলেজ ওগুলা কলেজের প্রিন্সিপালরা, এর সাথে আইসে কি যে মেলা বসে এই জায়গায়, মানে ভয়ঙ্কর অবস্থা। মানে সোজা কথা, একটা এরা একটা ওই জায়গায় একটা আখড়া বানিয়ে ফেলছে অনেকদিন ধরে।
আমরা আসলে একেবারে শেষ করতে হবে আমাদের অনুষ্ঠানটি এখন, আমরা শেষ বেলায় এসে আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই, এবং শেষে এসে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই পাশাপাশি। হ্যাঁ, কিছু আপনি কি বলতে চাইলে কিছু?
হ্যাঁ, আমি সর্বশেষ সবাইকে, আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে, আপনারা যারা শুনছেন বা পরবর্তীতে যারা দেখবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন। আর সাইপ্রাস আমি অনেকদিন ছিলাম, সাইপ্রাসের যারা এখনো সাইপ্রাসে আছেন, বিভিন্ন দেশে ছড়ে ছিটিয়ে আছেন, এমনকি বাংলাদেশে যারা আসছেন, প্রত্যেকের জন্য আমার শুভকামনা রইল। আপনারা এই একটা বিরাট বড় একটা সুযোগ করে দিছে আমাকে ঢাকা FM, আমি ধন্যবাদ জানাই মুইন ভাইকে, ইভান ভাই আপনাকে স্পেশাল ধন্যবাদ, টিভিতে নিয়ে গেলে আরো বড় ধন্যবাদ দিব পরবর্তীতে, এবং আমাদের প্রডিউসার সামি ভাই সকলকে সকলকে ধন্যবাদ, আর সাইপ্রাসের যারা আছেন তাদের আবার আবারও ধন্যবাদ। আপনাদের এই সাইপ্রাসের জন্যই এই সুযোগটা আমি পাইছি আজকে, আমাদের এত লোকের মাঝখানে এত সুন্দরভাবে কথা বলে আমার সুযোগটা করে দিয়েছেন সবাই,
আমাদেরও ভীষণ ভালো লেগেছে আপনার সাথে কথা বলতে।
কোন ধরনের যদি কোনো ইনফরমেশন থাকে এই ব্যাপারে, এই আমার ফেসবুক আইডি আছে, আপনারা ওই জায়গায় গেলে, আমি কোনো প্রশ্ন থাকলে, আমার যদি সম্ভব হয় সময় যদি পাই, আমি অবশ্যই আপনাদের মানে যেটা আমি যতদূর জানি আমি আনসার করার চেষ্টা করবো। আমার একটা আইডি আছে, এটা নামে চিনবেন, সোনালী দিন, SHONALIDIN।
আচ্ছা, আমাদের অনুষ্ঠানটি একেবারেই শেষ পর্যায়ে নিয়ে এসেছি এবং আমাদের এখন বিদায় নিতে হবে, কারণ অলরেডি আমরা অনেকটা সময় আসলে পার করে ফেলেছি। আর একটা কথাই বলি, যাওয়ার বেলা সবসময় যে আগামী দিন ইনশাল্লাহ আবারও, আগামী দিন না আগামী সপ্তাহের রোববারের দিনটি ইনশাল্লাহ আবারও আমরা হাজির হব, এবং সেই পর্যন্ত আসলে আপনাদেরকে আমরা আমরা অপেক্ষায় রাখাতে চাই। আরেকটা ব্যাপার বলতে চাই যে এই প্রত্যেকটা দিন ভালো থাকুন, ভালো থাকাটা অনেক ইম্পর্টেন্ট, মানুষের প্রতি মানুষের প্রেমটা আসলে বাড়িয়ে তুলতে হবে, সেই মমত্ববোধ দরদের জায়গাটা, তাহলে হয়তো এই সমস্ত প্রতারণা বা এই সবকিছু অন্ধকারে তৈরি আর কোনো গল্প তৈরি হবে না, আমরা মানুষ হিসেবে ভালো হই, সত্যিকারের মানুষ হই, সেই প্রত্যাশা থাকবে সবার জন্য, সেই আকুল সবার প্রতি সেই আকুল আবেদন, এবং আমার জন্য বা আমাদের পুরো সবার জন্য দোয়াও আমরা চাই। অনুষ্ঠানের শেষে এসে বলি যে আমাদের কোনো কথা কারোর কাছে যদি এতটুকু খারাপ লাগে, করজোর ক্ষমা চেয়ে নিচ্ছে আপনাদেরকে, সেই কথার জন্য দায় দায়িত্ব কোনোভাবে ঢাকা FM 90.4 এর উপরে বর্তায় না। আর আগামী রোববার বেঁচে থাকলে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, ইনশাল্লাহ আবার কোনো অতিথিকে নিয়ে অন্ধকারের আবার কোনো অন্য কোনো গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থাকুন, আজকের মতো বলতে চাই আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, অ্যান্ড রিয়েলি রিয়েলি লাভ ইউ অল।
I'm not sure what you're talking about.